নভেম্বরের শেষ, এবার এর মধ্যেই বেশ ঠান্ডা পড়ে গেছে। টি শার্টের ওপর একটা স্প্রিং জ্যাকেট চড়িয়ে নিজের পড়ার ঘরে বসে পরীক্ষার খাতা দেখছিল দিগন্ত। অঞ্জলি অফিস থেকে ফিরেছে একটু আগেই, এক প্রস্থ চা খাওয়া হয়েছে তারপরে। আর একবার কফি খাওয়ার ইচ্ছেটা মাথার মধ্যে ঘুরঘুর করছে, এমন সময় একটা ফোন এলো আর অঞ্জলি প্রচণ্ড বিরক্ত মুখে নিজের ল্যাপটপটা খুলে বসে পড়ল দেখে দিগন্তর আর কফির আবেদন পেশে সাহস হল না, বরং আপনা হাত জগন্নাথ করে নিজেই দুকাপ বানিয়ে একটা মাগ অঞ্জলির টেবিলের ওপর রেখে সে বলল,
কি হল হঠাৎ আবার হুড়মুড় করে ল্যাপটপ খুলে বসলে যে?
আর বলো না, এখনই একটা কপি লিখে পাঠাতে হবে, বলিয়া সিংকে নাকি ব্যান করে দেওয়া হয়েছে।
ও আচ্ছা, মানে সেই কুস্তিগির অলিম্পিকে কি একটা পদক জিতেছিলেন না?
হ্যাঁ, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল তো।
রাইট, তাহলে ব্যান করা হলো কেন?
বলছে তো ও নাকি ডোপিং এর জন্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে স্যাম্পল দিতে রাজি হয়নি।
তা উনি কি বলছেন?
ও তো শুনলাম বলছে এরকম কিছুই ঘটেনি, স্যাম্পল দিতে রাজি ছিল।
বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ এরকম হুড়মুড় করে ল্যাপটপ নিয়ে বসলে কেন? তোমাদের স্পোর্টস ডেস্ক কি করছে? ওটা তো ওদের করার কথা।
আরে তাপসদা নিজে ফোন করেছিলেন। আরে বালিয়া সিং তো কুস্তিগীরদের যে আন্দোলনটা হলো না, রেসলিং ফেডারেশনের চিফ ব্রিজভূষণ শরণ সিংকে সরানোর জন্য সেখানে খুব সক্রিয় ছিল। সুতরাং বুঝতেই পারছ, বালিয়াকে এরকম ভাবে ব্যান করে দেওয়াটা আর শুধু স্পোর্টস এর ব্যাপার থাকছে না, এর মধ্যে আরো অনেক কিছু চলে আসছে, নানা রকম প্রশ্ন উঠবে। তাই তাপসদা বললেন আমি যেন কপিটা লিখে পাঠাই। প্রথম পাতাতে যাবে, দশটার মধ্যে না পাঠালে চলবে না।
কথা বলতে বলতেই ঝড়ের বেগে ল্যাপটপে হাত চলছিল অঞ্জলি, ইন্টারনেট খুঁজে বার করছে তথ্য। তাকে আর বিরক্ত করা ঠিক হবে না বুঝে নিজের ঘরে এসে সবে খাতা দেখায় মন দিয়েছে দিগন্ত। এমন সময় মোবাইলটা বাজল, অচেনা নাম্বার।
হ্যালো,
আমি কি দিগন্ত দেবের সাথে কথা বলতে পারি?
গলাও অচেনা, কথায় গ্রাম্য টান আছে, তবে সেটা হতেই পারে, তার ছাত্রদের অভিভাবকরা অনেক সময় বিভিন্ন কারণে ফোন করে থাকেন। তাই দিগন্ত স্বাভাবিকভাবেই বলল,
হ্যাঁ আমি দিগন্ত দেব বলছি, বলুন।
ভদ্রলোক একটু চুপ করে থাকলেন, তারপর ইতস্তত করে বললেন,
আমার নাম পরিমল মাইতি, আপনার নম্বরটা আমি পেয়েছি অসীম স্যার, মানে অসীম জানার কাছ থেকে।
অসীম জানা, নামটা শুনে প্রথমটায় কিছুই মনে পড়ল না দিগন্তর।
আসলে অসীম স্যার বললেন উনি স্কুলে আপনার সাথে পড়েছেন।
স্কুলে পড়ত, মনে করার চেষ্টা করে দিগন্ত। হ্যাঁ ঠিকই, অসীম বলে একটি ছেলে ছিল তাদের ক্লাসে, সারনেমটা অবশ্য ভুলে গেছে। তবে একজনই অসীম ছিল, মানে এ সেই অসীম জানা। খুব যে ভালো পড়াশোনায় ছিল তা নয়, মাঝারি মাপের, তবে ওদের ফুটবল টিমে খেলত। বছর তিনেক আগে একবার স্কুলের রিইউনিয়নে এসেছিল, তখনই মনে হয় নাম্বার নিয়েছে, স্কুলে কাজ করে বলেছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, অসীম আমার ক্লাসমেট, আসলে অনেকদিন হয়ে গেল তো। অসীম কি কোনো কারণে আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছে?
হ্যাঁ, আসলে অসীম স্যার ওই হাওড়ার দাঁতপুরের কাছে মাচানপাড়া হাই স্কুলে আছেন, আমরা ওই এলাকাতেই থাকি। আমরা একটা খুব বিপদে পড়েছি স্যার, তাই অসীম স্যার বললেন আপনার সাথে যোগাযোগ করতে, আপনি নাকি অনেককে বাঁচিয়েছেন, পুলিশের সঙ্গেও আপনার চেনা শোনা আছে, আমরা তো ছাপোষা মানুষ।
ভদ্রলোক যে বিপদে আছেন সেটা বোঝা যাচ্ছে, কারণ কথাগুলো অসংলগ্ন।
কি বিপদ হয়েছে বলুন?
সেটাই এরকম ভাবে বলা যাবে না, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি আর আমার স্ত্রী আপনার বাড়িতে বা আপনি যেখানে বলবেন সেখানে যাব। অনেক অনেক কথা বলতে হবে স্যার, আমি গরিব মানুষ, আমাকে বাঁচান,
এক মুহূর্ত একটু ভেবে নেয় দিগন্ত। মানুষটাকে বেশ অসহায় বলেই মনে হচ্ছে, তাছাড়া বন্ধুর অনুরোধ সহজে ফেলাও যায় না। কলেজে কিংবা অন্য কোথাও আসতে বলার প্রশ্নই নেই, বাড়িতেই আসতে বলতে হবে। তার আগে অসীমের সঙ্গে একবার কথা বলে নেওয়া দরকার।
বেশ ঠিক আছে, রবিবার আমার ছুটি থাকে, আপনি সকালের দিকে আসুন। আমি ভবানীপুরের বসন্ত বোস রোডে থাকি, ওই প্রথম গলিতে ঢুকে বাঁদিকের দ্বিতীয় বাড়ি। আর আমাকে অসীমের ফোন নাম্বারটা দিন, ওর সঙ্গেও একবার কথা বলে নেব, কেমন?
আমি বলছি নম্বর, আপনি লিখে নিন। তবে স্যারের মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, এখন তখন অবস্থা। মা থাকেন রানাঘাটে, তো স্যার এখন সেখানেই আছেন, তাই আমাকে বললেন পরিমল বাবু আপনি কথা বলুন, দিগন্তকে বলবেন আমি এদিকটা একটু সামলে নিয়ে ওর সাথে যোগাযোগ করব।
বেশ ঠিক আছে।
একদিকে বাংলার প্রফেসর, অন্যদিকে ক্ষুরধার ডিডাকশন ক্ষমতা। মিকি মোটো নেকলেসের পর এবার দিনু টিকটিকি ওরফে দিগন্ত দেব খেলার দুনিয়ায় করবে রহস্যভেদ। এই খেলার জগতের অন্তরালে কি ঘটে তা জানতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের দিগন্ত দেব সিরিজের নতুন কাহিনী মাঝরাত্রির গেট পাস। দিগন্ত দেবের ভূমিকায় অগ্নি। শুরু হচ্ছে মাঝরাত্রির গেট পাস।
পরিমল মাইতির বয়স পঞ্চাশের আশেপাশে, তবে সম্ভবত দারিদ্র্য এবং অপুষ্টির কারণেই চেহারায় এমন একটা শুকনো বুড়োটে ভাব আছে যে বয়স অনেকটাই বেশি দেখায়। এছাড়া মুখের ওপর একটা অসহায় বিষণ্নতার ছাপ। ভদ্রলোক যে খুব একটা কঠিন সময়ের ভেতর দিয়ে চলেছেন সেটা বুঝতে অসুবিধে হয় না। ঠিক একই অবস্থা তার স্ত্রী অনিতা মাইতিরও। খুবই সাধারণ পোশাক পরিচ্ছদ, তবে দুজনেই যে সামান্য হলেও পড়াশুনো জানেন সেটা কথা বললেই বোঝা যায়। পরিমলবাবু জানালেন গ্রামে তাদের অল্প কিছু জমি আর একটা ছোট মুদির দোকান আছে, এই দুইয়ে মিলে কোন রকমে চলে যায়। অনিতাও হাতের কাজ করে টুকটাক রোজগার করেন।
আপনাদের সমস্যাটা কি বলুন তো, অসীম হঠাৎ আপনাদের আমার কাছে পাঠালো কেন?
মালতী টেবিলে জলের গ্লাস রেখে গেছে। পরিমল মাইতি ঢকঢক করে জলের গ্লাসটা শেষ করে বললেন,
অনেকটা লম্বা কথা স্যার, পুরোটা না বললে বুঝতে পারবেন না। কিন্তু তার আগে একটা কথা বলি, আপনি সুরেশ মাইতি বলে কারো নাম শুনেছেন? প্রায় এক বছর আগে খবরের কাগজে ছোট করে বেরিয়েছিল।
দিগন্ত কপাল কুঁচকে ভাবার চেষ্টা করে। তার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, মনেও পড়ে তখনই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরটা পড়েছিলাম। ছেলেটির বোধহয় অলিম্পিকে যাওয়ার কথা ছিল এবার, অ্যাথলিট কিন্তু ড্রাগ অ্যাডিক্ট, নাকি পাচারের সঙ্গে যুক্ত, এমন ধরনের কোনো অভিযোগ ওঠায় এন্ট্রি বাতিল হয়েছে। সম্ভাবনার অপমৃত্যু এইরকম একটা কিছু হেডিং দিয়ে লেখাটা বেরিয়েছিল মনে হচ্ছে, আমার যতদূর মনে পড়ছে।
ঠিকই বলেছেন, সুরেশ আমার ছেলে, এবছর 100 আর 200 মিটার স্প্রিন্টে ওর অলিম্পিক্সে যাওয়ার কথা ছিল, তারপর কোথা থেকে কি যে হয়ে গেল। আমার ছেলে ড্রাগ অ্যাডিক্ট নয় স্যার, ড্রাগের সাথে ওর কোনো সম্পর্ক নেই, গরিব ঘরের ছেলে, প্রাণপণে খেটে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছিল, ওর সর্বনাশ করে দিল।
দাঁড়ান দাঁড়ান, একটু গুছিয়ে বলুন, আপনি বলতে চাইছেন আপনার ছেলে ড্রাগ অ্যাডিক্ট নয় কিংবা পাচারের সঙ্গেও যুক্ত নয়, অথচ ওর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে, তার মানে আপনার ছেলেকে ফাঁসানো হয়েছে বলতে চাইছেন, তাই তো?
হ্যাঁ স্যার, একদম তাই। নিজের ছেলে বলে বলছি না, সুরেশ কোনো দিন এসবের ধারে কাছে থাকে না, বিড়ি সিগারেট পর্যন্ত খায়নি। ওর জীবনে সব কিছু হলো দৌড়ানো। একবার মাঠে নামলে ও পৃথিবী ভুলে যায়। আর সেই ছেলে আমার এখন ঘর থেকে এক পা বেরোয় না, টিভিতে স্পোর্টস চ্যানেল খুলতে দেয় না। এরকম হলে ও মরে যাবে স্যার, আমাদের চোখের সামনে ছেলেটা মরে যাবে।
বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠেন পরিমল মাইতি আর তাঁর স্ত্রী দুজনেই। সামলে উঠতে সময় দেয় দিগন্ত।
দেখুন, মানুষ তো কখনো কখনো ভুলও করে ফেলতে পারে। অ্যাসোসিয়েশন কি বলেছে যে ওকে আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না? তা যদি না হয় তাহলে সুরেশ তো আবার চেষ্টা করতেই পারে। একটা অভিযোগ উঠেছে, সেজন্য শাস্তি পেয়েছে, পরে নিজেকে শুধরে নেবে।
সে হয় না স্যার, ও আর মাঠে যাবে না কোনোদিন।
কেন বলুন তো?
সে কথা বলতেই তো এত দূরে এসেছি। অসীম স্যার বললেন আপনাকে গিয়ে বলতে, তাই বলছি যে।
ঘরে আর কেউ নেই, দোতলার ঘরের কোনো কথাবার্তা বাইরে থেকে শোনাও সম্ভব নয়। তবু গলা নেমে আসে পরিমল মাইতি, চোখে মুখে ফুটে ওঠে আতঙ্ক। সন্ত্রস্ত চোখে চারপাশটা একবার দেখে নিয়ে তিনি বলেন,
আসলে স্যার সুরেশ মাঠে নামলে ওকে মেরে ফেলবে স্যার। ওরা বলে দিয়েছে খুন করে দেবে, আমাদেরও মেরে দেবে।
কারা মেরে দেবে?
ওই যে যারা ওকে ফাঁসিয়েছে তাদের লোকজন, একদম ফোন করে ফাঁসিয়েছে। হুমকি দিয়ে বলেছে ছেলে যদি মাঠ মুখো হয় তাহলে প্রথমে ওকে মারবে, তারপর আমাদের। সেই ভয়ে ছেলে আর ঘর থেকে বেরোয় না, তার নিজের প্রাণের পরোয়া নেই। কিন্তু বাবা মাকে মেরে দেবে এটা তো হতে দিতে পারে না। এদিকে আবার মাটি ওর প্রাণ, মাঠে না গিয়ে সারাদিন ঘরে গুমড়ে মরছে ছেলেটা। ঠিক করে খায় না, স্নান করে না, জামা কাপড় বদলায় না, সারা ঘরে চিনশানি গন্ধ। ওই একখান চৌকিতে দিনভর গুটিসুটি মেরে বসে থাকে। ও তো এভাবে একদিন মরেই যাবে। অসীম স্যার তাই বললেন, যদি ছেলেকে বাঁচাতে চাই তাহলে আপনার সঙ্গে দেখা করতে। আপনি একমাত্র পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে।
কিন্তু এই শাসানে দিচ্ছে বা ভয় দেখাচ্ছে কারা, তাদের আপনারা চেনেন?
না স্যার, আমরা চিনি না। ছেলে মুখে বলছে ও গলা শুনে চিনতে পারেনি, কিন্তু আমার মনে লাগে ও বুঝতে পেরেছে, না হলে এত ভয় পাবে কেন? সে লোকের নিশ্চয় ভয় দেখানোর মতো ক্ষমতা আছে, ও জানে।
কিন্তু কে ভয় দেখাচ্ছে সেটা না জানলে তো?
আপনি সবটা শুনুন স্যার, আমাদের মতো ঘরের ছেলে হয়ে সুরেশ কি করে এই জায়গায় এলো সেটা জানলে হয়তো অনেকটা বুঝতে পারবেন। হাওড়ার দাঁতপুরের কাছে সর্বতা গ্রামে আমাদের বাড়ি। বাড়ির কাছেই মাছানপাড়া হাই স্কুল, আশেপাশে তিন চারটে গ্রামের ছেলেমেয়েরা সেখানে পড়ে। অসীম জানা ওই মাছানপাড়া হাই স্কুলেরই খেলার স্যার, মানে আপনারা যাকে বলেন ফিজিক্যাল এডুকেশন, তার মাস্টার। সুরেশ সেবছর ক্লাস ফাইভে উঠেছে, ফোর পর্যন্ত প্রাথমিক স্কুল, ফাইভ থেকে বড়দের। বড়দের স্কুলে বছরে একবার স্পোর্টস হয়। সে বছর স্কুলের স্পোর্টসের পর ছেলে দুখানা কাপ নিয়ে বাড়ি ফিরল। সে নাকি দুটো দৌড়ে ফার্স্ট হয়েছে, এত জোরে দৌড়েছে যে হেডমাস্টার পর্যন্ত পিঠ চাপড়ে দিয়েছে। রোগা ফুরিং এর মতো চেহারা ছেলের, হাওয়ার বেগে দৌড়য় সে আমরা জানি, তবু বেড়াইছে বলে কথা। আমি আর ওর মা দুজনেই খুব খুশি হয়েছিলাম, পরদিন স্কুল ছুটির পর অসীম স্যার এলেন আমাদের বাড়িতে। আমাকে বললেন,
ফুলবলবাবু, আপনার ছেলে ভালো দৌড়োয়, স্পিড আছে, দমও আছে, আমার মনে হয় একটু ট্রেনিং দিলে ভালো করবে।
স্যার, আমি গরিব মানুষ, কোন রকম টাকা পয়সা খরচের ঝঞ্ঝাটের মধ্যে যেতে চাই না। ট্রেনিং কোথা থেকে দেব বলুন, আমাদের সামর্থ্য কোথায়?
চিন্তা করবেন না পরিমলবাবু, ট্রেনিং আমি দেব। এই বয়সে ওর যে ট্রেনিং দরকার সেটা দিতে আমার কোনো অসুবিধা হবে না। আপনাকে শুধু একটু খাওয়া দাওয়াটা দেখতে হবে, বুঝলেন? বড় রোগা, ওজনটা একটু বাড়ানো দরকার, তাহলেই ক্ষমতা বাড়বে। দেখুন, পেট ভরে ডাল ভাত খাবে, চেষ্টা করবেন ডিম দুধ কলা, হ্যাঁ, এইসব যদি ওকে দেওয়া যায়।
স্যার,
হ্যাঁ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কেমন, সব ভালো হবে।
সেই শুরু, বুঝলেন? অসীম স্যারের একেবারে ধ্যান জ্ঞান হয়ে উঠল সুরেশ। ভোরবেলা নিজে এসে ছেলেকে ডেকে নিয়ে মাঠে চলে যেতেন, তারপর কত রকমের ব্যায়াম করাতেন, নিজেই নানা রকম যন্ত্রপাতিও কিনে এনেছিলেন, সেসবের আমরা নামও জানি না, আমাদের কাছে কোনোদিন টাকা পয়সাও চাননি। বিকেলে স্কুল ছুটি হলে আবার মাঠের চারিদিকে পাক দিয়ে দিয়ে দৌড়ানো হতো, স্যার নিজে বসে থাকতেন, এক একদিন হেড স্যারও আসতেন। আমাদের গ্রামের স্কুল তো এসব কেউ কোনোদিন দেখেনি, তাই সবার খুব আগ্রহ ছিল, সবার মনে হয়েছিল সুরেশ গ্রামের মুখ উজ্জ্বল করবে। যাদের পুকুর আছে জাল দিয়ে বিনা পয়সায় মাছ ধরে দিয়ে যেত ছেলের খাওয়ার জন্য। মিথ্যে বলবো না স্যার, সুরেশ নিজেও খুব খাটত, ওইটুকু ছেলে স্যারের বারণ বলে অত ভালোবাসত, তাও তেলে ভাজা পুলুরি খাওয়া ছেড়ে দিল, রাত জেগে যাত্রা শুনতে যেত না। এক বছর পরে ওকে জেলায় খেলাতে নিয়ে গেলেন অসীম স্যার, ধুলাগড়ির মাঠে খেলা হল। দোকান ফেলে গেলে লোসকান হবে, তাই আমি আর যেতে পারিনি, ওর মাও ঘরের কাজ ফেলে যায়নি, স্যারের সঙ্গেই গেল সুরেশ। সবাইকে হারিয়ে দিয়ে ফার্স্ট হল, সে কি আনন্দ সবার! হেড স্যার তো একদিন স্কুল ছুটি দিয়ে দিলেন, এর মধ্যে অসীম স্যার শহরে গিয়ে বড় কুচির সঙ্গে কথা বলে এসেছিলেন, নিখিল সাহা, নামটা কাছে খুব। মাঝে মাঝে সুরেশকে ওর কাছে নিয়েও যেতেন, নিখিল সাহার কোচিং ক্যাম্পে থেকেছে সুরেশ, নাইনে উঠল যেবার সেবারই রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। তখন ওই আপনার দেশের কি একটা কোম্পানি আছে না খেলাধুলার,
স্যাব, স্পোর্টস অথরিটি অফ ভারত?
হ্যাঁ, ওখানকার বাবুরা এসে বললেন যে এবার ওনা সুরেশকে ট্রেনিং দেবেন, যাতে আরো ভালো দৌড়তে পারে, দেশের হয়ে মাঠে নামতে পারে। ছেলেকে নিয়ে গেলেন ওরা, মাসে মাসে আমরা যেতাম, খুশি ছিল সুরেশ, ভালো লাগতো ওখানে, সবাই যত্ন করত। কিন্তু ওখানে বছর খানেক থাকার পর একদিন আমার কাছে দুজন ভদ্রলোক এলেন, বাঙালি নয় স্যার, প্রিয়ম ঝা আর সুরজ প্রসাদ, বলল ওদের দারুণ ভালো ট্রেনিং সেন্টার আছে বগুলার কাছে, সুরেশকে সেখানে নিয়ে যেতে চায়। বিদেশ থেকে কোচ আসে, তার কাছে ট্রেনিং হবে, দরকার হলে বিদেশে নিয়ে গিয়েও ট্রেনিং দিয়ে নিয়ে আসবে। এসব না হলে নাকি আজকালকার দিনে অলিম্পিকে আর জেতা যায় না। কিন্তু স্যাব ওরকম ট্রেনিং দিতে পারবে না, পয়সা করি কিছু দিতে হবে না, সব খরচ ওরা দেবে। তা আমি তো এসব কিছু বুঝি না, তাই অসীম স্যারের কাছেই গেলাম। স্যার একদিন ওখানে গিয়ে সব দেখে শুনে এসে বললেন,
হ্যাঁ পরিমলবাবু, ভালোই তো মনে হচ্ছে, ব্যবস্থা সব খুবই ভালো, একদম আধুনিক টেকনিক সব, সুরেশকে যদি সত্যি উন্নতি করতে হয় তাহলে এগুলো লাগবে। স্যাবে আছে অনেক কিছুই, কিন্তু একটু যেন ঢিলে ঢালা, এরা অনেক চটপটে, তাছাড়া ডাক্তার ম্যাসিওর থেকে শুরু করে সব এক জায়গায় মজুদ।
অসীম স্যারের কাছে ভরসা পেয়ে আমি ছেলেকে স্যাব থেকে নিয়ে এসে ওই বগুলায় ভর্তি করে দিলাম।
বগুলার সেন্টারের নাম কি?
আগে ওটার নাম হচ্ছে স্টার বার্থ। ওরা বলেছিলেন ওখান থেকে নাকি সব খেলার তারকা তৈরি হয়, তাই ওই রকম নাম। কথাটা খুব মিথ্যে নয়। এখন ভারতের হয়ে যারা খেলছে, মানে ধরুন রাজেশ গুপ্তা, মৌমিতা জানা, সুপুন সিং, গরিমা দেশাই, সবাই ওখান থেকেই ট্রেনিং নিয়েছে, তাই আমাদেরও খুব আশা হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, ওখানে গিয়ে সব কিছু দেখে শুনে চমকেও গেছিলাম। বিশাল জায়গা জুড়ে সেন্টার, আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন না, একদিনে সবটা দেখে উঠতে পারবেন না। যারা কোচিংয়ে গেছে তাদের জন্য সুন্দর থাকার ব্যবস্থা, খোলা মাঠে যেমন প্র্যাকটিস করতে পারবে তেমনি আবার ঢাকা ট্যাকও রয়েছে। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, প্র্যাকটিস বন্ধ হবে না। এসব দেখে ছেলে তো খুব খুশি, আমরাও খুব খুশি। সুরেশকে রেখে আমরা চলে এলাম। প্রথম বছরখানে ভালোই ছিল সবকিছু। স্টেট মিটে 100 মিটার আর 400 মিটার দুটোতেই রেকর্ড করল। মাঝে মাঝে যখন বাড়ি আসত তখন দেখে খুশি খুশিই মনে হতো। গল্পও করতো অনেক রকম, এশিয়ান গেমসে যাবে সেবার, প্র্যাকটিস চলছে পুরো দমে, ওর আসার সময় হবে না বলে আমরাই গেছিলাম দেখা করতে। এই কথা সে কথার পর সুরেশ সেই প্রথমবার আমাদের বলল,
বাবা এই জায়গাটাকে দেখে যেমন ভালো মনে হয় আসলে কিন্তু তা নয়, অনেক রকমের গন্ডগোল আছে, নানা রকম লোকজন আসে এখানে।
আমরা কথাটা সেভাবে গুরুত্ব দিইনি। ওর মা বলল,
তোর ওসব নিয়ে মাথা ঘামানোর তো দরকার নেই, নিজে প্র্যাকটিস করবি, কোচ যা বলবে শুনবি, তোকে দেশের জন্য মেডেল আনতে হবে সেটা মাথায় রাখবি।
সেটাই তো মুশকিল মা, যার কথা শুনতে হবে জানি কিন্তু অনেক সময় সেটা বিপজ্জনক কিনা বুঝতে পারি না। যাকে তোমরা ও নিয়ে চিন্তা করো না।
ছেলে কি বলতে চাইছে মাথা মুন্ডু আমরা কিছুই বুঝিনি। সুরেশ নিজেও সেটা বুঝেছিল, বড় হয়েছে তো তাই আমাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি। সেদিন যদি ওকে খুঁচিয়ে আরো কিছু কথা জানতে চাইতাম তাহলে হয়তো এত বড় বিপদটা হতো না, হয়তো আরো আগে সতর্ক হতে পারতাম।
শাড়ির খুঁটে চোখ মুছে নেন অনিতা দেবী, সুরেশের মা। এর মধ্যে মালতী চা আর বিস্কিট দিয়ে গিয়েছিল। চায়ের কাপটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিল দিগন্ত।
অনেক সকালে তো বাড়ি থেকে বেরিয়েছেন, একটু জলখাবার দিতে বলছি, কেমন খেয়ে নিন।
স্বামী স্ত্রী কেমন যেন বিহ্বলভাবে দিগন্তর দিকে তাকান, তবে আপত্তি করেন না। মালতীকে পরোটা তরকারি বানাতে বলে দিগন্ত আবার এসে বসে। চায়ে চুমুক দিয়ে পরিমলবাবু আবার শুরু করলেন,
এশিয়াডেও খুব ভালো ফল করল জানেন, 100 আর 400 মিটারে ফার্স্ট, রিলেটাও ভারত জিতল ওরই জন্য। ফিরে আসার পর ওকে দুবার ইতালির মিলানে নিয়ে গেল কোচিং এর জন্য, অলিম্পিকে যাতে পদক আনতে পারে তার জন্য চেষ্টা চলছে। এই সময় হঠাৎ একদিন রাতে ছেলে বাড়ি এসে হাজির, ফোন করেনি, কোনো খবর দেয়নি। আমরা তো অবাক, মুখ শুকনো, চোখের নিচে কালি, খেতে বসে বলল ও নাকি আর ফিরে যাবে না, অলিম্পিকেও নামবে না। আমরা তো অবাক, কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু বারবার বলছে ওর নাকি ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে, ও কিছুতেই আর স্টার বার্থে ফিরে যাবে না। কিন্তু কিসের ভয় কিছুতেই বলছে না। কেমন ভাগ্য দেখুন, অসীম স্যার তখন নেই, পুজোর ছুটিতে দক্ষিণ ভারত বেড়াতে গেছেন। আমরা তো মুখ্যসূক্ষ্ম মানুষ, ভাবলাম বোধহয় যদি জিততে না পারে সেই জন্য হয়তো ভয় পাচ্ছে। দুজনে মিলে অনেক বোঝালাম যে খেলায় তো হার জিত আছে, তুই চেষ্টা কর, তুই পারবি, তোর রেকর্ড এত ভালো। বুঝিয়ে সুঝে কদিন বাদে ছেলেকে আবার দিয়ে এলাম। তার ঠিক 3 মাসের মাথায় ওকে তাড়িয়ে দিল স্টার বার থেকে।
সুরেশের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি ছিল?
ভয়ঙ্কর অভিযোগ স্যার। সুরেশ নিজে শুধু ড্রাগ নেয় তাই নয়, ড্রাগ র্যাকেটের সাথে ওর যোগ আছে। স্টার বার্থের ছেলেপুলেদের ও ড্রাগ সাপ্লাই করে।
প্রমাণ কি দেখিয়েছিল?
ওর ঘরে ড্রাগ পাওয়া গিয়েছিল। স্টার বার্থের লোকেরা আমাদের জানিয়েছিল যে সুরেশ মাইতি নিজে ড্রাগ নিচ্ছে, ড্রাগ পাচারও করছে। এরকম খবর ওদের কাছে কিছুদিন ধরেই আসছিল, সেই জন্য ওরা নাকি সুরেশের ওপর নজর রাখত। ওর কাছে ড্রাগের প্যাকেট এসেছে খবর পেয়ে আচমকা ঘরে তল্লাশি চালায়। সুরেশ প্যাকেটগুলো ফেলে দেওয়ার কিংবা লুকিয়ে ফেলার সময় পায়নি, ফলে ধরা পড়ে যায়। তাছাড়া ওদের ওখানে ডাক্তার যিনি আছেন তিনিও রক্ত পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিলেন যে ওর রক্তে ড্রাগ পাওয়া গেছে। তারপরেই ওরা ঠিক করে যে সুরেশকে স্টার বার থেকে বার করে দেওয়া হবে। এইসব খবর তো আর চাপা থাকে না, তাই এরপরে যে সুরেশকে আর কোনো একাডেমি নেবে না সেটা আমরা বুঝতে পেরেছিলাম। আশ্চর্যের ব্যাপার কি জানেন, ওখানে সুরেশের যিনি কোচ ছিলেন সেই বাবুলাল পাণ্ডে কিন্তু একটাও কথা বলেননি, একবারের জন্যও সুরেশের পাশে দাঁড়াননি। অথচ প্রায় 4 বছর হল ছেলেটা ওর কাছে ট্রেনিং নিচ্ছে, প্রতিদিন দেখা হয়, কথা হয়। উনি খুব ভালো করে জানেন যে সুরেশ এরকম কাজ করতে পারে না, কিন্তু কিন্তু একবারের জন্য মুখ খুললেন না। স্টার বার্থের মালিক বিজ্যাপ্রসাদ সুরেশ যেদিন ভর্তি হল নিজে এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তিনিও একবারের জন্য কিছু বললেন না, দেখা পর্যন্ত করলেন না। আমরা চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, কিন্তু উনি রাজি হলেন না।
সুরেশ নিজে কি বলছে? ও কি সত্যিই ওই ড্রাগ র্যাকেটের সঙ্গে যুক্ত? মানে আমি বলতে চাইছি, বন্ধু বান্ধবদের চাপে পড়ে দু একবার এরকম কিছু করেছে কিনা, এমন কোনো কথা কি সুরেশ স্বীকার করেছে?
না স্যার, আমরা বারবার ওকে জিজ্ঞেস করেছি, কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা জানতে চেয়েছি, বন্ধুদের মধ্যে কেউ এটা করেছে কিনা তাও জিজ্ঞেস করেছি, কিন্তু কিন্তু কোনো উত্তর পাইনি।
সেসব তো বুঝলাম, কিন্তু ওই ড্রাগের প্যাকেটগুলো ওর ঘরে গেল কি করে সেটা কিছু বলেছে?
হ্যাঁ স্যার, ও একটা অদ্ভুত কথা বলেছে। ড্রাগের যে প্যাকেটটা ওর ঘরে পাওয়া গেছে সেটা নাকি ওর নয়। যেদিন ওর ঘরে তল্লাশি হয় সেদিন ও সকালবেলায় প্র্যাকটিস করতে গেছিল। প্র্যাকটিস সেরে ফেরার সময় রাস্তায় ওদের ক্যাম্পেরই একটা ছেলের সাথে দেখা হয়। সে ওই প্যাকেটটা সুরেশের হাতে দিয়ে বলেছিল একটু আগে কুরিয়ার সার্ভিস এসে দিয়ে গেছে, কিন্তু এখনো ঘরে ফিরবে না, ওর বাইরে কিছু কাজ আছে। তাই সুরেশ যদি প্যাকেটটা নিয়ে নিজের ঘরে রাখে তাহলে ও ফিরে এসে ওর থেকে নিয়ে নেবে। খুব স্বাভাবিকভাবেই সুরেশ রাজি হয় এবং প্যাকেটটা নিয়ে ঘরে চলে আসে। তারপর স্নান করে বিশ্রাম নিচ্ছে যখন, তখন হঠাৎ স্টার বার্থের সিকিউরিটি লোকেরা ওর ঘরে আসে। হুড়মুড় করে ঘরে তল্লাশি শুরু হয়, ড্রাগ ভর্তি প্যাকেট পাওয়া যায়। এরপর সুরেশকে ওরা ধরে নিয়ে যায় ক্যাম্পাসের হাসপাতালে, সেখানে আবার রক্ত পরীক্ষা হয় এবং পরীক্ষায় ধরা পড়ে তার রক্তে ড্রাগ রয়েছে, মানে সে ড্রাগ নিয়েছে। সুরেশ অনেকবার বলার চেষ্টা করেছিল যে প্যাকেটটা ওর নয়, কিন্তু স্বাভাবিকভাবে কেউ ওর কথা বিশ্বাস করেনি।
যে ছেলেটি ওকে প্যাকেটটা দিয়েছিল সে কি বলেছে?
সে তো পুরোটাই অস্বীকার করছে স্যার। ছেলেটার নাম শ্রীনিবাস জানা। সে স্পষ্ট পুলিশকে বলেছে যে ওরকম কোনো প্যাকেট সে সুরেশকে দেয়নি, তার কোনো পার্সেলও আসেনি। সুরেশ ধরা পড়ে নাকি পুরোটাই বানিয়ে বলছে।
ওদের তো সিসিটিভি আছে, গেটে বা রিসেপশনে নিশ্চয়ই থাকবে। সেখানে ওই শ্রীনিবাসের নামে কোনো পার্সেল বা কুরিয়ার এসেছে এরকম কোনো ছবি নেই?
না স্যার, কোনো এন্ট্রি নেই। মানে কারো নামে কোনো কিছু এলে ওখানে এন্ট্রি করতে হয় সেসবেরও কিছু নেই। আর সিসিটিভি স্যার ওদের পুরো ক্যাম্পাসেই আছে।
তাহলে শ্রীনিবাস যে সুরেশকে প্যাকেটটা দিচ্ছে সেটা কোনো ক্যামেরাতে ধরা পড়েনি, তাই তো?
না স্যার, অদ্ভুত ব্যাপার। আমার ছেলে যে জায়গাটা দেখাচ্ছে, মানে যেখানে ওদের কথা হয়েছিল, ঠিক সেই জায়গাটা সিসিটিভি রেঞ্জের মধ্যে নেই। একটু দূরে যেগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে সুরেশ চলে যাচ্ছে, শ্রীনিবাসকে কোথাও দেখাই যায়নি। কিন্তু ওরা দুজন যে কথা বলেছে বা কিছু দেওয়া নেওয়া হয়েছে সেরকম কোনো ফুটেজও পাওয়া যায়নি।
আচ্ছা, সুরেশ যে প্যাকেটটা হাতে করে নিয়ে আসছে সেটা ফুটেজে দেখা যাচ্ছে?
না স্যার, দেখা যাচ্ছে না। ওরা সব রকম আটঘাট বেঁধেই কাজ করেছে। শ্রীনিবাস সুরেশকে বলেছে যে প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, তাই যেন পকেটে ঢুকিয়ে নেয়। ছোট জিনিস, তাই সুরেশও পকেটে ঢুকিয়ে নিয়েছে। সেই জন্যেই স্যার সুরেশকে যে কেউ ড্রাগের প্যাকেটটা দিয়েছে আর ও সেটা নিয়ে ঘরে এসেছে এরকম কোনো প্রমাণ ও দিতে পারেনি।
পরিমল মাইতির কথাগুলো শুনতে শুনতে দিগন্তর কপালের ভাঁজ ক্রমশ গভীর হচ্ছিল।
ওই শ্রীনিবাস জানা ছেলেটিকে?
শ্রীনিবাসও একজন খেলোয়াড় স্যার, সুরেশের মতোই 100, 200 আর 400 মিটার দৌড়য়। তবে ও কোনোদিনই সুরেশকে হারাতে পারেনি। ওর টাইমিং সুরেশের থেকে খারাপ হয় সবসময়।
আচ্ছা, সুরেশ এরকম একটা বিপদে পড়ায় শ্রীনিবাসের কোনো লাভ হয়েছে?
তা তো হয়েছেই স্যার। শ্রীনিবাস অলিম্পিকের টিমে থাকবে কিনা সেটাই নিশ্চিত ছিল না। ওর কোচ খুব চেষ্টা করেছিল, সুরেশ বাদ হওয়াতে শ্রীনিবাস ঢুকে গেল। কিছু যদিও করতে পারেনি, কোনো মেডেলই পায়নি।
তার মানে তো বোঝা যাচ্ছে আপনার ছেলের ক্ষতি করার পেছনে ওর সরাসরি স্বার্থ আছে।
তাহলে কি স্যার শ্রীনিবাসই সুরেশকে ফাঁসিয়েছে? আমারও সেই রকম সন্দেহ হচ্ছিল, কিন্তু কোনো প্রমাণ তো নেই।
না, আপনি যেটা ভাবছেন সেটা মনে হয় পুরোপুরি ঠিক নয়। যদি আপনার ছেলে সত্যি কথা বলে থাকে তাহলে শ্রীনিবাস তো ফাঁসিয়েছে নিশ্চয়ই, কিন্তু ওর পক্ষে এত কিছু করা সম্ভব নয়। মানে আমি বলছি, ধরুন ঠিক জায়গা মতো সিসিটিভি না থাকা, সিকিউরিটিকে ঠিক সময় সুরেশের ঘরে পাঠানো যাতে হাতে নাতে ধরা যায়, এগুলো শ্রীনিবাস করতে পারবে না। সুরেশকে ফাঁসানোর জন্য কেউ ওকে কাজে লাগিয়েছে, ও এখানে দাবার বোর্ডে। তবে হ্যাঁ, সুরেশ সরে গেলে ওর সুবিধে, তাই নিজেই হয়তো এই প্রস্তাবে রাজি হয়েছে। তাছাড়া আরো একটা ব্যাপার আছে। আপনি বলছেন সুরেশের রক্তে ড্রাগ পাওয়া গেছিল, সেই রক্ত পরীক্ষাটা করল কে? ডাক্তার কি ছিল?
ওদের ক্যাম্পের নিজস্ব ডাক্তার আছে স্যার, ভেতরেই কোয়ার্টার। সুরেশকে ধরে নিয়ে যাওয়ার পরে ওকেই ডাকা হয়েছিল, উনিই ব্লাড নিয়েছিলেন। দুবার টেস্ট হয়েছে, একবার ওখানকার হাসপাতালে আর একবার বাইরে, আমডাঙ্গায় একটা ক্লিনিক আছে সেখানে। দুটো জায়গাতেই রিপোর্ট দিয়েছে যে রক্তে ড্রাগ আছে।
সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পরিমলবাবু। আপনার ছেলে যদি সব সত্যি কথা বলে থাকে তাহলে ওর রক্তে ড্রাগ এলো কি করে? টেস্ট তো ওনা বাইরেও করিয়েছেন, নিজেদের কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে টেস্ট হয়েছে এমনটাও নয়।
কিন্তু স্যাম্পল তো ওরাই পাঠিয়েছে স্যার।
তার মানে আপনি বলতে চাইছেন সুরেশের বদলে এমন কারো স্যাম্পল পাঠানো হয়েছে যে নিয়মিত ড্রাগ নেয়, মানে যার রক্তে ড্রাগ পাওয়া যাবে এটা নিশ্চিত? হতে পারে না তা নয়।
আরো একটা ব্যাপার আছে স্যার, সেদিন সকালবেলা ও একটা এনার্জি ড্রিঙ্ক খেয়েছিল, রোজই সকালে খায়, কিন্তু সেদিন ক্যান্টিনে খায়নি। ক্যান্টিনে নাকি সেদিন ওই ড্রিঙ্কটা ছিল না, তাই ঘরে চলে এসেছিল। একটু পরে ক্যান্টিন থেকে একটা ছেলে এসে ওকে ড্রিঙ্কসটা দিয়ে যায়।
আপনার সন্দেহ হচ্ছে ওই ড্রিঙ্কসের মধ্যে ড্রাগ মেশানো ছিল?
দিগন্তর কথায় মাথা নাড়েন পরিমল মাইতি।
তাছাড়া ডাক্তারবাবুও তো কত রকম ওষুধ ইঞ্জেকশন দেন, কার মধ্যে কি আছে আমরা কি আর জানি? তাহলে তো ডাক্তারবাবুকেও সন্দেহ করতে হয়। সবাইকেই তো সন্দেহ করতে হয় আমাদের, তাই না? কিন্তু আমার ছেলেটার ক্ষতি করে কার কার কি লাভ হলো সেটাই তো বুঝতে পারি না স্যার। মেডেল জিতলে ওর নাম হতো নিশ্চয়ই, কিন্তু দেশেরও তো নাম হতো, দেশের জন্যই তো খেলতে গেছিল। কার কি সে ভালো মন্দ, আমার কেমন যেন সব গুলিয়ে যায় স্যার।
পরিমলবাবু চুপ করে যান। মালতি খাবার দিয়ে গেছে, দিগন্ত প্লেটগুলো ওদের দুজনের দিকে এগিয়ে দেয়। সুরেশের মা এতক্ষণ চুপ করে মাথা নিচু করে বসেছিলেন, এবার হঠাৎ মুখ তুলে বললেন,
একটা কথা ওর বাপ আপনাকে বলছে না বাবু, ভয় পাচ্ছে। আমাকেও বারবার বারণ করেছে, কিন্তু আমার মনে হয় আপনার জানা দরকার।
চুপ করো তুমি, চুপ করো, চুপ করো, চুপ করো।
কেন চুপ করবো কেন?
দিগন্ত দেখে পরিমলবাবুর মুখ ভয়ে সাদা হয়ে গেছে, তিনি প্রাণপণে স্ত্রীকে থামানোর চেষ্টা করছেন।
ভয় পাচ্ছেন কেন, বলতে দিন ওকে, সব কথা না জানলে আমি তো কাজটা করতে পারবো না। তাছাড়া আপনি আমাকে যা বলবেন তাই ঘরের বাইরে কেউ জানবে না, আপনি বলুন।
পরিমলবাবু চুপ করে যান।
আমার ছেলেকে ভয় দেখিয়েছে বাবু, ফোনে বলেছিল আবার ওখানে যাওয়ার চেষ্টা করলে জানে মেরে দেবে, মাঠে নামলে মেরে দেবে। শুধু ওকে নয় বাবু, ওর বাপকেও ফোন করে ভয় দেখিয়েছে, বলেছে ছেলেকে ওখানে পাঠালে জানে মেরে দেবে আমাদের তিনজনকে, ছেলে যেন আর মাঠে না নামে, তাহলেই বিপদে পড়বে, আর পুলিশে খবর দিলেও মেরে দেবে। তাই আমরা ভয়ে পুলিশের কাছে যাইনি, কারো কাছে কোনো কথা বলিনি। সুরেশ আমাদের একমাত্র সন্তান, ও বেঁচে থাক শুধু তাহলেই আমাদের চলবে, কিন্তু ও তো বেঁচে মরে আছে বাবু। তাই অসীম স্যার যখন বললেন আপনার সঙ্গে কথা বলতে, আপনি নাকি পুলিশ নন কিন্তু দুষ্টু লোকেদের শাস্তি দিতে পারেন, তাই আমরা আপনার কাছে এসেছি বাবু। আপনি পুলিশকে যেন কিছু বলবেন না বাবু।
অনিতা মাইতির চোখ দিয়ে জল পড়ছে, দিগন্ত নরম করে হাত রাখে তার হাতের ওপর।
আপনি চিন্তা করবেন না দিদি, আমি কাউকে কোনো কথা বলবো না, সুরেশ কিংবা আপনাদের কোনো রকম ক্ষতি হয় তেমন কাজ আমি করব না। তবে আমাকে একবার সুরেশের সঙ্গে কথা বলতে হবে, আমার মনে হচ্ছে ও আরো কিছু জানে। যে কথাগুলো সুরেশ আপনাদের বলতে পারছেন না সেগুলো ওর কাছ থেকে জানতে হবে, ওকে কেন ফোন করে ভয় দেখানো হচ্ছিল সেটা জানা খুব দরকার। বুঝাই যাচ্ছে যে কোনো একটা দল বা র্যাকেট আছে যারা চাইছে না সুরেশ স্টার বার্থে থেকে ট্রেনিং নিক, সুরেশ ট্র্যাকে নামুক সেটাই চাইছে না। সেটা কি শুধু সুরেশ যাতে অলিম্পিকে যেতে না পারে সেজন্য, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে, এইটাই আমাকে প্রথমে বুঝতে হবে। এই স্টার বার্থ জায়গাটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে বুঝলি, আমি অঞ্জলিকে বলেছি ওদের স্পোর্টস রিপোর্টারকে জিজ্ঞাসা করতে, খেলাধুলো তার ব্যবস্থাপনা সেগুলো ওরা বলতে পারবে, সাংবাদিক তো টুকটাক গন্ডগোল থাকলে তাও হয়তো জানবে, কিন্তু কিন্তু আমার পুলিশের ইনফরমেশন দরকার।
রবিবার সন্ধ্যের দিকে তেমন কোনো কাজকর্ম না থাকলে প্রণয় সাধারণত দিগন্তর বাড়িতেই আড্ডা মারতে আসে। প্রণয় বোস দিগন্তর ছোটবেলার বন্ধু, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার, তার সূত্রেই প্রয়োজনে পুলিশের সাহায্য পেতে দিগন্ত সুবিধে হয়। পেশায় বাংলার অধ্যাপক, নেশা রবীন্দ্রসঙ্গীত আর ফুটবল, কিন্তু এর পাশাপাশি শখে টুকটাক গোয়েন্দাগিরিও করে দিগন্ত। কয়েকটা জটিল কেসের সমাধান করার পর ইদানিং পুলিশও তাকে খানিকটা গুরুত্ব দেয়, তবে সাধারণত যে ধরনের রহস্যের সমাধান সে করে তার থেকে সুরেশ মাইতির ব্যাপারটা যে একদম আলাদা সেটা দিগন্ত নিজেই দিব্যি বুঝতে পারছিল। প্রণয়কে সবটা বলার পর সেও বলল,
শোন দিনু, এটা কিন্তু খুব মামুলি ব্যাপার নয়। এর পেছনে অনেক কিছু থাকতে পারে, অনেকের হাত থাকতে পারে। তবে সব থেকে আগে বোঝা দরকার যে ছেলেটা সত্যি কথা বলছে কিনা। দেখ, গ্রামের ছেলে বলে সরল কিংবা বোকা এটা ভাবারও কিন্তু কোনো কারণ নেই। ড্রাগ মানে বুঝতে পারছিস তো, একদিকে নেশা, অন্যদিকে কিন্তু প্রচুর টাকা, আর দুটোই কিন্তু খুব সাংঘাতিক। ফেঁসে গিয়ে এখন মিথ্যে কথা বলছে এটাও হতে পারে। তবে মা বাবার মনে হতেই পারে যে ছেলে সত্যি বলছে, তাই না? ওরা অনভিজ্ঞ মানুষ, তাছাড়া একমাত্র ছেলে, তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছে। এরকম একটা ঘটনা ঘটলে প্রথমেই মনে হবে যে ছেলেকে ফাঁসানো হচ্ছে। কিন্তু ছেলে যে আসলে নিজেই ডুবে ডুবে জল খাচ্ছিল সেটা ভাবতেই পারবে না।
কিন্তু ওর বাবা তো বলল ওকেও নাকি ফোন করেছিল।
সেটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে তবে অন্যদিক দিয়ে একটু ভেবে দেখ না, ছেলেটা যদি নিজেই ওই ড্রাগ র্যাকেটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ওই হয়তো কাউকে দিয়ে বাবাকে ফোনটা করিয়েছে, মা বাবা যাতে ব্যাপারটা সম্বন্ধে নিশ্চিত হয়, যাতে ভয় পেয়ে পুলিশের কাছে না চলে যায়। অসম্ভব কিছুই নয়, আসলে পুলিশে কাজ করতে গিয়ে লোকের এত রকমের বদমাইশি দেখি না যে সহজে আজকাল কাউকে বিশ্বাস করতে পারি না।
প্রণয়ের কথাগুলো মন দিয়ে শুনছিল দিগন্ত, কিন্তু তার মন ঠিক সায় দিচ্ছিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল পরিমল মাইতির কথার মধ্যে সত্যতা আছে। এ ধরনের কাজের ক্ষেত্রে নিজের মনকে খুব বেশি গুরুত্ব দেয় দিগন্ত। তবে প্রণয়ের কথায় যে যুক্তি আছে সেটাও অস্বীকার করা যায় না।
একটা কাজ করি বুঝলি, মানে সেটা করতেই হবে, ছেলেটার সঙ্গে একবার দেখা করি। আমার মনে হয় ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো ও সত্যি কথা বলছে কিনা। তাছাড়া যদি এরকম হয় যে ছেলেটা আরো অনেক কিছু জানে, যে কথাগুলো মা বাবাকে বলতে সাহস পায়নি, সেটা আমাকে বলতেও পারে।
নট আ ব্যাড আইডিয়া। আচ্ছা, ওরা যেন কোথায় থাকে বললি?
হাওড়ায়, দাঁতপুরের কাছে মাচানপাড়া নামের একটা গ্রামে।
দাঁতপুর খুব একটা দূরেও তো নয়, তো গাড়ি নিয়ে চলে যেতে পারবি। তুই যদি বলিস তাহলে আমিও কিন্তু তোর সঙ্গে যেতে পারি।
না, তোর যাওয়া চলবে না। ইনফ্যাক্ট আমি ওরকম সরাসরি যাব না, আগে অসীমের সঙ্গে কথা বলে নিই, অসীম ফিরে এলে তবে যাব। একটা কথা আমাদের বুঝতে হবে প্রণয়, যদি আমরা ধরে নিই সুরেশ সত্যি কথা বলছে, তাহলে কিন্তু ওদের পুরো পরিবার রীতিমতো ভয় কাঁটা হয়ে আছে। আর এর পেছনে যদি কোনো শক্তিশালী চক্র থাকে, যেটা থাকার সম্ভাবনাও আছে, তাহলে কিন্তু ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদেরও সাবধান হতে হবে, কোনো মতে যাতে ওদের বিপদ না বাড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। সেজন্য আমি ঠিক করেছি আমি প্রথমে অসীমের বাড়ি যাব, অসীমের বন্ধু হিসেবেই যাব। কলকাতা থেকে ওর কোনো বন্ধু আসতেই পারে, সেটা তেমন কারো চোখে লাগবে না। তারপর সুযোগ বুঝে ওর সঙ্গে সুরেশের বাড়ি যাব। এরকম যদি হয় যে রাতের বেলা গা ঢাকা দিয়ে গেলে ভালো, তাহলে তাই যাব। দরকার হলে অসীমের কাছে দু একদিন থেকেও যেতে পারি, স্কুলের বন্ধু, কোনো অসুবিধা হবে না। তাছাড়া ও তো চাইছে দেখ ছেলেটাকে বাঁচাতে।
দিগন্তর কথার মাঝখানেই অঞ্জলি এসে বসেছিল।
শোনো, বিভাস ফোন করেছিল, স্পোর্টসটা এখন ওই দেখে, ওকে বলেছিলাম স্টার বট সম্পর্কে জেনে বলতে।
বলল কিছু?
না, সেরকম কিছুই নয়, ইনফ্যাক্ট প্রশংসাই করছিল। খুব নাকি প্রফেশনাল, ওখান থেকে ট্রেনিং নিয়ে অনেকেই এশিয়ার গেছে, অলিম্পিক্সেও গেছে, ব্যবস্থাপনাও খুব ভালো, একদম আধুনিক ট্রেনিং এর ব্যবস্থা আছে, যারা ভালো পারফর্ম করছে তাদের বিদেশে ট্রেনিং দিতে নিয়ে যায়। তবে বেশ বড় লোকদের জায়গা, খরচপত্র ভালোই, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ওখানে ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া কঠিন, যদি না কোনো স্পন্সর থাকে।
পরিমলবাবু কিন্তু বলছিলেন সুরেশের জন্য নাকি ওদের কোনো টাকা পয়সাই দিতে হয়নি।
ঠিকই বলেছেন, বিভাসও একই কথা বলল, সেরকম ট্যালেন্ট আছে বুঝলে ওরা বিনা পয়সাতেও কোচিং দেয়, তবে সেরকম ক্ষেত্রে সাধারণত ওরা নিজেরাই তাকে অ্যাপ্রোচ করে, যেরকম এই ছেলেটি মানে সুরেশ মাইতির ক্ষেত্রে করেছে। এগুলো একেবারে বিজনেস স্ট্র্যাটেজি, ওদের ওখানে ট্রেনিং নিয়ে অলিম্পিক্সে যদি একটা মেডেল জিতে যায়, তারপর হুড় হুড় করে ছেলে মেয়ে আসবে, যে টাকা ইনভেস্ট করেছে তার 10 গুণ উঠে আসবে, সুনাম বাড়বে, মেডেল যে জিতলো তার কৃতজ্ঞতাকে কাজে লাগানো যাবে, এরকম সব নানা রকম প্ল্যান থাকে। তবে বিভাসের বক্তব্য হচ্ছে যারা ব্যবসা করছে তারা করুক, মাঝখান থেকে একটা গরিব ছেলে যদি সুযোগ পায় তাহলে মন্দ কি?
ঠিকই বলেছে বিভাস। তার মানে স্টার বার্থের সেরকম কোনো বদনাম নেই বা কোনো রকম গুজবও নেই, তাই তো?
তা ঠিক নয় বুঝলে, আছে।
তার মানে?
বিভাস তো আমাকে যা বলেছে বললাম, কিন্তু আমার মনটা একটু খুঁতখুঁত করছিল। জায়গাটা বগুলা, বিভাস থাকে কলকাতায়। ও নিজে হয়তো একদম প্রথমে যখন স্টার বার্থ শুরু হয়েছিল তখন গেছে। এরকম বড় কোনো প্রজেক্ট হলে সাধারণত উদ্বোধনে কলকাতা থেকে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়, তারপর তো কাজ কারবার সব কলকাতায়। স্টার বার্থ প্রেস কনফারেন্স করে যা বলছে সেটা শুনেছে, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো নিজের মতো করে ইন্টারপ্রেট করে নিচ্ছে। এবার স্টার বার্থ তো আর সাংবাদিক বৈঠক ডেকে নিজেদের নিন্দে মন্দ করবে না, ভালো ভালো কথাই বলবে। তাছাড়া বড় পত্রিকার সাংবাদিকদের ওরা নানা রকম ভাবে হাতে রাখার চেষ্টাও করে। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি আমাদের নদিয়া জেলায় যে ছেলেটা কাজ করে, মানে জেলা রিপোর্টার সুজিতকে ফোন করেছিলাম, ও কিন্তু অন্য কথা বলল।
তাই নাকি? কি বলল?
বিভাস যা বলেছে সেগুলো সবই ঠিক, কিন্তু তার বাইরেও নাকি আরো অন্য গল্প আছে। ওদের ক্যাম্পাসে নানা রকম লোকজন আসে, বাইরে থেকে আসা সন্দেহজনক মানুষজনকে অনেকেই ঢুকতে দেখেছে। ক্যাম্পাসের ভিতরে নানা ধরনের বেআইনি কাজকর্মও হয় বলেও শোনা যায়, তবে সবটাই শোনা কথা। কোনো কিছু ধরা পড়েনি বা কোনো রকম পুলিশ কেস হয়নি। সুজিতের যদিও ধারণা স্টার বার্থের যে মালিক সেই বিজ্জা প্রসাদ টাকা পয়সা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। লোকটার নাকি কোটি কোটি টাকা, মানুষটিও খুব সুবিধার নয়। ক্ষমতা আছে বলে কেউ বিশেষ ঘাঁটায় না।
এই বিজ্জা প্রসাদ লোকটা সম্বন্ধে একটু খোঁজ নিস তো প্রণয়।
আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল সুজিত, বছর পাঁচেক আগে, মানে হিসেব মতো ধরতে গেলে সুরেশ মাইতি তখন ওখানে ভর্তি হয়নি, একটা ছেলে নাকি সুইসাইড করেছিল। সেই সময় সেটা নিয়ে একটু জল ঘোলা হয়, অনেকে নাকি বলেছিল ঘটনাটা সুইসাইড নয়। সুজিতের ধারণা ছেলেটা ড্রাগ ওভারডোজে মারা গেছিল।
তার মানে ওখানে ড্রাগের একটা কারবার আছে?
সেই সময় অন্তত ছিল বলেই ওর ধারণা। তখন কিছুটা হইচইও হয়েছিল, তারপর সবই ধামাচাপা পড়ে যায়। কর্তৃপক্ষও নাকি সতর্ক হয়ে গেছিল, ফলে ওরকম যদি কিছু থেকেও থাকে তাহলে তারপরে হয়তো বন্ধ হয়ে গেছে। তবে সুজিতের মতে জায়গাটা খুব একটা সুবিধার নয়।
এই, তুমি সুজিতকে একটু বলবে যে ছেলেটি সুইসাইড করেছে তার নাম ঠিকানা যদি কিছু জোগাড় করতে পারে?
সুজিতের কাছে আছি। সেই সময় ও অন্য একটা ছোট পত্রিকায় কাজ করত, তাদের হয়ে গেছিল ছেলেটার বাড়ি, ঠিকানা লাগলে দিয়ে দিতে পারবে।
ব্যাপারটা ক্রমশ জটিল হচ্ছে রে প্রণয়, তুই বিজ্জা প্রসাদের সম্পর্কে খোঁজ নে। আমি দেখছি এর মধ্যে যদি এই ছেলেটির বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়।
ঝাড়গ্রাম স্টেশন থেকে গাড়ি নিয়ে গেলে প্রায় ঘন্টা দুই। গ্রামের নাম শুলতা। স্টার বার্থে থাকার সময় আত্মহত্যা করেছিল যে ছেলেটি, সেই বীরেন মাহাতোর বাড়ি এই শুলতাপুর গ্রামে। সুজিত ঠিকানা দিয়েছিল। প্রথমটায় কলকাতা থেকে গাড়িতে আসবে ঠিক করলেও শেষ পর্যন্ত ট্রেনেই এসেছে দিগন্ত আর প্রণয়। তবে ঝাড়গ্রামে প্রণয়ের সহকর্মীদের সাহায্যেই গাড়ি একটা ঠিক করে নেওয়া হয়েছিল, না হলে শুলতাপুর গিয়ে সেদিনই ফিরে আসা প্রায় অসম্ভব। প্রণয় যে পুলিশের লোক সেটা বীরেনের বাড়িতে বলা হবে না, সেটাও ঠিক করে নেওয়া হয়েছিল আগেই। তারা যাবে সাংবাদিক পরিচয়। স্টার বার্থ সম্বন্ধে নানান ধরনের দুর্নাম শোনা যাচ্ছে ইদানিং, সেই বিষয়েই কিছু খোঁজ খবর করাই উদ্দেশ্য। বীরেন মাহাতোর বাবা সুখেন মাহাতো স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে একটা ছোট চাকরি করেন, নিজস্ব জমি জায়গা আছে অল্প কিছু, তাতেই কোনো ক্রমে সংসার চলে। এই খবর আর বাড়ি যাওয়ার ডিরেকশন দিয়েছিল সুজিত। সুখেন মাহাতোর বাড়িটা গ্রামের এক প্রান্তে, মাটির বাড়ি, বাঁশের চেঁচারির বেড়া দেওয়া, তবে চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দিগন্তরা যখন বাড়ির সামনে পৌঁছল তখন বেলা দুপুর। রোদ একেবারে মাথার উপর। গ্রামটা নেহাত ছোট নয়, রাস্তাঘাটে লোকজনের চলাচল আছে, চায়ের দোকানে দু একজন মানুষ বসে আছেন, তারাই পথ দেখিয়ে দিয়েছেন দিগন্তদের। হাটবার ছিল সম্ভবত। একধারের মাঠে চালা ঘরে দোকানিরা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। কিন্তু সুখেন মাহাতোর বাড়ির কাছে এসে দিগন্তর কেমন যেন মনে হল চারিদিকটা বড় বেশি নিশ্চু, নিস্তব্ধ। গ্রামের কোনো গোলমাল এই একটিরে বাড়িটায় এসে পৌঁছচ্ছে না। চড়া রোদেও মাটির দেওয়ালগুলো কেমন যেন ছায়ায় মুখ গুঁজে দাঁড়িয়ে আছে।
সুখেনবাবু আছেন?
বাঁশের আগল সরিয়ে ভেতরে গিয়ে ডাক দিতে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। বেশ লম্বা বলশালী চেহারা, কিন্তু গোটা মুখে ভেঙে চুরে যাওয়ার ছাপ। মাথায় কাঁচা পাকা এলোমেলো চুল, দু একদিনের না কামানো দাড়ি, জামাকাপড়ে অযত্নের ছাপ। ভদ্রলোক একটু অবাক হয়ে দিগন্তদের দিকে তাকিয়ে বললেন,
হ্যাঁ কাকিসান, আমি সুখেন মাহাতোর সঙ্গে দেখা করতে এসেছিলাম।
আমি সুখেন মাহাতো, কি ব্যাপার বলেন?
একটু কথা ছিল, আসলে কলকাতা থেকে আসছি, ঝাড়গ্রাম থেকে গাড়ি নিয়ে এলাম, একটু যদি জল খাওয়াতেন।
ভদ্রলোকের মুখ দেখে মনে হল না যে তিনি খুব খুশি হলে।
হ্যাঁ দাওয়ায় উঠে বসেন, জল দিতে বলছি।
কই গো শুনছ, ওর একটু জল দাও।
মাটির দাওয়ায় একটা দড়ির খাটিয়া পাতা রয়েছে। দিগন্ত আর প্রণয় জুতো খুলে দাওয়ায় উঠে বসে। একপাশে একটা তুল পাতা ছিল। সুখেন মাহাতো নিজে সেটাতে বসে জল আনতে বললেন। স্টিলের গেলাসে জল আর একটা ছোট রেকাবিতে বাতাসা দিয়ে যায় একজন মহিলা। দিগন্ত বুঝতে পারে সুখেন মাহাতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করছেন। তেষ্টা পেয়েছিল তাই ঢকঢক করে জলটা খেয়ে নেয় দুজনে।
হ্যাঁ এবারে বলেন, কি জন্য আমার কাছে এসছেন?
দেখুন, আমার নাম দিগন্ত দেব, আর ও আমার সহকর্মী এবং বন্ধু প্রণয় বোস। আমরা সাংবাদিকতা করি, দিল্লির একটা কাগজের সঙ্গে যুক্ত, স্পোর্টস জার্নালিস্ট আমরা, মানে খেলার খবর করি।
কথাটা বলার সঙ্গে সঙ্গে সুখেন মাহাতোর চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর চোয়াল শক্ত হয়ে গেল, সেটা বুঝতে দিগন্তর অসুবিধে হল না।
আচ্ছা আমার কাছে কি দরকার?
আসলে আমরা একটা বিশেষ অ্যাসাইনমেন্ট, মানে কাজ নিয়ে পশ্চিমবঙ্গে এসেছি। আপনি তো বগুড়া স্টার বার্থের কথা নিশ্চয়ই জানেন?
সুখেন মাহাতো কোনো উত্তর না দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন, কিন্তু দিগন্ত হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেই।
ওই স্টার বার্থ সম্পর্কে ইদানিং নানা ধরনের কথা শোনা যাচ্ছে, মানে সোজা কথায় বললে দুর্নাম শোনা যাচ্ছে। এবার সেগুলো সত্যি না মিথ্যে সেটা আমরা জানার চেষ্টা করছি। সেই সম্পর্কে খোঁজ করতে গিয়েই আপনার ছেলের নামটা আমাদের কানে আসে। দেখুন, যা হয়েছে সেটা তো খুবই দুঃখের ব্যাপার, কিন্তু আমাদের মনে হলো যে আপনারা হয়তো এ ব্যাপারে কিছু জানতে পারেন, সেই জন্যই আপনার সঙ্গে যাতে সরাসরি কথা বলা যায় তাই সুলতাপুরে আসবো ঠিক করলাম।
ঠিক করে আপনাদের লাভ কিছু হবে না, কারণ আমি কিছু জানি না, আর যেটুকু জানি তা বলবো না।
সে কি আপনি আপনি বলবেন না কেন? দেখুন, আপনার ছেলের ঘটনাটা নিশ্চিত খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সেজন্যই তো আরো জানা দরকার। একটি ইনস্টিটিউট যেখানে স্পোর্টসে ট্রেনিং দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলেমেয়েরা ট্রেনিং নিতে আসে, সেখানে একটা ছেলে কিভাবে ড্রাগ ওভারডোজ হয়ে মারা যেতে পারে? ড্রাগ পেডলাররা কিভাবে পৌঁছয় সেখানে?
আপনি কিভাবে জানলেন যে আমার ছেলে ড্রাগ ওভারডোজ হয়ে মারা গেছে? হ্যাঁ
কেন, খবরের কাগজে তো সেরকমই বেরিয়েছিল, টেলিভিশন নিউজেও তাই বলেছে।
হ্যাঁ টেলিভিশন নিউজে তো আত্মহত্যা বলেছিল।
ও তাহলে আমাদের ভুল, তাহলে ড্রাগ ওভারডোজ নয়, আপনার ছেলে সুইসাইড করেছিল। কিন্তু কেন?
বেরেন সুইসাইড করে নাই, ওরে করে খুন করা হয়েছে।
শান্ত গলায় কথাগুলো বলেন সুখেন মাহাতো, কিন্তু তার সেই ঠান্ডা কণ্ঠস্বরে দিগন্ত আর প্রণয় দুজনেই চমকে ওঠে।
খুন করা হয়েছে? কে খুন করেছে?
ও বেঁচে থাকলে যাদের অসুবিধা হচ্ছিল তারাই করছে, কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। আপনারা এখন আসুন। এক ছেলেকে হারিয়েছি, আমার আমার আরো একটা ছেলে আছে, তার কোনো ক্ষতি হোক আমি চাই না।
দেখুন সুখেন বাবু, আমরা আরো একটি ছেলের খোঁজ পেয়েছি যার অবস্থা ঠিক আপনার ছেলের মতোই, তবে সে এখনো মারা যায়নি। হতাশার বিরুদ্ধে, ডিপ্রেশনের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা হয়তো ওকে বাঁচাতে পারব। আর সত্যি যদি গন্ডগোলটা কোথায় সেটা বুঝতে পারি তাহলে হয়তো আরো অনেক ছেলেমেয়ে শেষ পর্যন্ত বেঁচে যাবে।
সুখেন মাহাতোর মুখের ভাব সামান্য নরম হয়, কিন্তু গলার আওয়াজ এখনো শীতল, কঠিন।
কিছু করতে পারবেন না, কিছু না, চেষ্টা করে লাভ নেই কোনো। ওদের হাত অনেক লম্বা, নিজেরাই বিপদে পড়বেন। আমরা গ্রামের লোক, গরিব মানুষ, ছেলেকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখছিলাম। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যে কটা দিন বেঁচে আছি এভাবেই কেটে যাবে।
কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে আপনার ছেলেকে খুন করা হয়েছে? পুলিশ রিপোর্ট তো তা বলছে না।
প্রণয়ের কথায় হঠাৎ ক্ষেপে ওঠেন সুখেন মাহাতো।
পুলিশ কি বলবে ভাই? পুলিশের কাছে পৌঁছানোর আগেই তো সব ব্যবস্থা পাকা করে ফেলা হয়।
তা পুলিশ চাইলে হয়তো হয়তো করতে পারে, কিন্তু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়।
ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি বুঝলেন কি করে যে খুন করা হয়েছে?
সুখেন বাবু অকারণেই একবার সতর্কভাবে নিজের চারপাশটা দেখে নেন, তারপর নিচু গলায় বলেন,
ওকে ভয় দেখানো হচ্ছিল। ফোন করে বলা হচ্ছিল যে ওখান থেকে চলে না গেলে মেরে দেবে।
তারপর?
কিন্তু আমার ছেলে আসেনি, চিরকালই সেদিক গোয়ার, নিজে যা মনে হয় তাই করবে। আর তখনও ভালো খেলছে, ওদের গ্রুপে ওরই সব থেকে ভালো পারফরমেন্স, এশিয়াডে যাবে, সব ঠিকঠাক, সব। ও সব ছেড়ে চলে আসা তো সহজ কথা নয় না, তাছাড়া একেবারে যে খুন হয়ে যাবে সেটা আগে বুঝতে পারেনি।
আগে বুঝতে পারেনি তার মানে পরে বুঝতে পেরেছিল?
কাঁধে ফেলা গামছায় মুখটা মুছে নেন সুখেন বাবু, তারপর ঈষৎ ধরা গলায় বলেন,
শেষ মুহূর্তে কানেকটা আন্দাজ করছিল, আমার ফোন করলো তখন রাত্রি 9টা, বলছে বলছে বাবা আমার আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে এখানকার কিছু লোক আমার আমার ক্ষতি করতে চাইছে। আমি বললাম, কেন রে, ক্ষতি করতে চাইবে কেন, তোকে হিংসা করছে? ছেলে কেমন কেমন কান্না কান্না গলায় বলল, না বাবা ও সব কিছু নয়, আসলে জায়গাটা ভালো নয়, এখানে অনেক খারাপ কাজকর্ম হয়, লুকিয়ে হয়, কিন্তু আমি জেনে ফেলছি, তাই তাই আমার উপর রাগ, আমাকে চলে যেতে বলছে এখান থেকে, নাহলে নাহলে মেরে দেবে। ছেলের কথা শুনে আমারও ভয় লাগলো, শুধু পুরোটা বিশ্বাস হয়নি, ভাবলাম ভাবলাম ছেলে মানুষ তো, কেউ কিছু বলেছে তাতে তাতে ঘাবড়ে গেছে বোধ হয়, তাই বললাম, ঠিক আছে বাবু তুই কাল সকালেই বাড়ি চলে আয়, এখানে কিছুদিন থাক, তারপর ভেবে দেখব। রাত 10টায় ফোনে কথা হলো, আর সকাল 10টায় খবর ছেলে ছেলে মরে গেছে, মরে গেছে। ওরা ওরা বললো সুইসাইড, ড্রাগ নিত, বেশি ড্রাগ নিয়ে সাত থেকে ঝাঁপিয়ে পড়েছে, পোস্টমর্টেমে শরীরে ট্রাক পাওয়া গেল। কেউ আমার কথা বিশ্বাসই করল না। ওরা আমার উপর নজর রাখে আমি জানি। আমি কাউকে কিছু বলেছি খবর পেলে আমার ছোট ছেলেটারও ক্ষতি করে দিতে পারে। তাই আপনারা এখন আসুন, আসুন আসুন, আমাদের আর এর মধ্যে জড়াবেন না, আসুন।
দিগন্ত আর প্রণয় উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসেন। শক্ত চেহারা কিন্তু শোকে শীর্ণ মুখ। তিনি যে বীরেন মাহাতোর মা, কেউ বলে না দিলেও বুঝতে অসুবিধে হয় না প্রণয়ের।
শোনেন বাবু, আমাকে কিছু কথা বলেছিল ছেলে। বাপের সঙ্গে তো তেমন কথা হতো না, ঘরে এলে আমার সঙ্গেই উনুন শালে বসে কথা বলত। বলেছিল ওদের ঢোকার গেটে ওই যে ফটক তোলার ক্যামেরা লাগানো আছে, তাই ওখান দিয়ে বাইরের লোক ঢুকতে পারে না, কিন্তু পিছনে ছোট গেট আছে, সেখান দিয়ে রাতের বেলা নাকি নানা রকম লোক আসে, নেশার জিনিস নিয়ে ঢোকে। গায়ে জোর হবে বলে ছেলেরা ওইসব নেশার জিনিস কেনে, কিন্তু তারপর একবার নেশা ধরে গেলে আর বেরোতে পারে না। কত ছেলে মেয়ে বাড়ি গিয়ে হাসপাতালে ভর্তি হয়, একটা লোকের নামও বলেছিল একবার, বেশটাই মনে লাগছে, তার লোকেরাই নাকি আনাগোনা করে, সে নিজেও ওখানেই থাকে, ওখানে যারা মালিক তারাও নাকি জানে, কিন্তু কিচ্ছু বলে না, অনেক টাকার কারবার হয়। আপনি দেখুন বাবু, আমাদের ছেলেটা তো চলে গেল, আর কারো যেন এরকম খেতি না হয়।
বুঝলি দিনু, তোর এই বীরজা প্রসাদ কিন্তু সুবিধার লোক নয়।
ঝাড়গ্রাম থেকে ফিরে আসার পর কয়েকদিন কেটে গেছে। দিগন্ত নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল বলে প্রণয়ের সঙ্গে কথাবার্তা তেমন হয়নি, কিন্তু সপ্তাহে একদিন অন্তত মুখোমুখি আড্ডা না মারলে দুজনেরই ঠিক ভাত হজম হয় না। তাই কলেজ ফেরতা দিগন্ত চলে এসেছিল প্রণয়ের অফিসে। কাছেই একটা নতুন চায়ের ঠেক হয়েছে, সেখানেই বসেছে দুজনে। দু কাপ দার্জিলিং চা অর্ডার দিয়ে দিগন্ত প্রণয়ের দিকে তাকাল।
কিরে, খবর পেলি?
খবর তো ডিটেলে পেয়েছি বস, বেশ কয়েকটা সোর্স থেকে খোঁজ নিয়েছি। লোকটা ওই বাংলার নয়, মানে আসল বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটা গ্রামে থাকত, তবে বাপ দুর্গাপুর স্টেশনে কুলির কাজ করত, সেই সূত্রেই ছেলেও মোটামুটি ওই 10-12 বছর বয়সে বাপের কাছে চলে এল। পড়াশোনা কিচ্ছু শেখেনি, বাবা কুলিগিরিতে ঢোকানোর চেষ্টা হয়তো করেছিল, কিন্তু ছেলে কি বলবো, মানে ওস্তাদ জিনিস। খুব অল্প বয়সে ওয়াগন ব্রেকিং এ হাত পাকিয়ে ফেলল, ওই যে এই জায়গাগুলো, মানে ওয়াড়িয়া, অন্ডাল, রানীগঞ্জ, বুঝতেই পারছিস, মানে ওয়াগন ব্রেকিং বল, বেআইনি কাজ কারবার বল, এবারে সবকিছু রাখরা একটু, এসব করেই রোজগার তো ভালোই হচ্ছিল। তার থেকে যেটা হয় আস্তে আস্তে এগুলো বাড়তে থাকলো, ব্যাস এলাকার মস্তান হয়ে উঠল। প্রথমে ওই রাজু সিং বলে একটা লোকের ডান হাত ছিল, তারপর সেই লোকটাকেই যখন অন্য রাইভাল দল খুন করে ফেলল, তখন এই বীরজা প্রসাদ হয়ে উঠল ওদের দলের নেতা। ততদিনে অবশ্য ওই ওয়াগন ব্রেকিং ছেড়ে দিয়েছে, তারপর তার বদলে ওই কয়লা পাচার এইসব শুরু করেছে,
মানে কয়লা মাফিয়া হয়ে গেছে।
তার সঙ্গে আরো অনেক চোরাগোপ্তা কারবার করে প্রচুর টাকা কামিয়েছে। সব থেকে বড় ব্যাপার কি জানিস, দিল্লির নেতাদের সঙ্গে ওঠা বসা আছে, তাই সহজে কেউ কিছু করতে পারে না। ওই এলাকায় ও এতটাই প্রভাবশালী যে কেউ মুখ খুলতেও সাহস পায় না, তাই পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন নেই, কখনো কেউ করেও নি। কিন্তু অনেক ঘটনার পিছনেই যে বীরজা প্রসাদের একটা হাত আছে সেটা কিন্তু সবাই জানে। এবার আমার ধারণা যে একটা পর্যায়ের পর বীরজা প্রসাদের মনে হয়েছে যে শুধু টাকা রোজগার করলে চলবে না, তার সঙ্গে একটা সামাজিক প্রতিপত্তিও দরকার, আর সেই কারণেই ও স্টার বার্থ তৈরি করার পরিকল্পনা করল।
অর্থাৎ এক ছেলে দুই পাখি, ঠিক বললাম?
একদম, এক ডিলে দুই পাখিই বটে। প্রথমত এর মাধ্যমে একটা বড় অঙ্কের কালো টাকা সাদা করা যাবে, আবার দেশের জন্য খেলোয়াড় তৈরি করছে এরকম একটা মহৎ ইমেজ তৈরি হবে। আর হয়েছেও তাই, বিদ্যাপ্রসাদের অন্য কাজ কারবার এখন দেখছে হচ্ছে ওর ছেলে অখিল প্রসাদ। ও নিজে স্টারবার্থের কলকাতার অফিসে বসে, সেখানকার সবকিছু দেখাশোনা করে, বেশ কয়েকবার বিদেশেও গিয়েছে। কিন্তু মুশকিল কি বলতো, এই ধরনের লোকের পক্ষে সৎভাবে কোনো কিছুই করা সম্ভব নয়, খারাপ কাজ করার ইচ্ছেটা বোধহয় এদের রক্তে মিশে যায়। সেই জন্যই একটা সময়ের পর ওই স্টারবার্থের আড়ালে একটা ড্রাগের চক্র শুরু করেছে। ড্রাগ কেনা, ড্রাগ বেচা, পেডলিং সবই নাকি ওখান থেকে চলে।
আচ্ছা, এই ড্রাগের খবরটা তুই কোথায় পেলি?
এটার জন্য আমি আমার উত্তর চব্বিশ পরগনার একটা ছেলেকে কাজে লাগিয়েছিলাম। ওরা হলো গিয়ে পুলিশের ইনফর্মার, পুলিশকে প্রয়োজন মতো খবরাখবর দেয়, তার জন্য অবশ্য টাকাও পায়। এই নিতাই নামে একটা ছেলে, আমার অনেক দিনের চেনা, খুব কাজের ছেলে। ও আমাকে খোঁজ নিয়ে বলল যে ড্রাগ যে যায় সেটা একদম নিশ্চিত, তবে কার ঠিক থেকে যায়, কারা ওই লাইনে আছে, এগুলো আরো একটুখানি খোঁজ খবর নিয়ে তারপর আমাকে বলবে।
তার মানে বীরেন মাহাতো ওর মাকে যা বলেছিল সেটা ঠিক। আমার মনে হচ্ছে এবার সুরেশের সঙ্গে কথা বলতে হবে, ওর থেকেও নিশ্চিত বেশ কিছু তথ্য পাওয়া যাবে।
এই তোর বন্ধু ওই অসীম, ও কি ফিরেছে? ওর সঙ্গে তো আগে কথা বলা দরকার।
হ্যাঁ, অসীম রানাঘাট থেকে ফিরেছে, ওর মা এখন ভালো আছেন। অসীমের সঙ্গে আমার কথা হয়েছে, আমার পরিচয় কাউকে বলা হবে না, অসীমের বন্ধু হিসেবেই যাব। তারপর সুযোগ বুঝে আমাকেও সুরেশের কাছে নিয়ে যাবে, ওরও মনে হয়েছে এটা করাই ভালো, না হলে সুরেশরা বিপদে পড়তে পারে। কিন্তু প্রণয়, স্টারবার্থ জায়গাটা একবার নিজের চোখে দেখতে হবে, বুঝলি?
তাতে অসুবিধা কি আছে, একদিন বগুলায় যাওয়াই যায়।
ওভাবে হবে না, ভেতরে ঢুকে দেখতে হবে।
কিন্তু দিনু দিনু, সেটা তো খুব কঠিন ব্যাপার রে, গেটে করা পাহারা থাকে, তাছাড়া পারমিশন না নিলে তো কাউকে ভেতরে ঢুকতে দেবে না, সবার আইডেন্টিটি খুব ভালো করে পরীক্ষা করা হয়। এবার পেডলারদের জন্য না হয় পেছনের গেটটা খোলা থাকে, কিন্তু আমাদের তো সামনের গেট ছাড়া উপায় নেই, তাহলে তো সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। যাই হোক, এই কি কবে যাচ্ছিস অসীমের কাছে?
রাত প্রায় দশটা, গ্রামের রাস্তা একেবারেই শুনশান হয়ে গেছে, মাঝে মধ্যে শুধু দূরে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে বসে গল্প করছিল অসীম আর দিগন্ত। ঘড়ির দিকে তাকিয়ে অসীম বলল,
এদিনু চল এবার বেরোই, মাচানতলার লোকজন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তবে ফোনটা সাইলেন্ট করে রাখ, রাস্তায় হঠাৎ ভিজে উঠলে আশেপাশের বাড়ি থেকে উঁকিঝুঁকি মারতে পারে।
আর রাস্তায় যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়?
সম্ভাবনা কম বুঝলি, তাও একটু সাবধানে থাকতে হবে। আসলে এখানে রাতে বেরোলে সবাই হাতে টর্চ নিয়ে বেরোয়, তাই দূর থেকে আলো দেখতে পেলেই বুঝলি গাছের আড়ালে গা ঢাকা দিতে হবে। নে চল।
পথে অবশ্য কারোর সঙ্গে দেখা হয়নি, অসীম আর দিগন্ত নিরাপদেই পরিমল মাইতির বাড়িতে পৌঁছে গেল, ওরা অপেক্ষা করছিলেন। সুরেশকে দেখে ভেতরে ভেতরে চমকে উঠল দিগন্ত, একটা অল্প বয়সী ছেলে, তার চোখের নিচে পুরু কালি, দু চোখে কিরকম যেন একটা ভীষণ ভয় পাওয়া সন্ত্রস্ত দৃষ্টি। স্বাস্থ্য একসময় ভালো ছিল দেখলেই বোঝা যায়, কিন্তু এখন একেবারেই ভেঙে গেছে। সব থেকে যেটা খারাপ লাগছিল দিগন্তর, সেটা হলো সুরেশকে দেখে মনে হচ্ছিল তার আত্মবিশ্বাস কিংবা বেঁচে থাকার ইচ্ছে কোনটাই আর অবশিষ্ট নেই।
আপনারা সবাই বাইরে যান, আমি সুরেশের সঙ্গে একলা কথা বলতে চাই।
দিগন্তর কথা শুনে একটু অবাক হলেন পরিমল মাইতি এবং অনিতা দুজনেই। সুরেশ বিছানার একপাশে কুঁকড়ে বসে আছে, তার মুখে কোনো কথা নেই। অসীম এগিয়ে এসে ওদের দুজনকে বাইরে নিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিল। দিগন্ত একটু সময় চুপ করে সুরেশের সামনে বসে থেকে তারপর খুব শান্ত গলায় বলল,
দেখো সুরেশ, আমি কেন এখানে এসেছি তুমি তো জানো, আমি কিন্তু পেশায় একজন অধ্যাপক, কলেজে পড়াই, তোমার বয়সী ছেলে মেয়েদের সঙ্গেই আমার সারাদিন ওঠা বসা, তারা আমাকে মন খুলে অনেক কথা বলে, বলতে পারে, আমার মনে হয় তুমিও বলতে পারবে।
আপনি তো সবই জানেন, মানে বাবার কাছে শুনেছেন।
সুরেশের গলাটা খসখসে ধরনের, একটু চাপা, বসে যাওয়া।
শুনেছি, অনেক কিছুই শুনেছি। তুমি ওকে যা বলেছ সেই সবটাই শুনেছি, কিন্তু তারপরেও আরো অনেক কিছু আছে আমি জানি। এমন অনেক কথা আছে যেগুলো তুমি ওকে বলনি, কেন বলনি সেটাও আন্দাজ করতে পারি। তুমি জানতে যে ওরা ভয় পেয়ে যাবেন, কষ্ট পাবেন, সেজন্যই বলনি। সব কষ্ট আতঙ্ক নিজে সহ্য করার চেষ্টা করেছ। হয়তো তুমি একজন স্পোর্টসম্যান বলেই পেরেছ সুরেশ, যারা ট্র্যাকে নামে, মাঠে নামে, তাদের সহ্য ক্ষমতা অনেক বেশি হয়। স্পোর্টসম্যান স্পিরিট না থাকলে এভাবে লড়াই করা সম্ভব নয়। তুমি এখনো লড়াই করে যাচ্ছ সুরেশ, আর আমি করবি তো তোমাকে নিয়ে।
দিগন্ত বুঝতে পারছিল সুরেশের চোখের দৃষ্টি আস্তে আস্তে নরম হচ্ছে। সে কেমন যেন একটা কান্না ভেজা গলায় বলে উঠল,
না স্যার, আমি লড়াই করছি না, আমি হেরে গেছি।
না সুরেশ, তুমি হেরে যাওনি। তোমাকে ইচ্ছে করে হারিয়ে দেওয়ার, সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর যারা এটা করেছে তাদের আমি চিহ্নিত করে শাস্তি দিতে চাইছি। এর জন্য তোমার সাহায্য আমার চাই। এটা যদি প্রমাণ করা যায় তাহলে তুমিও আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে।
কিন্তু স্যার, ওরা যদি...
ভয় পেও না, তুমি যে আমাকে কিছু বলেছ সেটাই কেউ জানতে পারবে না। আমি তোমার কাছে এসেছি এটা কেউ জানে না। খুব সাবধানে প্ল্যান করে আমি আর অসীম এই ব্যবস্থাটা করেছি, আর এই ঘরের ভেতরে তুমি আমাকে যা বলবে তা তৃতীয় কেউ জানতে পারবে না, তোমার মা বাবাও নন। তাই নিশ্চিন্ত থাকো, যা জানো, যা হয়েছে সবটা আমাকে খুলে বলো। তোমাকে কে ভয় দেখাচ্ছিল, কেন ভয় দেখাচ্ছিল, পুরোটা বলো আমায়, আমার জানা দরকার।
দিগন্তর কথায় বেশ অবাক হয় সুরেশ।
আপনি কি অন্তর্যামী? কি করে জানলেন কে আমাকে ভয় দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? বাবাকে তো বলেছিলাম যে অজানা নম্বর থেকে ফোন এসেছিল, কেন ভয় দেখাচ্ছে আমি জানি না। বাবার ফোনে যে নম্বর থেকে কল এসেছিল সেটাও আমি চিনি না বলেছিলাম। নম্বরটা সত্যি আমি চিনতে পারিনি স্যার। তবে ফোনটা কোথা থেকে এসেছে, কার হুকুমে এসেছে সেটা আন্দাজ করতে পেরেছিলাম।
দেখো, এটা অনুমান করা খুব কঠিন নয়। তোমাকে কেন ভয় দেখানো হচ্ছে আর কে ভয় দেখাচ্ছে সেটা যদি তুমি না জানো তাহলে ভয় পাবেই বা কেন? বিশেষ করে তোমার মতো একজন ইয়াং লড়াকু ছেলে কি অত সহজে গুরুত্ব দেবে? কখনো দেবে না। তাই কেন তাকে ভয় দেখানো হচ্ছে আর যে ভয় দেখাচ্ছে সে কতটা ক্ষমতাবান সেটা তো জানানো দরকার, তবেই না ভয় পাবে। তাই আমি আন্দাজি করেছিলাম যে তুমি সবটাই জানো, আর এখনো আশা করছি যে আমাকে সবটাই বলবে, বলবে তো?
এতক্ষণ পরে বালিশে ঠেসান দিয়ে সোজা হয়ে বসে সুরেশ। পাশের টেবিলে রাখা প্লাস্টিকের জলের জাগ থেকে খানিকটা জল খায়, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে।
স্টার বার্থে গিয়ে প্রথমটাই আমার খুব ভালো লাগতো, জানেন, লাগাটাই স্বাভাবিক। তার আগে আমি স্যাভে ছিলাম, কিন্তু সেখানকার তুলনায় স্টার বার্থের সবকিছুই অনেক অন্যরকম। ট্রেনিং এর ব্যবস্থাও খুব ভালো, থাকার সুন্দর হস্টেল, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ম্যাসিওর, ডায়েটিশিয়ান সব এক জায়গায় মজুদ। সে এক এলাহি ব্যাপার, বুঝতেই পারছেন, যথেষ্ট পয়সা না থাকলে সব জায়গায় ট্রেনিং নেওয়া সম্ভব না। এদিকে আমি গেছি বিনা পয়সায়, গেছি বলাটা ভুল হলো, ওরা আমাকে ডেকে নিয়ে গেছিলেন। তবে আমি বিনা পয়সার ক্যান্ডিডেট বলে কোন রকম আলাদা ব্যবস্থা ছিল তা কিন্তু মোটেও নয়, সবার যা বরাদ্দ আমারও তাই। মানে আমার যেরকম ট্রেনিং কিংবা খাওয়া দাওয়ার দরকার সেরকম ব্যবস্থাই ছিল। যেহেতু ব্যবস্থাটা খুব ভালো তাই আমার উন্নতিও হচ্ছিল ভালোই। 100 মিটার দৌড়ানোর সময় কমল বেশ খানিকটা,
সেজন্য স্টেট মিটগুলোতে ভালো রেজাল্ট হলো, তারপর এশিয়ারে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। তবে বছরখানেক কেটে যাওয়ার পর বুঝতে পারছিলাম জায়গাটাকে প্রথমে যতটা ভালো ভেবেছিলাম ততটা আসলে নয়। ভিতরে ভিতরে কিছু গলদ আছে। আমার সঙ্গেই প্র্যাকটিস করত সঞ্জীব মাহেক, ভোপালে বাড়ি, বাবার খুব বড় ব্যবসা আছে। মাস ছয়েক পরে দেখি সঞ্জীব আর খুব নিয়মিত প্র্যাকটিসে আসছে না। বিশেষ করে ভোরবেলা আমাদের যে মাঠে পাক দিয়ে দৌড়ানো হতো সেখানে সঞ্জীবকে দেখাই যাচ্ছে না। আমরা দুটো আলাদা বিল্ডিং এ থাকতাম। শরীর খারাপ হয়েছে কিনা জানার জন্য একদিন সকালে প্র্যাকটিসের পর ওর ঘরে গিয়ে দেখি ও তখনও ঘুমোচ্ছে। ডাকাডাকি করায় চোখ খুলে তাকালো কিন্তু উঠল না। গোটা ঘরটায় কিরকম যেন একটা বিশ্রী গন্ধ। আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু তার কিছুদিন পর সঞ্জীব ক্যাম্প ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে আর আমার সঙ্গে দেখা হয়নি। কানা ঘুষে শুনলাম সঞ্জীব নাকি ড্রাগ ধরেছিল, নেশা করে পড়ে থাকত, তাই ওকে চলে যেতে হয়েছে। ওর বাবা ওকে রিহ্যাব সেন্টারে ভর্তি করেছে। ড্রাগের নেশা সাংঘাতিক আমি জানি, একবার এই নেশার খপ্পরে পড়লে তার থেকে সহজে বেরোনো যায় না তাও আমি জানি। কিন্তু আমার যেটা আশ্চর্য লেগেছিল সেটা হলো সঞ্জীব ড্রাগ পেত কি করে। স্টারবার্থে বাইরের লোকের ঢোকার অনুমতি নেই, গেটে সিকিউরিটি রীতিমতো পরীক্ষা করে তবে ঢুকতে দেয়। যারা এখানে থাকে তাদের খুশি মতো বাইরে বেরোনোর নিয়মও নেই। বছরে দু তিনবার বাড়ি যাওয়ার অনুমতি পাওয়া যায়, ব্যাস এইটুকুই। একদম আয়রন ডিসিপ্লিন বলতে পারেন। সারাদিন প্র্যাকটিস, থিওরি ক্লাস, সময় ঘুমানো, সময় খাওয়া, আর এটা হওয়াটা খুব দরকারও, নাহলে রেজাল্ট ভালো হবে না। এবার এর মধ্যে থেকেও সঞ্জীব মাহেক ড্রাগের নেশা ধরলো কি করে? আর নেশা যখন ধরেছে তখন নিয়মিত ড্রাগ পেত নিশ্চয়ই, কিন্তু সেটাই বা কি করে সম্ভব? অনেকে বলছিল সঞ্জীবের নাকি নেশা করার অভ্যেস আগে থেকেই ছিল। এবার পয়সার তো আর অভাব নেই, বাবাকে বললেই বাবা টাকা পাঠায়। ওখানকার কাজের লোকজনদের কাউকে হাত করেই ড্রাগ আনাতো নিশ্চয়ই। কিন্তু আমার না কথাগুলো পুরোটা বিশ্বাস হয়নি স্যার, কারণ সঞ্জীবের সঙ্গে আমার বেশ ভালো ঘনিষ্ঠতা হয়েছিল। একসঙ্গে মাঠে দৌড়তাম, জিমে যেতাম, আমার ঘরে বসে গল্পও করেছি কত। তখন কিন্তু মনে হয়নি যে ওর নেশা করে, তাই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়েছিল। সঞ্জীব চলে যাওয়ার মাস ছয়েকের মধ্যে আরো দুটো একই রকমের ঘটনা ঘটল। মনীষ পিঠানি আর অনুরাগ ভার্গব ক্যাম্প থেকে চলে গেল, দুজনেই নাকি নেশা করছিল। কিন্তু ততদিনে আমি বুঝে গেছি যে ক্যাম্পাসের ভিতরে ড্রাগ আনা নেওয়ার কোনো একটা ব্যবস্থা আছে। যারা চলে যাচ্ছে তারা ছাড়াও এমন কিছু ছেলে মেয়ে আছে যারা সম্ভবত নেশা করে। তারা নিয়মিত প্র্যাকটিসেও আসে না, সেভাবে ডিসিপ্লিন মানে না, কিন্তু তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নিচ্ছে এমনটাও দেখা যায় না। যেটা আমরা জানি বা বুঝতে পারছি, কর্তৃপক্ষ সেটা জানতে পারছে না বা বুঝতে পারছে না, এটা তো আর হতে পারে না। এরকম অনেক কথাও কানে এসেছে যে খরচ চালানোর জন্য অনেক সময় এরা ড্রাগ পাচারের কাজও করে। একটা জিনিস তো আমার নিজের চোখেই দেখা। একবার আমি বাড়ি আসছি, আমার সঙ্গে প্রদীপ বারুই বলে একটা ছেলেও ছিল, সে যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় তার বাড়িতে। তো শিয়ালদা স্টেশনে নেমেছি দুজনে, আমি হাওড়া যাওয়ার বাস ধরবো, খানিকটা এগিয়ে গিয়ে মনে হলো যে আমার বড্ড তেষ্টা পাচ্ছে, এক বোতল জল কিনে নি। বোতলের জল ছাড়া অন্য কোনো জল খাওয়া তখন আমাদের মানা ছিল। তো জল কিনতে গিয়ে দেখি প্রদীপ তখনও স্টেশনের ভিতরেই এক পাশে দাঁড়িয়ে আছে, ও আমাকে দেখতে পায়নি। হঠাৎ দেখি একটা বেশ নোংরা জামা কাপড় পরা লোক প্রদীপের পাশে এসে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালো। আর প্রদীপ অমনি আশপাশটা একবার দেখে নিয়ে নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বার করে লোকটার হাতে দিয়ে হন হন করে হেঁটে স্টেশন থেকে বেরিয়ে গেল।
প্রদীপ যে ড্রাগ নেয় সেটা আমি আগে শুনেছিলাম, কিন্তু সেদিন বুঝলাম যে ও ড্রাগ পাচারও করে। তবে এসব কথা শুনলেও আমি কখনো তেমন ভাবে মাথা ঘামাতাম না স্যার। যাদের নামে এসব শোনা যেত তাদের যতটা সম্ভব আমি এড়িয়ে চলতাম। দেখুন, আমি গরিব ঘরের ছেলে, অনেক কষ্টে এখানে ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছি। এর সাহায্যে নিজের কেরিয়ার তৈরি করতে হবে, 100 মিটার আর 400 মিটারে ইন্ডিয়াকে মেডেল এনে দিতে হবে, এগুলোই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেত আমার। মানুষ যা চায় তা তো আর সবসময় হয় না স্যার, অনেক সময় দুর্ভাগ্য মানুষকে টেনে নেয়। আমারও তাই হল। আপনি তো আমাদের স্টারবার্থের ক্যাম্পাসটা দেখেননি, বিশাল ক্যাম্পাস, তার মধ্যে 3টে প্র্যাকটিস ফিল্ড আছে, জিম, হস্টেল, ক্যান্টিন, অফিস ঘর সবই আছে, মাঝে মাঝে গাড়ি চলাচল করতে পারে এমন চওড়া রাস্তা, সামনের দিকে একটা মস্ত গেট আর পিছন দিকে একটা ছোট গেট, শুনেছিলাম সেটা নাকি বন্ধই থাকে। আমি যে হস্টেলে থাকতাম তার পরে ছিল একটা ছোট ডিসপেন্সারি, দিনের বেলায় সেখানে ডাক্তার থাকত, কেউ বিশেষ অসুস্থ হয়ে পড়লে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা ছিল। তারপর একটা ঢাকা ফিল্ড, তারও পরে বেশ খানিকটা দূরে স্টোর বিল্ডিং, চারতলা একটা বাড়ি, সেখানে খেলার যাবতীয় সরঞ্জাম মজুদ থাকত। এই বাড়িটায় আমাদের কখনো যাওয়ার দরকার হতো না, কারণ কোচের নির্দেশ মতো স্টাফরা আমাদের চা দরকার সবকিছু নিয়ে আসত। বাড়িটা আমি দূর থেকেই দেখেছিলাম কিন্তু কোনোদিন ভিতরে যাইনি। সেদিন বেশ ঠান্ডা পড়েছিল, শীতকালটা আমার বেশ ভালো লাগে, তাই রাতে খাওয়া দাওয়ার পর মনে হলো একটু হেঁটে আসি যাই। ক্যাম্পাসের ভিতরে সম্পূর্ণ নিরাপদ, বাইরের কারো ঢোকার কোনো সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম। ডিসপেন্সারিটা পেরিয়ে আরো খানিকটা এগিয়ে গেছি, এমন সময় আমার মনে হলো একটা গাড়ির আওয়াজ পাচ্ছি। কত রাতে ক্যাম্পাসের ভিতর গাড়ি কোথা থেকে আসবে, তাছাড়া গাড়ি যেখান দিয়ে ঢুকবে সেই মেন গেটে তো অনেক দূরে। আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে ভালো করে খেয়াল করতেই বুঝলাম একটা গাড়ি পিছনের ছোট গেটটা দিয়ে ঢুকছে, হেডলাইটটা নেভানো, শুধু নিচের আলো দুটো জ্বলছে। ব্যাপারটা খুবই সন্দেহজনক, এত রাতে পিছনের গেট দিয়ে প্রায় নিঃশব্দে একটা গাড়ি ঢুকছে। ডিসপেন্সারি বিল্ডিং এর পাশে ছোট্ট একটা শেড মতো আছে, আমি তার আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়ালাম। গাড়িটা এসে দাঁড়ালো স্টোর বিল্ডিং এর সামনে, তারপর গাড়ি থেকে 4-5 জন লোক নেমে বাড়িটার ভেতরে ঢুকে গেল। এটাও খুব সন্দেহজনক ব্যাপার, তাহলে কি দারোয়ানের সাহায্যে গেট খুলিয়ে জিনিসপত্র পাচার হয়? আমি এমনিতে যে খুব সাহসী ছেলে তা কিন্তু নই, কিন্তু সেদিন মনে হলো ব্যাপারটা একবার দেখা দরকার। হয়তো মাথার মধ্যে এটাও কাজ করছিল যে ক্যাম্পাসের ভিতরে তো আমি নিরাপদ, সেখানে সবাই আমার চেনা, থাকলেই দৌড়ে আসবে। তাই আমি নিঃশব্দে পা টিপে টিপে স্টোর বিল্ডিং এর দিকে এগোলাম। কোলাপসিবল গেটটা খোলা, তবে আশেপাশে কেউ নেই। ভিতরে ঢুকে দেখি চারিদিকটা অন্ধকার, একতলা, দোতলা, তিনতলায় কাউকে দেখা গেল না। চারতলায় উঠে দেখি একটা ঘরের দরজার নিচ থেকে আলো দেখা যাচ্ছে, দরজাটা বন্ধ, কিন্তু বারান্দার দিকে একটা জানলা ছিল, সেটা ফাঁক হয়ে আছে দেখে উকি মেরে যা দেখলাম তাতে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। লম্বাটে একটা বেশ বড় ঘর, তাতে সার সার খাট পাতা আছে, আর সেই খাটে বসে নেশা করছে অনেকগুলো ছেলে। ঘরটা ধোঁয়ায় ভর্তি, তবু তার মধ্যে যেটুকু আমি দেখতে পাচ্ছিলাম তাতে দুজনকে চিনতে পেরেছিলাম, আমাদের পাশের হস্টেলেই থাকে, আর বাকিরা অচেনা।
দুটো লোক ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনের আমি মুখ চিনি, ক্যাম্পাসে দেখেছি কয়েকবার। অন্য লোকটার মুখটা ভালো করে দেখতেও পাইনি, তবে এরাই যে পান্ডা সেটা বোঝা যাচ্ছিল। আমি খুব নিঃশব্দে জানলাটা আরো একটু ফাঁক করে ভিতরে কে আছে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু জানলাটা আবার ঠেলে দেওয়ার সময় সামান্য একটু আওয়াজ হয়েছিল। অন্যেরা নেশা করে থাকলেও পান্ডা দুটো সতর্ক ছিল, অমনি কে কে করে চেঁচিয়ে উঠল। আমিও কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে নেমে হোস্টেলের দিকে দৌড় দিলাম। ওরা পিছু পিছু আসছিল, কিন্তু আমার সঙ্গে দৌড়ে তো পারা সম্ভব নয়, তাই ধরতে পারেনি। আমি ওরা পৌঁছানোর অনেক আগেই হোস্টেলে নিজের ঘরে ঢুকে পড়েছিলাম।
তার মানে ওরা তোমাকে চিনতে পারেনি?
না স্যার, ওরা বুঝতে পারেনি যে কে ওই ঘরে উঁকি মারছিল।
তারপর?
সেদিন সারা রাত ঘুমোতে পারিনি, খাটের উপর জেগে বসে অনেক ভাবলাম। ক্যাম্পাসের ভিতর এরকম একটা সাংঘাতিক বেআইনি কাজ হচ্ছে, লুকিয়েই হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু স্টোর বিল্ডিংটা রাতে বেলায় খালি থাকে, নিশ্চয়ই ওখানকার দারোয়ান বা কাউকে টাকা দিয়ে ম্যানেজ করে কারবারটা চলছে। সব থেকে বিপজ্জনক ব্যাপার হলো, ট্রেনিং নিতে যারা আসছে তাদের মধ্যে কয়েকজনও এর মধ্যে ভিড়ে যাচ্ছে। এতদিন যাদের ড্রাগের নেশা করে বলে ক্যাম্পাস থেকে চলে যেতে হয়েছে, তাদের পিছনের রহস্যটা আমার কাছে এবার অনেকটাই পরিষ্কার হলো। কিন্তু এটা তো চলতে দেওয়া যায় না, কর্তৃপক্ষকে লুকিয়ে এরকম একটা সাংঘাতিক খারাপ কাজ হচ্ছে সেটা তো তাদের জানানো দরকার। আমার মনে হয়েছিল নিজের তলার লোকেদের জানিয়ে কিচ্ছু লাভ নেই, তাই ঠিক করেছিলাম একেবারে বীরজা প্রসাদকেই সবটা জানাব। উনি সাধারণত সপ্তাহে তিন দিন আমাদের এখানে আসতেন, আমাদের ট্রেনিং দেখতেন, কোচের সঙ্গে কথা বলতেন। ব্যক্তিগতভাবে আমাকেও জিজ্ঞাসা করেছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো সমস্যা হলে জানাতে বলেছেন। তাই আমি ঠিক করলাম সরাসরি ওর কাছেই যাও। আর ঠিক তার দুদিন পরেই এলেন বীরজা প্রসাদ।
বেশ, তারপর তুমি কি করলে?
আমি অফিসে ওর ঘরে গিয়ে সবকিছু খুলে বললাম, যা আমি সেদিন দেখেছি সব বললাম। বীরজা প্রসাদ একদম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সবটা শুনলেন, তারপর ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন যে আমি এই কথাগুলো আর কাউকে বলেছি কিনা। আমি তো বললাম যে না, যেহেতু এর সঙ্গে আমার ক্যাম্পাসের সম্মান জড়িয়ে আছে তাই কাউকে কিছু বলিনি। বীরজা প্রসাদ আমাকে বললেন তিনি ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমি যেন কারোর সঙ্গে কথা না বলি এই বিষয়ে। ওর সঙ্গে কথা বলে আমি ঘরে ফিরে এলাম। সেদিন বিকেলে আমার একটা ট্রেনিং এর ক্লাস ছিল, সারাদিন ঘরেই ছিলাম। বিকেলে বেরোতে গিয়ে দেখি আমার ঘরের সামনে একটা সন্ধ্যা মতো লোক দাঁড়িয়ে আছে। লোকটা আমাকে জানিয়ে দিল যে ট্রেনিং এ যেতে হবে না, কারণ বড়া সাহেব আমাকে আজ ঘর থেকে যেতে বারণ করেছেন। আমি ট্রেনিং এ গেলাম না, কিন্তু ওই লোকটা আমাকে ঘর থেকে বেরোতেও দিল না, সারাক্ষণ দরজার সামনে পাহারায় থাকলো। এর মধ্যে বীরজা প্রসাদের একজন লোক এসে আমার কাছ থেকে মোবাইলটাও চেয়ে নিয়ে গেল। কি যে হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাতে শুতে যাওয়ার আগে সেই সন্ধ্যা মতো লোকটা আমাকে ডেকে বলল যে পরদিন সকালে আমাকে বাড়ি চলে যেতে হবে, বড় সাহেব নাকি সেরকমই বলেছেন। হঠাৎ কেন বাড়ি যাব, কতদিনের জন্য যাব কিছুই জানি না। হঠাৎ কেন, ট্রেনিং চলছে পুরো দমে, এর মধ্যে বাড়ি গেলে ক্ষতি হবে। কিন্তু লোকটা আমার কোনো কথাই শুনল না, পাথরের মতো মুখ করে জানিয়ে দিল যে আমাকে যেতে হবেই। তো আমি রাত্রে জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, পরদিন ভোর না হতেই বেরিয়ে পড়তে হলো আমাকে। ওই সন্ধ্যা লোকটাই আমাকে বাস স্ট্যান্ডে এনে বাসে বসিয়ে দিল, আর ওই বাসে ওঠার সময় আমাকে মোবাইলটা ফেরত দিল। আর ঘন্টাখানেক বাস চলার পরেই সেই ভয়ঙ্কর ফোনটা এলো। একটা খ্যাস খ্যাসে চাপা গলা আমাকে রীতিমতো হুমকি দিয়ে বলল, আমি যেন কোনো কারণেই স্টার বার্থে না যাই, গেলে শুধু আমার না আমার মা বাবারও
প্রাণ সংশয় হবে। ফোনটা পেয়ে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।
কিন্তু তারপরেও তো তুমি আবার স্টার বার্থে ফিরে গেছিলে।
হ্যাঁ গেছিলাম, বাবা মা দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে কি হয়েছে সেটা আমি ওদের খুলে বলতে পারিনি, তাই ওরা ভাবছিলেন যে আমি হয়তো হেরে যাওয়ার ভয়ে কিংবা অন্যরা যে আমাকে গাইয়া বলে খ্যাপায় তার জন্য আমি যেতে চাইছি না। শেষ পর্যন্ত আমি ঠিক করলাম যে একবার গিয়ে দেখি, খারাপ ভয় দেখাচ্ছে জানি না, কিন্তু তাদের আমি কেন এতটা ভয় পাবো, কেন, আমি তো কোনো দোষ করিনি। এই ট্রেনিং এর সুযোগে আমি বহু কষ্টে পেয়েছি, যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের কথাও তো আমার ভাবা দরকার। তো শেষ পর্যন্ত প্রায় দিন কুড়ি পরে মা বাবার সঙ্গে আমি স্টার বার্থে ফিরলাম। আশ্চর্যের ব্যাপার, ঢুকতে কিন্তু কোনো অসুবিধা হলো না, কারণ আমি কোথায় গেছি কেন গেছি সেটা প্রায় কেউই জানতো না। এরকম একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে বাবার অসুখের খবর পেয়ে আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে গেছি, তাই সবাই আমার ফেরাটাকে স্বাভাবিকভাবে মেনে নিল। নিজের ঘরে গেলাম, মা বাবা ফিরে গেল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে পরিস্থিতিটা ঠিক স্বাভাবিক নয়। আমার উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, কিন্তু আমার সঙ্গে ট্রেনিং এর জন্য আলাদা করে কাউকে রাখা হচ্ছে না। এরকম ভাবে মাস দুয়েক কাটল, তারপর ওই ঘটনাটা ঘটল। আমি জগিং করে ফিরছিলাম, শ্রীনিবাস প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল ঘরে রাখতে, পরে নিয়ে নেবে। আমার কিছুই সন্দেহ হয়নি, বরং শ্রীনিবাস নিজের থেকে আমার সঙ্গে কথা বলল বলে ভালো লেগেছিল আমার। তখনও বুঝিনি যে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। তারপর তো ওই প্যাকেট থেকেই ড্রাগ বেরোল।
কিন্তু সুরেশ, আমাকে একটা কথা বলো তো, তোমার ব্লাড টেস্টেও তো ড্রাগ পাওয়া গেছিল।
সেটা তো আমার কাছেও খুব অদ্ভুত স্যার, দুটো জিনিস হতে পারে বলে আমার ধারণা। প্রথমত ডাক্তারকে দিয়ে অন্য কারোর ব্লাড স্যাম্পল আমার বলে চালিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ক্যাম্পাসের ডাক্তার দেবকুমার মজুমদার অত্যন্ত ভালো লোক, তাকে দিয়ে এরকমের অন্যায় কাজ করানো খুবই কঠিন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে কোনোভাবে আমার শরীরে ড্রাগ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারও একটা সুযোগ আছে, মানে আমি সাধারণত জলখাবারের সঙ্গে একটা হেলথ ড্রিঙ্ক খাই, আমাদের সবাইকেই খেতে হয়। সেদিনও ক্যান্টিনে খেতে গিয়ে আমি ড্রিঙ্কসটা চেয়েছিলাম, কিন্তু জানা গেল যে সেটা নাকি নেই, শেষ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো খাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে এসেছি, একটু পরেই ক্যান্টিনের বেয়ারা রমেশ গ্লাসে করে সেই হেলথ ড্রিঙ্কটা আমার কাছে নিয়ে এসে হাজির। ওটা নাকি ছিল, ভুল করে দেওয়া হয়নি, জানা জানি হয়ে গেলে ও বিপদে পড়বে তাই ছুটে ছুটে নিয়ে এসেছে। আমি কিছুই সন্দেহ করিনি কে নিয়েছিলাম, কিন্তু পরে মনে হয়েছে যে হয়তো ওই ড্রিঙ্কসটাতে ড্রাগ মেশানো ছিল, সেই জন্যই পরে আমার রক্তে ড্রাগ পাওয়া গেল। এবার তো আর কিছুই লুকোছাপা থাকলো না, সরাসরি আমাকে তাড়িয়ে দেওয়া হলো। বাড়ি ফিরেও বিশেষ কোনো সমস্যা হলো না, কারণ ইতিমধ্যে বাবার কাছে সেই ভয় দেখানো ফোনটা এসে গেছিল।
আচ্ছা সুরেশ, তোমাকে কে ফোনটা করেছিল তার কোনো আন্দাজ আছে? গলা শুনে কিছু বুঝতে পেরেছিলে?
না, তা পারিনি স্যার। তবে এই পুরো কাজটা যে বীরজা প্রসাদ নিজে করিয়েছেন সেটা আমি নিশ্চিত, কারণ আমি দ্বিতীয় কাউকে কোনো কথা বলিনি। দ্বিতীয়বার ফিরে গিয়ে আমি চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলতে, কিন্তু উনি দেখাই করেননি আমার সাথে। তাছাড়া বীরজা প্রসাদ হচ্ছেন স্টার বার্থের মালিক, ওর নির্দেশ ছাড়া আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব নয়।
তার মানে তুমি জানো যে বীরজা প্রসাদ অত্যন্ত ক্ষমতাশালী এবং অনেক পয়সা।
জানি তো, সেজন্যই আপনি যখন শুরুতেই বললেন যে যারা আমাকে হারিয়ে দিয়েছে তাদেরকে আপনি শাস্তি দিতে চান, তখন আপনার কথাটা শুনে আমার বিশ্বাস হয়নি স্যার। আমি তো জানি কার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, কিন্তু তবু আমি আপনাকে সবটা বললাম একটাই কারণে, এতদিন ভীষণ রকম নিজের মধ্যে গুমড়ে মরে যাচ্ছিলাম, আমার উপর যে অন্যায়টা হয়েছে সেটা কাউকে খুলে বলতে চাইছিলাম। আপনাকে সেটা বলে আমার অনেকটা শান্তি হলো। আপনি আপনি যে কিছু করতে পারবেন না সেটা আমি জানি, আর আমার আর কোনোদিন ট্র্যাকে দৌড়নো হবে না, তো বেঁচে তো থাকতে হবে স্যার। চেষ্টা করব অন্য কোনোভাবে বেঁচে থাকতে।
সুরেশের কথাগুলো শুনতে শুনতে চোয়াল শক্ত হয়ে যাচ্ছিল দিগন্তর।
আরো দু একটা জিনিস আমাকে একটু বলো তো, তাহলে আমার তদন্তটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। প্রথমত, তোমাদের কি ক্যাম্পাসে রোজ ব্লাড টেস্ট হতো?
রোজ না হলেও দু একদিন পরপর তো হতোই।
এর আগে কবে হয়েছিল?
সেদিনই সকালে হয়েছিল, ডাক্তারবাবু অন্যদিনের মতো নিজে এসে ব্লাড স্যাম্পেল নিয়ে গেছিলেন।
সেই ব্লাড স্যাম্পেলে ড্রাগ ছিল?
না, সেজন্য আমার যখন ব্লাডে ড্রাগ পাওয়া গেল তখন ডাক্তারবাবু খুব অবাক হয়েছিলেন আর সেটা বলেও ছিলেন। কিন্তু একবার যখন ড্রাগ পাওয়া গেছে তখন তো আর ওর কিছু করার ক্ষমতা নেই। দ্বিতীয়বারের ড্রাগ স্যাম্পেল উনি নিজেই নিয়েছিলেন, তবে তখন ওর সঙ্গে ওই সন্ডা মতো লোকটা ছিল।
প্রথমবারের ব্লাড রিপোর্টটা তোমার কাছে আছে?
না, আমাদের কাছে থাকতো না, রিপোর্ট ডাক্তারবাবু নিজের কাছেই রাখতেন, সবার নামে আলাদা ফোল্ডারে থাকতো। বিভিন্ন কারণে ব্লাড টেস্ট করতে হতো আর ডাক্তারবাবু সেই ডেটা মিলিয়ে দেখে কোচের সঙ্গে কথা বলতেন।
আচ্ছা, এই শ্রীনিবাস ছেলেটির ঠিকানা বা ফোন নাম্বার তোমার কাছে কিছু আছে?
ফোন নম্বর আছে, ঠিকানা তো নেই, তবে বীরভূমের মল্লারপুরে ওর বাড়ি সেটা আমি জানি। মল্লারপুরে আমারও পিসির বাড়ি, তাই মনে আছে।
আরেকটা কথা আমাকে বলো, ওই স্টোর বিল্ডিং এর দায়িত্ব কার? কে ওটা দেখাশোনা করেন বা ওখানকার চাবি কার কাছে থাকে?
স্টোর ম্যানেজার হলেন সুরজ প্রসাদ, বিরজা প্রসাদের ছোট ভাই। লোক মোটেও সুবিধার না, স্টাফেদের সঙ্গে খারাপ ব্যবহার করত, সবসময় কেমন যেন একটা মেজাজি খিটখিটে ভাব। তবে বিরজা প্রসাদের ওর ওপর খুব আস্থা ছিল।
সেটাই স্বাভাবিক, ভাইকে দিয়েই তার মানে ড্রাগ র‍্যাকেটটা চালায়। আচ্ছা, আরেকটা কথা বলো তো, যেদিন ওই ঘটনাটা ঘটল, মানে রাতে তুমি স্টোর বিল্ডিং এর কাণ্ড কারখানা দেখলে, সেদিন কি বার ছিল?
শনিবার। সেদিন ডিনারে আমাদের পুডিং দিয়েছিল, শনিবার রাতে পুডিং দিত। কেন বলুন তো স্যার?
আসলে আমি বোঝার চেষ্টা করছি, ওদের ওই ড্রাগের আড্ডাটা বসার নির্দিষ্ট কোনো দিন আছে কিনা।
সেটা তো আমি বলতে পারবো না, তবে একটা কথা আমার পরে মনে হয়েছে। মাঝে মাঝে আমি রাতের দিকে গাড়ির আওয়াজ পেতাম, সেটাকে কখনোই খুব একটা গুরুত্ব দিইনি। এই ঘটনার পর মনে হয়েছে যে গাড়ির আওয়াজটা আসতো স্টোর বিল্ডিং এর দিক থেকেই, আর সেটা সাধারণত শনিবারেই পেতাম, কারণ একমাত্র শনিবারেই আমি একটু বেশি রাত পর্যন্ত জেগে থাকতাম। আসলে আমার গল্পের বই পড়ার নেশা আছে, অসীম স্যারই করিয়েছেন, কিন্তু সপ্তাহের অন্য দিনে আমাদের ডিনার সেরে 10টার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়তে হতো, ভোর 5টায় প্র্যাকটিসে যাওয়ার বেল পড়ত, কিন্তু রবিবার প্র্যাকটিসের ছুটি, তাই শনিবার রাতে আমি বসে গল্পের বই পড়তাম। তবে ওই গাড়ির আওয়াজ স্টোর বিল্ডিং এর দিকেই যেত কিনা সেটা আমি নিশ্চিত নই, আমি তার উঠে কোনোদিন দেখিনি।
পরিমল মাইতির বাড়ি থেকে দিগন্ত আর অসীম যখন বেরোল তখন রাত প্রায় দুটো। সুরেশের বাবা মা দুজনকেই বলে দেওয়া হয়েছে যে তাদের ও বাড়িতে যাওয়ার কথা যেন ঘুণাক্ষরেও কাউকে না বলে। রাতটা অসীমের বাড়িতে কাটিয়ে পরদিন সকালেই দিগন্ত ফিরে এলো কলকাতায়।
কাজটা এগোতে হলে এবার মাঝে মধ্যে একটু পুলিশের সাহায্য লাগবে, বুঝলি?
তা বল, কিরকম সাহায্য লাগবে তোর?
এখনই ঠিক বুঝতে পারছি না, তবে দু একজনকে জেরা করতে হবে মনে হচ্ছে। পুলিশের লোক হলে জেরা করাটা সহজ, না হলে আমাকে পাত্তা দেবে কেন বল?
তাহলে তো আগে একটা কেস শুরু করতে হবে, কাউকে দিয়ে একটা এফআইআর করাতে হবে যাতে ইনভেস্টিগেশনটা চালু করা যায়।
কিন্তু দেখ, এফআইআর কে করবে? আর এফআইআর করলেই তো বীরজা প্রসাদরা জানতে পেরে যাবে, তখন ওদের ধরা আরো কঠিন হবে। আমি চাইছি কোনোভাবে না জানিয়ে ফাঁদে ফেলতে।
না না শোন, এফআইআর যে কেউ করতে পারে। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো অভিযোগ জানায় এবং পুলিশ যদি মনে করে যে অভিযোগের একটা সারবত্তা আছে, এফআইআর করে কেস শুরুই করা যায়। তাহলে এখানে সেরকমই কিছু একটা করতে হবে। একটা সুবিধা হচ্ছে, ক্যাম্পাসটা যদিও বগুড়ায় কিন্তু ওদের অফিসটা তো কলকাতায়, তাই অভিযোগটা কিন্তু কলকাতাতেও জানানো যাবে। পরে জেলার পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেই হয়ে গেল।
বেশ, তুই তাহলে সেভাবেই ব্যবস্থা কর।
হ্যাঁ ঠিক আছে, সেটা করছি, কিন্তু একটা কথা আমি তোকে বলে রাখছি দিনু, তুই যদি পুলিশের ওয়ারেন্ট নিয়ে বীরজাপ্রসাদের বাড়ি কিংবা স্টারবার্ড সার্চ করতে চাস, সেটা কিন্তু খুব সহজ হবে না রে, কারণ লোকটার হেভি কানেকশন, নানা রকম ঝামেলা পাকাবে।
সেটা আমি জানি, বীরজার ক্যাম্পাসের মধ্যে কি চলছে তার একদম নির্দিষ্ট প্রমাণ দিতে না পারলে বীরজাপ্রসাদের বিরুদ্ধে কেস দাঁড় করানো যাবে না, তাই সেজন্য আমার অন্য ব্যবস্থা ভাবা আছে। যা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে রে। শোন, অঞ্জলি আর তোর আরেকটা হেল্পও লাগবে, যে করেই হোক ওই ক্যাম্পাসের ভেতরে আমাকে ঠুকতেই হবে।
ক্যামাক স্ট্রিটের গ্রিন ভিউ বিল্ডিং এর 11 তলায় স্টারবার্টের অফিস। বগুলা না গেলে বীরজাপ্রসাদ সাধারণত এখানেই বসেন। নানান রকম ভাবে চেষ্টা করে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেছে দিগন্ত, সোমবার সকাল 11টা। সোমবার ফার্স্ট হাফে দিগন্তর তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্লাস থাকে না, তাই সে কাঁটায় কাঁটায় 10টায় হাজির হয়েছে গ্রিন ভিউ বিল্ডিং এ। রিসেপশনে যে মেয়েটি থাকে সে জানিয়েছে সাহেব একটা জরুরি মিটিং এ আছেন, শেষ হলেই তাকে ডেকে পাঠাবে। খুব বেশি দেরি অবশ্য হল না, আধ ঘন্টার মধ্যেই বীরজাপ্রসাদের ঘরে ডাক পড়ল দিগন্ত। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উল্টো দিকে বসে আছেন ভদ্রলোক, বয়স মনে হয় 50 পেরিয়েছে, তবে খুব ভালো শক্তপোক্ত চেহারা, ফর্সা রং, দেখতে সুন্দরী বলা চলে, কিন্তু চোখে মুখে এমন একটা ধূর্তামির ছাপ আছে যে সৌন্দর্যটা ঠিক যেন খোলে না। লোকটা যে সুবিধের নয় এক ঝলক দেখলেই বোঝা যায়। দিগন্তর দেওয়া কার্ডটা হাতে নিয়ে ভালো করে দেখলেন বীরজাপ্রসাদ।
দিগন্ত দেব, প্রফেসর, বসুন। আমার সঙ্গে কি দরকার সেটা তো বুঝলাম না।
আসলে আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছিলাম।
বলুন।
দেখুন, আমি পেশায় অধ্যাপক, কিন্তু আমি বিভিন্ন কাগজপত্রে নিয়মিত লেখালেখি করি। কলকাতার বাংলা কিংবা ইংরেজি সব লিডিং নিউজ পেপারেই আমার লেখা ছাপা হয়। সাধারণত দুটো বিষয়, একাডেমিক্স আর খেলা। একাডেমিক্স তো বুঝতেই পারছেন, আমি পড়াশোনার জগতেরই লোক, তাই সেই বিষয়ে লিখতে তো ডাকবেই। কিন্তু খেলাতেও আমার আগ্রহ আর পড়াশোনা দুটোই আছে। একসময় নিজে ভালো ফুটবলও খেলতাম।
ইন্টারেস্টিং,
নিচু স্বরে মন্তব্য করেন বীরজাপ্রসাদ।
আমার অনেকদিনের ইচ্ছে স্টার বার্থ নামে যে ট্রেনিং সেন্টারটা আপনি তৈরি করেছেন তার একটা এক্সক্লুসিভ কভারেজ করার। কেন ইচ্ছে তার দুটো নির্দিষ্ট কারণ আছে। প্রথমত, আমি শুনেছি ওখানে যে ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং যেসব সুযোগ সুবিধে ছেলেমেয়েদের দেওয়া হয় সেরকম ভারতের আর কোথাও নেই, সেজন্য সাম্প্রতিককালে বেশিরভাগ মেডেল আপনার ছেলেমেয়েরাই এনেছে। তবে কি জানেন, এর থেকেও দ্বিতীয় কারণটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যার পয়সা আছে সে কোনো না কোনোভাবে সেরা প্রশিক্ষণ জোগাড় করতে পারে, কিন্তু আমাদের গরিব দেশ, তাই বহু প্রতিভা অকালে নষ্ট হয়ে যায়। আমি জানি আপনি তাদের খুঁজে বার করে ওখানে নিখরচায় ট্রেনিংয়ের সুযোগ দিয়ে থাকেন, এরকম মহত্ত্ব তো সহজে চোখে পড়ে না। তাই আমার ইচ্ছা এই স্টার বার্থের কথা যাতে সবাই জানতে পারে তার জন্য একটা চেষ্টা করা। নিশ্চয়ই অনেকেই জানে, কিন্তু দেখুন যত বেশি মানুষ জানতে পারবে ততই তো ভালো, তাই না?
কলেজে গান আর ফুটবল খেলার পাশাপাশি নাটকও করেছে দিগন্ত। বন্ধুরা বলতো অভিনয়টা সে নাকি মন্দ করে না, কথাটা বিশ্বাস করত না দিগন্ত। কিন্তু আজ বীরজাপ্রসাদের মুখের দিকে তাকিয়ে মনে হল সেই সব প্রশংসার মধ্যে কিছু সারবত্তা থাকলেও থাকতে পারে।
তো কিস তরহ সে কভারেজ করতে চান আপনি?
প্রথমত, বগুলায় গিয়ে ক্যাম্পাসটা খুব ভালো করে ঘুরে ফিরে দেখব, ছেলেমেয়েদের সঙ্গে কোচদের সঙ্গে কথা বলবো, যারা ওখানে কাজ করে তাদের সঙ্গেও কথা বলবো, আর যারা বিশেষ সুযোগ পাচ্ছে তাদের আলাদা ইন্টারভিউ হবে, আর যারা ইতিমধ্যেই দেশের হয়ে পদক জিতেছে তাদের তো অফকোর্স আলাদা ইন্টারভিউ হবেই। সব মিলিয়ে বেশ বড় কভারেজ, দিন দুয়েক তো সময় লাগবেই। সব থেকে ভালো হয় যদি আপনি আমাকে ওখানে থাকার অনুমতি দেন,
তাহলে আমি একেবারে ওদের সঙ্গে থেকে খাওয়া দাওয়া করে মানে একেবারে মিশে গিয়ে কাভারেজটা করব। এরকম হলে লেখাটা সবসময় খুব ভালো হয়, আমি দেখেছি, অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। আমি একলাই যাব, আপনি যদি অনুমতি দেন ক্যামেরা নিয়ে যাব সঙ্গে, লেখার সঙ্গে কিছু ছবি যদি লাগে।
বহত বহত বড়িয়া আইডিয়া মিস্টার দেব, আমার মনে হয় যেভাবে আপনি সোচিয়েছেন সেভাবে কাজটা করলে একদম অন্যরকম হবে। স্টার বার্তে থাকা কোনো সমস্যাই নয়, আপনি দরকার মনে করলে দুদিনের বেশিও থাকতে পারবেন, তবে ফটো তোলা নিয়ে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে। আমরা সব মেশিন তো বাইরের লোকেদের দেখাই না, তাই আর কি, বুঝতেই পারছেন।
না না, কোনো প্রবলেম নেই মিস্টার প্রসাদ, আপনারা যেখানে অনুমতি দেবেন আমি শুধু সেখানেই ছবি তুলব, নো ইস্যুস।
কথা বলতে বলতে বীরজা তাঁর ডেস্কটপে দিগন্ত দেব টাইপ করলেন। বেশ কয়েকটা অনলাইন নিউজ মিডিয়ার প্রতিবেদনে দিগন্ত দেব নামটা দেখে আশ্বস্ত হলেন বীরজা। বললেন,
বড়িয়া বাত, তো আপনি কবে যেতে চান বগুড়ায়?
আমি একবার কলেজে কথা বলে ছুটির ব্যাপারটা পাকা করে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। তবে ধরে নিন দিন দশেকের মধ্যেই। এই প্রজেক্টটা নিয়ে আমার ইতিমধ্যেই ডেইলি গ্রুপের সঙ্গে একটা প্রাথমিক কথা হয়েছে। ওরা ওদের বাংলা ইংরেজি দুটো কাগজেই লেখাটা ছাপবে, টেলিভিশনে হয়তো ওদের মতো করে ক্যারি করবে, মানে আপনার একটা অল ইন্ডিয়া কভারেজ হবে।
ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ মিস্টার দেব, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ।
আরে আপনাকে মেনি থ্যাঙ্কস মিস্টার প্রসাদ, সো কাইন্ড অফ ইউ। আশা করি কাজ করার সময় আপনার সব রকম সাহায্য আমি পাবো।
আরে 100%, আপনি সোর থাকেন মিস্টার দেব, ভেরি ভেরি থ্যাংক ইউ।
বীরজা প্রসাদের সঙ্গে হ্যান্ডশেক করে তার মোবাইল নম্বর নিয়ে গ্রিন ভিউ বিল্ডিং থেকে বেরিয়ে প্রণয়কে ফোন করে দিগন্ত।
শোন, বীরজা প্রসাদকে ম্যানেজ করে ফেলেছি, বগুলায় তিন চার দিন থাকার ব্যবস্থা পাকা।
শিগিরি তুই নামালি কি করে?
সে অনেক গল্প, সন্ধেবেলা আয় বলবো। তবে তার আগে তোকে একটা কাজ করতে হবে, তোর ওই ইনফর্মার নিতাই, তার কাছ থেকে খবর নে স্টার বার্থের ড্রাগের আসর বসার কোনো নির্দিষ্ট দিন আছে কিনা, আর থাকলে সেটা কবে। সাধারণত এটা থাকে, রোজ এরকম কাজ করা তো বিপজ্জনক। তাছাড়া একটা নির্দিষ্ট দিন ঠিক করা থাকলে সেদিনই সাপ্লাইটা আসে, যারা নেশা করবে তারাও নিশ্চিত জানে কবে এলে পাওয়া যাবে, সেই দিনটা কবে সেটা জানা দরকার। কারণ সেটা জানতে পারলে তবেই আমি ওখানে যাওয়ার প্ল্যানটা ঠিকঠাক করতে পারব। শুধু ফুঘুই দেখেছ বীরজা প্রসাদ, হাত তো দেখনি।
শিয়ালদহ স্টেশনের বাইরে টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন ডক্টর দেবকুমার মজুমদার। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, এরকম পরিস্থিতিতে তিনি এর আগে কখনো পড়েননি। আবার কৌতূহল যে হচ্ছে না তা নয়। দেবকুমার মজুমদারের বয়স 50 পেরিয়েছে, সরকারি হাসপাতালে কিছুদিন, তারপর বেসরকারি হাসপাতালেও কাজ করার পর স্টার বার্থের অফারটা পান তিনি। আসলে দেবকুমার অর্থোপেডিক হলেও এমডি করেছেন স্পোর্টস মেডিসিন নিয়ে, এছাড়া স্পোর্টস ইঞ্জুরির চিকিৎসার ডিগ্রিও তাঁর আছে। যে কোনো ট্রেনিং ক্যাম্পাসে এই ধরনের একজন চিকিৎসক থাকা খুব প্রয়োজন। তাই স্টার বার্থ তৈরি হওয়ার পর বীরজা প্রসাদ ডক্টর মজুমদারকে সেখানে যোগ দেবার প্রস্তাব দেন। অসুবিধে কিছু ছিল না, মাইনের অঙ্কটা যথেষ্ট ভালো, তাছাড়া ক্যাম্পাসের ভেতর নিজস্ব কোয়ার্টারে থাকার ব্যবস্থা। তবে একটাই অসুবিধে, বগুড়ায় ছেলে মেয়েদের পড়াশুনোর তেমন সুযোগ নেই, ভালো স্কুলও নেই। তাই ডাক্তারবাবুর স্ত্রী দুই মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন। ডক্টর মজুমদার সাধারণত কাজের সুবিধে অসুবিধে বুঝে দু এক সপ্তাহ অন্তর সল্টলেকে তাঁর বাড়িতে আসেন। আজও ডক্টর মজুমদার বাড়ি যাবেন বলেই এসেছেন, তবে আজ তাঁর আসার কোনো পরিকল্পনা ছিল না। দুদিন আগে সন্ধেবেলায় ডক্টর মজুমদার যখন কাজ সেরে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় তাঁর মোবাইলে একটা ফোন আসে, বেশ খানিকক্ষণ কথা হয়, তারপরেই তিনি ঠিক করেন যে তিনি কলকাতায় যাবেন, সেই মতো অফিসে জানিয়েও এসেছেন। টিকিট কাউন্টারের সামনে মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর একজন ছিমছাম ছিপছিপে চেহারার ভদ্রলোক ডাক্তারবাবুর সামনে এসে দাঁড়িয়ে বললেন,
আমি দিগন্ত দেব, আমি আপনাকে ফোন করেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। কি ব্যাপার বলুন তো, আমি তো আপনার ফোন পেয়ে বেশ ঘাবড়েই গেছি।
বলছি, কিন্তু আপনি আমার ফোনের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করেননি তো?
না না, প্রশ্নই নেই, সেটুকু বোঝার মতো বুদ্ধি তো আমার আছে। আর তাছাড়া আপনি যেহেতু বলেছেন কথাটা সুরেশকে নিয়ে, তাই আমার একটু বাড়তি আগ্রহও তৈরি হয়েছে। প্রথমত, ছেলেটিকে আমি বিশেষভাবে পছন্দ করতাম। গরিব ঘরের ছেলে, সে নিজে কখনো সেটা ভুলত না, তাই প্রাণপণে খাটত, চেষ্টা করত যতটা সম্ভব ভালো করার। সহজ সরল গ্রাম্য ছেলে, বুঝলেন, তার যে এরকম একটা পরিণতি হবে সেটা আমি ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে কি, ঘটনাটা আমার যেন ঠিকমতো বিশ্বাসও হয়নি।
দেখুন, সুরেশের কাছে সবকিছু শুনে আমারও সেরকম একটা সন্দেহ হয়েছে, সেজন্যই আমি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কারণ সুরেশের শরীর কেমন ছিল সেটা আপনি সবথেকে ভালো জানেন, আপনি নিজে প্রতিদিন ওদের চেক আপ করতেন। ওর শরীরে ড্রাগ ঢুকছে কিনা সেটা বুঝে ফেলা আপনার পক্ষেই সবথেকে সহজ। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালেও আপনি ওর ব্লাড টেস্ট করেছিলেন, কিন্তু সেই রিপোর্টটা সুরেশকে দেওয়া হয়নি। কিন্তু আমরা তো এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলবো না নিশ্চয়ই, কোথাও একটা গিয়ে বসি চলুন। প্রাচি সিনেমার ওপাশটা একটা সুন্দর ক্যাফে রয়েছে, ইদানিং কলকাতায় তো ক্যাফের ছড়াছড়ি, তবে এটা শুনেছি বেশ ভালো, চলুন সেখানে গিয়ে বসা যাক। আসুন।
হ্যাঁ হ্যাঁ চলুন।
প্রায় মিনিট দশেক হেঁটে দিগন্ত আর ডক্টর মজুমদার কোজি নুক ক্যাফেতে এসে পৌঁছলেন। রাস্তায় আসার সময় দিগন্ত নিজের পরিচয় এবং সুরেশের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা হয়েছে সেটা মোটামুটি ডক্টর মজুমদারকে বলে দিয়েছিল। তাই চায়ের অর্ডার দিয়ে দুজনে মুখোমুখি বসার পর দিগন্ত সরাসরিই বলল,
দেখুন ডক্টর মজুমদার, সুরেশের কাছে শুনে আমার ধারণা হয়েছে একমাত্র আপনিই ওকে প্রোটেক্ট করার খানিকটা চেষ্টা করেছিলেন, সেজন্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি।
হ্যাঁ, সেটা ঠিকই, সুরেশকে প্রোটেক্ট করার চেষ্টা আমি করেছিলাম, যদিও শেষ পর্যন্ত কিছুই লাভ হল না। লাভ হওয়াটা আসলে মুশকিলও ছিল, কারণ ওর রক্তে সরাসরি ড্রাগ পাওয়া গেছিল, সেই রিপোর্ট অবশ্য আমিই লিখেছিলাম।
সুরেশের একটা ধারণা হয়েছে যে ব্লাড স্যাম্পলটা হয়তো বদলে দেওয়া হয়েছিল, আপনার কি সেরকম মনে হয়?
না, ব্লাড স্যাম্পল তো বদলানো হয়নি, সেটা বেশ কঠিন কাজ। সেক্ষেত্রে তো রক্তে ড্রাগ পাওয়া যাবে এমন একটা স্যাম্পল কালেক্ট করতে হবে, সেই নিশ্চয়তা কে দেবে? তাছাড়া দ্বিতীয়বার যখন ব্লাড টেস্ট করা হবে বলল, তখন এরকম একটা আশঙ্কা যে আমারও হয়নি তা নয়, তাই আমি সতর্ক ছিলাম। তবে সেরকম কোনো চেষ্টাও কিন্তু হয়নি।
দ্বিতীয়বার যে ব্লাড টেস্ট করতে হবে সেই কথাটা কে বলল?
আমাকে বীর্যাপ্রসাদ নিজে বললেন। অন্য কেউ বললে হয়তো আমি খানিকটা তর্ক করতে পারতাম, কিন্তু খোদ মালিকের সঙ্গে তো আর তর্ক করা যায় না। তাও আমি বলেছিলাম যে সকালে যখন টেস্ট করা হলো তখন কিন্তু ব্লাডে কিচ্ছু পাওয়া যায়নি, সবকিছু একদম ঠিকঠাক ছিল। কিন্তু আমার কোনো কথাকেই উনি সেদিন গুরুত্ব দেননি, আর শুধু তাই নয়, আমার কাছ থেকে সকালের রিপোর্টটা উনি চেয়ে নিলেন, তারপর আর ফেরত দিলেন না। পরে দেখলাম আমাদের সার্ভার থেকে ওটা ডিলিট করে দেওয়া হয়েছে।
তার মানে রিপোর্টে কি ছিল সেটা জানার কোনো উপায় নেই, তাই তো?
ডক্টর মজুমদার কিছুক্ষণ কপাল টিপে চুপ করে বসে রইলেন, তারপর একটু ইতস্তত করে বললেন,
দিগন্তবাবু দেখুন, রিপোর্টের কপি আমার কাছে আছে, মানে অরিজিনালটা তো আমি সেদিনই বীর্যাপ্রসাদকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তার আগে একটা ছবি তুলে রেখেছিলাম। কেন জানি না আমার মনে হচ্ছিল এই রিপোর্টটা নিয়ে একটা গণ্ডগোল হতে চলেছে, তাই যদি কোনো দরকারি লাগে কিংবা বলতে পারেন খানিকটা নিজের প্রোটেকশনের কথা ভেবেই ছবিটা তুলেছিলাম, এখনো পর্যন্ত কাউকে কথাটা বলিনি। আপনি যদিও ছেলে মানুষ, কিন্তু তবু আপনাকে দেখে মনে হলো ভরসা করা যায়, সেই জন্যই বোধহয় বলে ফেললাম।
তার মানে বোঝা গেল সুরেশ মাইতির রক্তের স্যাম্পল নিয়ে কোনো গণ্ডগোল করা হয়নি, কিন্তু ওর ব্লাডে ড্রাগ পাওয়া গেছে, তার মানে অন্য কোনোভাবে সুরেশের শরীরে ড্রাগস ঠোকানো হয়েছে। দ্বিতীয় আরও একটা জিনিস সুরেশ বলছিল ডক্টর মজুমদার, যেখানে ওর শরীরে ড্রাগ ঢোকার সম্ভাবনা, আর সেটা হলো খাবার।
সেটাও খুব কঠিন মিস্টার দেব, ওদের খাবার একদম নির্দিষ্ট থাকে, মাপের এতটুকু এদিক ওদিক হলে চলে না, সপ্তাহের কোন দিন কি খাবার দেবে তাও একদম নির্দিষ্ট।
কিন্তু ডক্টর মজুমদার, সেদিন একটা গন্ডগোল হয়েছিল, সুরেশ আমাকে নিজেই বলেছে। খাবার সময় যে হেলথ ড্রিঙ্ক সুরেশকে দেওয়া হয় সেটা নাকি শেষ হয়ে গেছিল। এরপরও ব্রেকফাস্ট খেয়ে ঘরে আসার পর ক্যান্টিনের একজন বেয়ারা এসে ওকে হেলথ ড্রিঙ্কটা দিয়ে যায়। সে নাকি বলেছিল ওদেরই বুঝতে ভুল হয়েছিল, ড্রিঙ্কটা আসলে ছিল, দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসেছে। সুরেশ ওর কথা অবিশ্বাস করেনি, খেয়েও নিয়েছে।
সে কি সর্বনাশ, এই কথাটা তো আমি জানতাম না। ও খেলো কেন? ওর তো খাওয়াই উচিত হয়নি, ওদের তো ওইভাবে কোনো খাবার দেওয়ার নিয়ম নেই। ছেলে মেয়েদের যে খাবার দেওয়া হয় সেটা তো রীতিমতো সুপারভাইজ করা হয়। এখন ডোপিং নিয়ে তো সাংঘাতিক কড়াকড়ি, তাই এই সাবধানতাগুলো নিতেই হয়। যেরকম ধরুন, আমার নির্দেশ ছাড়া ওরা কোনো ওষুধ খেতে পারে না, খুব সাধারণ জ্বর পেট খারাপের ওষুধও নয়, আমি যেটা বলবো সেটাই খাবে। তাছাড়া ওকে ড্রিঙ্কসটা দিব কি করে? ওরকম ভাবে তো দেওয়া যায় না। আপনাকে সুরেশ কিছু বলেছে কে ওকে ড্রিঙ্কসটা দিয়েছিল?
হ্যাঁ, সেটা তো বলেছিল, দাঁড়ান আমি আপনাকে নামটা বলছি। রমেশ। হ্যাঁ, রমেশই বলেছিল।
বুঝতে পেরেছি, রমেশ আমাদের ক্যান্টিনের বেয়ারা। আমরা খাবারগুলো সার্টিফাই করলে তারপর ও গিয়ে দিয়ে আসে, সেই জন্যই সুরেশের ওকে সন্দেহ হয়নি। কিন্তু মিস্টার দেব, তার মানে গন্ডগোল যা হওয়ার সেটা ওই হেলথ ড্রিঙ্কসটা থেকেই হয়েছে, কারণ তার আগে সুরেশ যা খেয়েছে সেটা তো আরো অনেকে খেয়েছে। সবার খাবারে কিছু মিশিয়ে দেওয়ার ঝুঁকি তো কেউ নেবে না, তাতে উল্টে আরো বিপদ বাড়তে পারে, তাই আলাদাভাবে সুরেশকেই টার্গেট করেই করা হয়েছে মনে হচ্ছে। কিন্তু রমেশ একটা সাধারণ বেয়ারা, ওর এত সাহস কি করে হলো যে?
ওর সাহস হওয়ার প্রশ্নই নেই, ওকে কেউ এটা করতে বলেছে, ক্ষমতাশালী কেউ, বিনিময়ে নিশ্চয়ই টাকা দেবে বলেছে। গরিব মানুষ, একদিকে ভয় আর অন্যদিকে লোভ, এই দুয়ের ধাক্কা সামলাতে পারেনি। ডক্টর মজুমদার, আপনাকে ওই রমেশ সাহার ফোন নাম্বার আর ও কোথায় থাকে, মানে ওর বাড়ি কোথায়, সেটা জেনে দিতে হবে। ঠিকানা দরকার নেই, ঠিকানা চাইলে সন্দেহ করতে পারে, আপনি শুধু এলাকাটা জেনে নেবেন, তারপর বাকিটা আমি ব্যবস্থা করে নেব।
সম্মতিসূচক মাথা নাড়েন ডক্টর মজুমদার, যদিও তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দিগন্ত কুকিজের প্লেটটা তার দিকে একটু এগিয়ে দিয়ে বলে,
আচ্ছা, আপনি তো স্টার বার্থের শুরুর সময় থেকেই আছেন, এর মধ্যে বেশ কিছু সফল ছেলেমেয়ে এখান থেকে বেরিয়েওছে।
হ্যাঁ হ্যাঁ,
তেমনি আবার সুরেশের কাছে শুনলাম ড্রাগ এডিক্ট বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরকমও দু একজন আছে। এদের সম্বন্ধে আপনার কি ধারণা? এদের নিয়ে যে কিছু সমস্যা আছে সেটা কি আপনি আগে বুঝতে পেরেছিলেন?
না বোঝার তো কোনো কারণ নেই। নেশা যারা করতে শুরু করে তাদের প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হলো সময় মতো প্র্যাকটিসে না আসা। ঘুম ভাঙছে না, দেরি করে ঘুম থেকে উঠছে, খাওয়া কমে গেছে, এগুলো দেখলেই আমি বুঝতে পারি এবং সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টকে জানাই, আর যে কোচের আন্ডারে তারা রয়েছে তাদেরকেও জানাই।
সুরেশের মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা গেছিল?
একেবারেই না। সেই জন্যই তো আমার কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। ও অত্যন্ত সিরিয়াস ছেলে, ওকে আমি কোনো দিন প্র্যাকটিসে কামাই করতে কিংবা অন্য কোনো বেহিসাবি কাজ করতে দেখিনি। সুরেশ কিন্তু ছোটখাটো শরীর খারাপ নিয়েও প্র্যাকটিসে যেত।
যাদের সম্পর্কে আপনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল?
এইটা একটা অদ্ভুত ব্যাপার মিস্টার দেব, আমি জানানো সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু তখনই কোনো কড়া ব্যবস্থা নেয়নি, কেমন যেন সমস্যাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা, এই গা ছাড়া ভাব বলেই আমার মনে হয়েছে। তারপর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে তখন ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছে, আর যারা বড় লোক তাদের মা বাবা নিয়ে গিয়ে রিহ্যাবে ভর্তি করেছে। অথচ আগে থেকে সতর্ক হলে হয়তো কয়েকজনকে অন্তত বাঁচানো যেত। আমি তো একবার বিদ্যাপ্রসাদকে বলেছিলাম যে ক্যাম্পাসে থেকে ওরা কিভাবে ড্রাগ পাচ্ছে
সেটা খোঁজ নিয়ে দেখা দরকার। এখানে আমাদেরও দায়িত্ব আছে,
তাই নাকি? কি বললেন বিদ্যাপ্রসাদ?
কি বলি, উনি তো সেভাবে গুরুত্বই দিলেন না। ওর মতে এরা এখানে আসার আগে থেকেই ড্রাগসের খপ্পরে পড়েছিল। ওদের নাকি নিজস্ব কানেকশন আছে, তার মাধ্যমেই ড্রাগ আনায়। যখন বাড়ি যায় তখন নাকি নিয়ে আসে, বন্ধু বান্ধব দেখা করতে এলে তাদের মাধ্যমে আনায়। নেশা যারা করে তারা নাকি ঠিক নেশার জিনিস জোগাড় করে নিতে পারে, এর সঙ্গে ক্যাম্পাসের কোনো যোগ নেই।
আর আপনার কি মনে হয়, বিদ্যাপ্রসাদ ঠিক বলেছেন?
দেখুন, মানে ওর কথাটা আমি পুরোপুরি মেনে নিতে পারিনি। তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো জানেন না যে ক্যাম্পাসে নিশ্চিত গোপনে ড্রাগ সাপ্লাই আসে।
দিগন্ত এবার কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে ডক্টর মজুমদারের দিকে তাকিয়ে থেকে বলল,
তখন আপনার মনে হয়েছিল, তাই না ডক্টর মজুমদার? এখন আপনার মনে হওয়াটা কি কিছু বদলেছে?
সামান্য ইতস্তত করে তারপর বেশ দৃঢ় গলাতেই ডক্টর দেবকুমার মজুমদার বললেন,
ইয়েস, বদলেছে। সুরেশের ঘটনার পর আমার মনে হয়েছে বিদ্যাপ্রসাদ ব্যাপারটা জানেন এবং এর পিছনে সম্ভবত ওর প্রশ্রয়ও আছে।
সুরেশ একেবারে খাদের ধারে এসে দাঁড়িয়েছে ডক্টর মজুমদার। ওর আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে গেছে। ওর বিরুদ্ধে অভিযোগগুলো যে মিথ্যে সেটা বোঝার পর আমি প্রাণপণ চেষ্টা করছি ওকে বাঁচিয়ে তোলার। আপনি আমাকে সাহায্য করবেন তো?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি করতে হবে বলুন।
বলছি, কিন্তু মনে রাখবেন, বিদ্যাপ্রসাদের ক্ষমতা অনেক আর টাকাও অনেক। মানুষ খুন করা ওর কাছে কোনো ব্যাপারই নয়, তাই যা করবেন খুব সাবধানে, কোনো রকম ঝুঁকি নেবেন না, কারো যেন এতটুকুও সন্দেহ না হয়।
বেশ বেশ, আমি নিশ্চয় সতর্ক থাকব। আপনি বলুন।
মন দিয়ে শুনবেন ডক্টর মজুমদার। প্রথমত ওই রমেশ সাহার ফোন নাম্বার আর বাড়ি জেনে আমাকে জানাবেন। সুরেশের যে প্রথম ব্লাড রিপোর্টের ছবি আপনার কাছে আছে সেটাও পাঠিয়ে রাখবেন। দ্বিতীয়ত, সোমবার বগুলায় ফিরে গিয়ে চোখ কান খোলা রাখবেন। সব থেকে বেশি খেয়াল রাখবেন যে মানুষটির ওপর, সে হল সুরজ প্রসাদ। তার কোনো গতিবিধি সন্দেহজনক মনে হলেই আমাকে জানাবেন। তৃতীয়ত, নজর রাখবেন আপনাদের স্টোর বিল্ডিং এর দিকে। রাত বিরেতে স্টোর বিল্ডিং এ কোনো গাড়ি আসছে কিনা বোঝার চেষ্টা করবেন। যদি আসে তাহলে সেটা কবে কবে আসছে, রোজ আসছে নাকি সপ্তাহের বিশেষ কোনো দিনে, একটা নাকি একাধিক গাড়ি, এগুলো কিছু বুঝতে পারলে আমাকে জানাবেন। আর চতুর্থ, নিজে কোনোভাবেই স্টোর বিল্ডিং এর ভেতরে ঢুকে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে প্রাণের আশঙ্কা থাকতে পারে, এটা মনে রাখবেন। আর হ্যাঁ, আমি পুলিশ নই ঠিকই, কিন্তু এই তদন্তটা যে হচ্ছে এর পেছনে পুলিশ আছে, তাই বিপদে পড়লে আপনার সাহায্যের জন্য পুলিশ যাবে। অবশ্যই যদি আপনি আমাকে বা পুলিশকে খবর দিতে পারেন। আর হ্যাঁ, আমি যদি হঠাৎ কোনো বিশেষ কাজে স্টার বার্থে উপস্থিত হই, তাহলে কিন্তু আপনি আমাকে চেনেন না মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি, আর আমিও আপনাকে চিনব না।
দেবকুমার মজুমদার বিদায় নিয়ে উঠতে যাচ্ছিলেন, হঠাৎ দিগন্ত বলল,
আচ্ছা একটা কথা বলুন তো, ওখানে বেশটা বলে কেউ আছে?
বেশটা না, বেশটা বলে তো কেউ নেই। তবে ও হ্যাঁ হ্যাঁ, সুরজ প্রসাদের ডাক নাম বিষ্ণু, বিদ্যাপ্রসাদ ভাইকে বেশটা বলে ডাকেন, রাইট? সেই কারণেই ওখানে অনেকে নিজেদের মধ্যে সুরজকে বেশটা বলে, তবে সামনে সাধারণত কেউ বলে না। কেন বলুন তো?
কয়েক বছর আগে স্টার বার্থের একটি ছেলে বীরেন মাহাতো, সে সুইসাইড করেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
বীরেনের বাড়িতে আমরা গেছিলাম। বীরেনও সম্ভবত কিছু সন্দেহ করেছিল, ওর মায়ের মুখে এই নামটা শুনেছি। বীরেন নাকি বলেছিল এই লোকটাই গণ্ডগোলের পেছনে আছে।
অনেকদিন ধরেই তককে তককে ছিল নিতাই। তার এলাকায় যারা ড্রাগ সাপ্লাই করে তাদের সঙ্গে ওর যোগাযোগ আছে। নিজে নেশা করে না ঠিকই, কিন্তু পুরিয়া এধার ওধার পৌঁছে দেয়, পুলিশ সেসব জানে, মাঝে মধ্যে লোক দেখানি তুলেও নিয়ে যায়। নিতাইদের এলাকায় পুরো ব্যবসাটা দেখে কানা বাপি। তার সঙ্গে ভালো যোগাযোগ আছে নিতাইয়ের। দু চারবার পুলিশ রেডের খবর আগাম দিয়ে দেওয়ায় বাপি এখন দেখা হলে পিঠে হাত রেখে কথা বলে। প্রণয় স্যারের কাজটা করার জন্য নিতাই তাই ঠিক করেই রেখেছিল বাপিকেই ধরবে, বুঝতে দেওয়া চলবে না, কথায় বার্তায় খবর বার করে নিতে হবে। ইদানিং সেই জন্য মাঝে মাঝেই বাপির ঠেকে যায় নিতাই, সেদিনও গিয়েছিল। কথাবার্তার মাঝখানে একদম নিরীহভাবে জিজ্ঞেস করল,
বগুলার ওদিকটায় ইদানিং নাকি আমাদের আনাগোনা খুব বেড়ে গেছে?
নিতাইয়ের মতো লোকেরা নিজেদের মধ্যে কথা বলার সময় পুলিশকে মামা বলে। বাপি কিছু বলার আগেই তার এক সাগরেদ পটল বলল,
কেন রে, নতুন কোন কারবার ওদিকে শুরু হয়েছে নাকি?
তা তো জানি না, তবে খবর নিশ্চয়ই কিছু আছে, না হলে হঠাৎ ঘন ঘন মাঠে নামবে কেন? উপরতলা থেকে বলেছে নিশ্চয়।
নিতাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছিল বাপি। এবার মুচকি হেসে বলল,
কারবার তো চলছেই, একেবারে ফলাও কারবার চলছে, কিন্তু সেখানে মাথা গলানো সাধ্যি মামাদের নেই, বুঝলি, সে একেবারে বাঘের ডেরা।
তাই নাকি, কোথায় গো দাদা?
আরে সে আছে একখান জায়গা, সারা দেশে তার নামটা কাগজে খবর হয়, বুঝলি, টিভির লোকেরা ঘাড়ে ক্যামেরা নিয়ে আসে, আর এসবের আড়ালেই ওই ব্যবসা চলে। শুয়ে বসে আরাম করে নেশা করো, কেউ তোমার টিকিটি ছুঁতে পারবে না।
আর হেয়ালি করো না দাদা, একটু খুলে বলো না শুনি, তেমন হলো তো আমরাও ভিড়তে টিড়তে পারি নাকি, দু পয়সা রোজগার হয়।
ওসব মতলব বাদ দে, ওখানে ফেরা অত সহজ নয়, ওদের ব্যাপারই আলাদা, বড় লোকদের কারবার, বুঝলি। ওই বগুলায় ওই বগুলায় স্টার বার্থ আছে না, যেখানে সব বিদেশে খেলতে যাওয়ার জন্য ছেলে পুলেদের ট্রেনিং দেওয়া হয়, তার মালিক হলো গিয়ে বিদ্যা প্রসাদ, বুঝলি, কয়লা মাফিয়া ছিল, কোটি কোটি টাকা, সেসব সাদা করার জন্য এসব করছে। ওই ড্রাগের ব্যবসাটা চালায় ওর ভাই সুরজ প্রসাদ, বেস্টা বলে সবাই, বুঝলি। ওই ক্যাম্পাসের ভেতরেই ঠেক, নেশা করতে ওখানে নিয়ে যায় লোকজনদের। নিশ্চিন্তে নেশা করো, কোনো মামার সাধ্য নেই ওখানে ঢুকবে।
আচ্ছা ওখানকার লোকেরা টের পায় না?
আর পেলেই বা বলছে কে, কার ঘাড়ে কটা মাথা আছে? হ্যাঁ, আর শুনেছি তো ওখানকার ছেলেপুলেরা অনেকে দলে ভেড়ে যায়। তবে হ্যাঁ, বেস্টার আর ঝানু লোক মারি, যে কেউ চাইলে ঢুকতে দেয় না, ওর এজেন্ট আছে বুঝলি, তারা দেখে শুনে পাঠায়।
ছাকনি দিয়েছে কে নেশা করার লোক বার করে নাকি গো দাদা?
তার থেকে বেশি, তার থেকেও বেশি রে, ওদের দলের একটা কোড নাম আছে, সেটা বললে তবে গেট খুলবে, না হলেই ঘাড় ধাক্কা। আর ও যেরকম জায়গা বুঝলি, গুণ খুম করে রেখে দিলেও কেউ টের পাবে না।
রোজ ঠিক বসে ওখানে?
বাপি এবার একটু বিরক্ত হয়।
এই চল ফট, বেশি প্রশ্ন, ওসব খবর তো মামাদের কাছে থাকার কথা। তবে শুনেছি শনিবার সন্ধ্যায় লোকজন যায় বুঝলি, সেদিন নাকি সুরজ প্রসাদ নিজে প্রেজেন্ট প্লিজ থাকে, মাঝে হয়তো আরো দু একদিন বসতে পারে। তবে সুরজ মানে ওই বেস্টাদা ঠান্ডা মাথার লোক, সাবধানে কাজ করে, ব্যবসা কেমন করে চালাতে হয় জানে বুঝলি। এ অনেক বকালি আমাকে নিতাই, দে মাল ছাড়, সিগারেট দে একটা।
কানাবাপির ওখান থেকে বেরিয়ে রাতেই প্রণয় স্যারকে ফোন করল নিতাই।
হ্যালো স্যার, খবর পাওয়া গেছে স্যার, বগুড়ায় স্টার বার্থে ট্রাকের ব্যবসা চলে, ওখানে না ওদের একটা ঠিক আছে, নেশা করতে নিয়ে যায়, কিন্তু কড়াকড়ি খুব, বিজা প্রসাদের ভাই সুরজ প্রসাদ নিজে থাকে, কেটে কড়া পাহারা স্যার, সুরজ প্রসাদের এজেন্ট লোক পাঠালে কোড নাম্বার দেওয়া থাকে, সেটা বললে তবে দারোয়ান ঢুকতে দেবে।
কোড নাম্বার কি জানতে পেরেছিস?
না স্যার, ওটা তো জানা মুশকিল।
ওর এজেন্ট কারা সেটা খোঁজ নে, তারপর তুই নিজেই যেন নেশা করতে চাস এরকমটা ভেবে কথাবার্তা শুরু কর, তাহলে তো তোকে ঢোকানোর জন্য একটা কোড নাম্বার বলে দেবে। এমনিতেও পুলিশ এখনই কোনো অ্যাকশন নেবে না, আর তাছাড়া তোর তো কোনো চিন্তা নেই রে নিতাই, আমি আছি তো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি পাতা লাগানোর চেষ্টা করছি স্যার। হ্যাঁ ঠিক আছে।
রাত প্রায় ১২টা, স্টার বার্থের সব বাড়িতেই আলো নিভে গেছে, সামনের গেট বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ, তবে পেছনের গেট খোলা আছে। খুব নিঃশব্দে গাড়ি ঢুকছে পরপর। দু একটা গাড়ি আবার চুপচাপ বেরিয়েও যাচ্ছে। দিগন্তর সঙ্গে কথা বলার পর থেকে সতর্কভাবে সবকিছু খেয়াল রাখেন ডক্টর দেবকুমার মজুমদার। রাতে গাড়ির আওয়াজ পেলে চুপি চুপি ছাদে উঠে দেখার চেষ্টা করেন গাড়িটা কোন দিকে গেল। সপ্তাহ তিনেক ধরে নজর রেখে তিনি এখন বুঝে গেছেন গাড়িগুলো আসে শনিবার, বেশ একটু রাত করেই আসে, ভোর হওয়ার আগেই বেরিয়ে যায়। স্টোর বিল্ডিং এর একদম উপরের তলায় যে চাপা আলোর রেখা দেখা দেয় সেটাও খেয়াল করেছেন। দিগন্ত তাকে বারণ করেছে স্টোর বিল্ডিং এ ঢুকতে, তাই সেটা করা যাবে না। কিন্তু গাড়িগুলো থেকে কারা নামে সেগুলোও যদি দেখা যেত তাহলে দিগন্তর হয়তো খানিকটা সুবিধে হতো। দেবকুমার দিনের বেলা জায়গাটা সরেজমিনে দেখে এসেছেন। পেছনের গেটে যেখানে দারোয়ান বসে তার ঠিক কোনাকুনি একটু দূরে একটা পুরনো সেন্ট্রি বক্স আছে। একসময় হয়তো সেখানেও একটা পাহারা বসানোর কথা ভাবা হয়েছিল, কারণ ওর কাছেই মেয়েদের হস্টেল। তবে কোনো কারণে সেটা হয়নি। সেন্ট্রি বক্সটা প্রায় ভাঙাচোরা, ছাদটা খুলে এসেছে, কিন্তু তার জানলা থেকে দারোয়ানের বসার জায়গাটা স্পষ্ট দেখা যায়। এই শনিবার দেবকুমার তাই রাতের খাওয়া সেরে সবার চোখের আড়ালে গা ঢাকা দিয়ে সেন্ট্রি বক্সে এসে বসেছেন। সহজে যাতে চোখে না পড়ে তাই কালো জামা পরেছেন, পায়েও শব্দ থাকতে পরেছেন নরম জুতো। জায়গাটায় অসম্ভব মশা, তাই গোটা গায়ে মশা তাড়ানো ক্রিমও মাখতে হয়েছে। রাত ১২টা থেকে শুরু হলো গাড়ি আসা যাওয়া। প্রথমে অবশ্য একটা গাড়িতে সুরজ প্রসাদ এলেন। গাড়ি থেকে নেমে দারোয়ানের সঙ্গে কিছু কথা বলে ভেতরে ঢুকে গেলেন। তারপর একটা করে গাড়ি আসছে। দেবকুমার খেয়াল করলেন দারোয়ান গাড়ি আটকাচ্ছে, গাড়ির আরোহীরা দারোয়ানের হাতে একটা কিছু দিচ্ছে। দারোয়ান টর্চের আলোয় সেটা ভালো করে দেখে নিয়ে তারপর গেটটা খুলে দিচ্ছে। দারোয়ানের হাতে কি দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। প্রথমটায় দেবকুমারের ধারণা হয়েছিল নিশ্চয়ই টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তারপর খেয়াল করলেন হাতের জিনিসটা দেখে নিয়ে দারোয়ান পাশের বাস্কেটে ফেলে দিচ্ছে, তারপর একটা খাতায় কিছু লিখে রাখছে। রাত ৩টের পর গাড়িগুলো বেরিয়ে যেতে শুরু করল। দেবকুমার তখনও সেখানে ঠায় বসে আছেন। একে একে সব গাড়ি বেরিয়ে যাওয়ার পর ৪টে নাগাদ সুরজ প্রসাদও গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। দারোয়ান গেটে তালা লাগিয়ে নিজের ঘরের দিকে চলে যাওয়ারও কিছুক্ষণ পরে দেবকুমার সেন্ট্রি বক্স থেকে বেরোলেন। তখনও বেশ অন্ধকার রয়েছে। চুপি চুপি গেটের কাছে গিয়ে ভালো করে দেখতেই চোখে পড়ল একটা ওয়েস্ট পেপার বিনের মধ্যে গোটা ১৫ কাগজের টুকরো পড়ে রয়েছে। দেবকুমার দ্রুত সেখান থেকে কতগুলো কাগজের টুকরো তুলে নিয়ে পকেটে পুরে নিঃশব্দে নিজের বাড়িতে ফিরে এলেন। তিনি জানেন একটু পরেই সাফাই কর্মীরা আসবে ক্যাম্পাস পরিষ্কার করতে, সব ওয়েস্ট বিন উল্টে তারা পরিষ্কার করবে, তাই দারোয়ানের ওখান থেকে যে কয়েকটা কাগজের টুকরো অদৃশ্য হয়েছে সেটা কেউ জানতে পারবে না। তাও সাবধান হওয়াই ভালো। তাই নিজের ঘরের দরজা বন্ধ করে কাগজের টুকরোগুলোর ছবি তুলে দিগন্তকে পাঠালেন দেবকুমার। তারপর কাগজগুলোকে বাথরুমে ফ্লাশ করে দিয়ে নিজে শুতে গেলেন। ঘণ্টাখানেক অন্তত ঘুমিয়ে নেওয়া দরকার। নিতাই খুবই কাজের ছেলে। প্রণয়ের কথা মতো সে নেশাখোর সেজে ঢুকেছিল স্টার বার্থে। সেখানকার পরিবেশ পরিস্থিতি সব দেখেও এসেছে। সুরজ প্রসাদের এজেন্ট একটা চিরকুটে নাম্বার লিখে দিয়েছিল নিতাইয়ের হাতে। গেটে দারোয়ানকে সেটা দেখাতে হয়েছে। একটা গাড়িতে নিতাইয়ের সঙ্গে আরো ৪ জন ছিল। প্রত্যেকের কাছেই আলাদা আলাদা চিরকুট। তবে সেই চিরকুট ফেরত পাওয়া যায়নি, গেটে ঢোকার সময় নিয়ে নিয়েছে। এরকমটা ঘটতে পারে আন্দাজ করে নিতাই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই গাড়িতে উঠে চিরকুটের একটা ছবি তুলে নিয়েছিল। কাজটা বিপজ্জনক ছিল, কারণ সুরজ প্রসাদের এজেন্ট সবার হাতে চিরকুটটা দিয়েছিল একেবারে ঠিক গাড়িতে ওঠার আগে। তাই খুব সাবধানে ড্রাইভারের চোখ এড়িয়ে কাজটা করতে হয়েছে নিতাইকে। নিতাইয়ের পাঠানো চিরকুটের ছবিটা দুদিন আগেই দিগন্তকে পাঠিয়েছিল প্রণয়, কিন্তু সেটা দেখে দুজনের কেউই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি।
আটটা সংখ্যা পরপর লেখা, তারপর একটা ইংলিশ অ্যালফাবেট, তারপর আবার একটা সংখ্যা। এদিকে সংখ্যা কিংবা অ্যালফাবেটের মধ্যে কোনো ধরনের সামঞ্জস্য নেই। কোনো নির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে বলেও মনে হচ্ছে না। কম্পিটিটিভ পরীক্ষায় টেস্ট অফ রিজনিং এ এরকম কিম্ভূত সব সিরিজ দেওয়া হয় বুঝলি।
একসময় পরীক্ষা দেওয়ার জন্য প্রণয় সেসব প্র্যাকটিসও করেছে, কিন্তু সেও হাল ছেড়ে দিল।
এ তো কোনো রিজনিং এই আসছে না রে দিনু। এই আমি থানায় চললাম, তুই দেখ।
প্রণয় চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ নিতাইয়ের পাঠানো চিরকুটের ছবিটা সামনে নিয়ে বসেছিল দিগন্ত। নানা রকম পারমিটেশন কম্বিনেশন করে একসময় হতাশ হয়ে শুয়ে পড়ল। পরদিন রবিবার, সকালে ওঠার তাড়া নেই, তবু মাথার মধ্যে দুশ্চিন্তা রয়েছে বলেই সম্ভবত বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেল। চায়ের কাপ নিয়ে বসে অন্যমনস্কভাবে এই ফোনটা দেখছিল দিগন্ত। হঠাৎ চোখে পড়ল প্রায় ভোর রাতে অনেকগুলো ছবি পাঠিয়েছেন ডক্টর দেবকুমার মজুমদার, অনেকগুলো চিরকুটের ছবি, তাতে ঠিক একই রকম নটা করে সংখ্যা আর একটা অ্যালফাবেট লেখা। চমকে উঠে নিজের ল্যাপটপে ছবিগুলো নামিয়ে দেখতে বসল দিগন্ত। আর কয়েকবার দেখতে দেখতেই চোখে পড়ল নির্দিষ্ট একটা প্যাটার্ন। উত্তেজিত হয়ে প্রণয়কে ফোন করল দিগন্ত।
এই প্রণয়, নাম্বারিং এর প্যাটার্নটা মনে হচ্ছে বুঝেছি রে। আসলে আমাদেরই ভুল হচ্ছিল জানিস, প্যাটার্ন তো একটা চিরকুট দেখে বোঝা যাবে না, একটা সেট দেখতে হবে। দেবকুমার বাবু আজ আমাকে আরো গোটা দশেক একই রকম চিরকুট পাঠিয়েছেন, সেগুলো দেখে ব্যাপারটা বুঝলাম।
দেবকুমার বাবু চিরকুট পেলেন কোথেকে?
সেটা এখনো জানি না, উনি ফোনে কিছু লেখেননি, আমিও ইচ্ছে করেই ফোন করিনি। বুদ্ধিমান মানুষ, ঠিক সময় সুযোগ বুঝে ফোন করবেন, তখন জেনে নেব।
প্যাটার্নটা কি বুঝলি?
খুব সোজা। অবশ্য সোজা না হলে এজেন্টদের মাথায় ঢোকানো মুশকিল, তারা তো আর তোর মতো কম্পিটিটিভ পরীক্ষা দেয়নি। ব্যাপারটা কি হয়েছে শোন বলছি, সিম্পলি উল্টে দিয়েছে, বছর মাস দিন উল্টে লিখেছে, বুঝলি কিছু?
কিচ্ছু বুঝতে পারছি না ভাই।
আরে বাবা বলছি শোন, আজ কত তারিখ? 22 মার্চ 2025 তো?
হ্যাঁ।
এবার আমরা কিভাবে লিখব? 2203 2025, মাঝখানে ফুল স্টপ গুলো শুধু দিলাম না, এবার উল্টে দে। তাহলে কি দাঁড়ালো? 5202302, এবার এজেন্টের নামের প্রথম অক্ষর। যেমন নিতাই যে এজেন্টের মাধ্যমে এসেছে তার নাম নিশ্চয়ই এস দিয়ে শুরু, তাহলে সংখ্যার পরে একটা এস বসল। এবার প্রত্যেক এজেন্ট কটা করে নেশারুকে পাঠাচ্ছে তারও একটা হিসেব সুরজ প্রসাদের কাছে থাকা দরকার, তাই সেই সংখ্যা বসেছে তারপরে, মানে S1 S2 এরকম। নিতাইয়ের চিরকুটে এস এর পরে ছিল 3, তার মানে ও হচ্ছে 3 নম্বর নেশারু যাকে এস এজেন্ট পাঠাচ্ছে।
বাবা, এতো রীতিমতো বৈজ্ঞানিক পদ্ধতিতে চালানো নেশার ঠিক?
ইয়েস, ব্যাপারটা বেশ সিস্টেমেটিক তাতে সন্দেহ নেই। দেবকুমার বাবুর চিরকুটগুলো দেখে আমার ধারণা জনা 5-1 এজেন্ট সুরজ প্রসাদের আছে, এর থেকে বেশিও থাকতে পারে। প্রতিবার সবাই যে লোক পাঠাতে পারবে তেমনটা তো নয়।
দারুণ। আচ্ছা, তার মানে স্টারবার্থে নেশার থেকে ঢোকার গেট পাস এখন আমাদের হাতে। তাহলে তো কোনো চিন্তাই নেই।
চিন্তার আছে। তুই সুরেশের কথা ভুলে যাচ্ছিস প্রণয়। ছেলেটাকে আমাদের বাঁচাতে হবে, আর সেজন্য যে অস্ত্রগুলো দরকার সেগুলো আগে জোগাড় করে তবে গেট পাসের ব্যবহার করব। নাহলে কিন্তু বীরজাপ্রসাদকে হাতে নাতে ধরেও আমাদের কিছু লাভের লাভ হবে না।
সুরেশকে বাঁচানোর অস্ত্র বলতে তুই কি বোঝাচ্ছিস দিনু?
একটা অস্ত্র আমার হাতে এসে গেছে বলতে পারিস। যেদিন সুরেশকে তাড়িয়ে দেওয়া হয় সেদিন সকালে ওর যে ব্লাড টেস্ট হয়েছিল তাতে যে ড্রাগ ছিল না সেটা ডক্টর মজুমদার আমাকে জানিয়েছেন এবং পাঠিয়েও দিয়েছেন। কিন্তু শুধু তাতে হবে না, ড্রাগ কে দিয়েছিল এবং কিভাবে সুরেশকে ফাঁসানো হয়েছিল সেই পুরো ঘটনাটার স্বীকারোক্তি দরকার।
কিন্তু সেটা তো অসম্ভব।
কঠিন তবে অসম্ভব নয়। দুটো লোকের নাম আমি তোকে দেব, কোথায় থাকে সেটাও বলে দেব, তারপর পুলিশ গিয়ে খুব গোপনে ওদের তুলে আনবে এবং আমরাও খুব গোপনেই ওদের জেরা করব, বুঝলি?
এ রমেশ, একটু এদিকে শোন। আচ্ছা রমেশ, তুই এখানে কত মাইনে পাস রে?
ডাক্তারবাবুর কথায় একটু অবাক হয় রমেশ, তার মাইনে নিয়ে ওর আবার কি দরকার? তবে হ্যাঁ, ডাক্তারবাবু মানুষ ভালো, অসুখ বিসুখ হলে যত্ন করে দেখে ওষুধ দেন, কারো সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যান না, নিজের কাজকর্ম করে নিজের মতো থাকেন। তাছাড়া ডাক্তারকে চটানো ঠিক নয়, কখন রাত বিরেতে দরকার হয়। পেটে ব্যথা একবার শুরু হলে তো ওষুধ না খেয়ে উপায় থাকে না। রমেশ তাই একটু বিগলিত হেসে বলল,
আগে খুব বেশি তো পাই না, 1000-1500 মতো দেয় আর খাওয়াটা ফ্রি, তাতেই কোন রকমই চলে যায়।
আচ্ছা আচ্ছা শোন, আরো একটু বেশি মাইনের কাজ পেলে করবি?
দেবকুমার মজুমদারের কথায় প্রায় বিগলিত হয়ে যায় রমেশ, তাড়াতাড়ি এগিয়ে এসে বলে,
সে নিশ্চয় করব স্যার, না করলে চলবে কেন? জিনিসপত্রের আগুন দাম, এই টাকায় কখনো সংসার চালানো যায় বলেন? এদিকে খাটনির তো শেষ নাই। কাজটা কি ডাক্তারবাবু?
এই একই রকম কাজ তুই এখানে যা করিস। আসলে আমার এক বন্ধু একটা ক্যান্টিন খুলেছে দমদমের কাছে, তার একটা ওই ঠিকঠাক খাটিয়ে পিটিয়ে লোক দরকার, কাজ পছন্দ হলে মাইনে নিয়ে কোনো ঝামেলা করবে না, অনেকটাই বেশি দেবে, ওই ক্যান্টিনেই খাবার দেওয়া নেওয়ার কাজ করতে হবে। কিন্তু তুই পারবি তো?
কেন পারবনি বাবু, আমি এত কত দূর ক্যান্টিনে কাজ করছি আপনার তো দেখছেন।
হ্যাঁ, তোর কাজ পছন্দ হয় বলেই তো তোকে বললাম। ঠিক আছে, তোর ফোন নাম্বারটা দিয়ে যা। আচ্ছা বাড়ি কোথায় তোর?
আগে বাড়ি মচলান্দপুরে।
ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে বাড়ি যাবি নাকি?
আগে যাবো ঠিক করেছি, আসলে অনেকদিন ধরে শখ একখান বাইক কিনব, তাই ভাবলুম।
ও বাইক কিনবি? কিন্তু সে তো অনেক দাম রে।
না ওই আসলে কিছু টাকা জমিয়েছি বাবু, আর কিছু টাকা অন্য লোকে নিয়েছিল তারা ফেরত দিয়েছে, সব মিলিয়ে অল্প ধার ধর করে হয়ে যাবে।
বাবা!
রমেশ যে কথাটা ভেবেই মনে মনে খুশি হচ্ছে সেটা তার মুখ দেখেই বুঝতে পারলেন ডক্টর মজুমদার, তাই আর কথা বাড়ালেন না, দরকারি খবর নেওয়া হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে তুই কবে বাড়ি যাচ্ছিস জানাস, আর ঠিকানা ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাস। আমার মনে হয় যখন বাড়িতে থাকবি তখন কথা বলাই ভালো, বুঝলি? আসলে এখানে তো আর খোলাখুলি ভাবে কথা বলতে পারবি না, লুকিয়ে চুরিয়ে করতে হবে। হ্যাঁ,
একটু পরেই রমেশ একটা কাগজে তার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার লিখে ডক্টর মজুমদারকে দিয়ে গেল। ডাক্তারবাবুও তক্ষুনি সেটা দিগন্তকে পাঠিয়ে দিলেন। কদিন পরেই বাড়ি গেল রমেশ, বাড়ি থাকার সময় তার একটা ফোন আসে, নতুন কাজের অফার, মাইনেও অনেকটা বেশি, তবে কথা বলার জন্য তাকে যেতে হবে কলকাতায়, দুদিন থেকে কাজ বুঝে নিতে হবে যাতে পরে আপত্তি করতে না পারে, কলকাতায় যাতায়াতের টাকা নতুন কোম্পানি দেবে। রমেশ পরদিনই মহা উৎসাহে রওনা দিল কলকাতায়, বাড়িতে বলে গেল দু তিন দিন পর ফিরবে, যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওখান থেকেই বগুড়া চলে যাবে, কারণ নতুন কাজ নিলে তাকে তো নিজের জিনিসপত্র আনতে একবার বগুড়ায় যেতেই হবে,
দুদিন পরে বাড়িতে রমেশের ফোন এলো যে তাকে এখান থেকেই বগুলায় চলে যেতে হচ্ছে, বাড়িতে যেন চিন্তা না করে। আর বগুলার অফিসে রমেশ ফোন করে জানালো সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার ফিরতে কয়েকদিন দেরি হবে। দিগন্ত যেদিন বগুলায় এলো সেদিন শুক্রবার, বীরজা প্রসাদ আগে থেকেই বলে রেখেছিলেন, তাই দিগন্তর জন্য আলাদা ঘরের ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়া অবশ্য অন্য সবার সঙ্গেই ক্যান্টিনে। সুরজ প্রসাদকে বলা ছিল দিগন্তকে যেন সবকিছু ঘুরিয়ে দেখানো হয়। খেলোয়াড়দের সঙ্গে তো বটেই, চাইলে কোচদের সঙ্গেও কথা বলতে পারবে দিগন্ত। এই ট্রেনিং সেন্টার যে আন্তর্জাতিক মানের সেটাও যেন ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, স্বাস্থ্য, চিকিৎসা এই বিষয়গুলো বলবেন ডক্টর দেবকুমার মজুমদার। তাকে বীরজা প্রসাদ নিজে আলাদাভাবে অনুরোধ করেছেন দিগন্তর সঙ্গে কথা বলার জন্য। এছাড়া যারা বিশেষভাবে সম্ভাবনাময় তাদের সঙ্গেও কথা বলবে দিগন্ত। তবে বীরজা প্রসাদ দিগন্তকে বলে দিয়েছেন কার কিরকম টাইমিং বা ডিস্টেন্স কিংবা কাকে কি স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে সে বিষয়ে যেন কিছু লেখা না হয়, কারণ ইন্টারনেটের যুগে যে কোনো তথ্যই সবার পক্ষে জানা সম্ভব। এরা যেহেতু আন্তর্জাতিক স্তরে খেলতে যাবে তাই এদের সম্বন্ধে জেনে ফেললে প্রতিপক্ষের সুবিধে হবে, সেক্ষেত্রে দেশের ক্ষতি। দিগন্ত বীরজা প্রসাদকে জানিয়েছে দেশের ক্ষতি হয় এমন কিছু সে কোনো কারণেই করবে না। সকালের দিকেই এসে পৌঁছেছিল দিগন্ত। আসার পর তাকে স্টার বার্থের চত্বর ঘুরিয়ে দেখালেন সুরজ প্রসাদ। কদিন ধরে বৃষ্টি পড়ছে তাই ট্রেনিং চলছে ঢাকা স্টেডিয়ামের ভেতরে। বিশাল স্টেডিয়ামের এক একদিকে এক এক রকম খেলার অনুশীলনের ব্যবস্থা। কোথাও স্টপ ওয়াচ দিয়ে দৌড় প্র্যাকটিস হচ্ছে, কোথাও ডিসকাস থ্রো, কোথাও আবার লং জাম্প। স্টেডিয়ামের পাশেই জিম, সেখানেও ছেলে মেয়েদের নানান রকম ফিটনেস ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। সবই ঘুরে ঘুরে দেখল দিগন্ত, তবে কারোর সঙ্গে বিশেষ কোনো কথা বলল না। স্বাভাবিকভাবেই তাতে সুরজ প্রসাদ একটু অবাক হলেন।
ইন্টারভিউ নেবেন না মিস্টার দেব?
হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ তো নিতেই হবে। আসলে কি বলুন তো, এই ধরনের প্রেস্টিজিয়াস প্রশিক্ষণ সংস্থা সম্পর্কে তো আর ওপর ওপর লিখতে পারি না, তাই আগে ভালো করে দেখে নিলে প্রশ্ন করতে সুবিধে হবে। ইনফ্যাক্ট সেক্ষেত্রে কোনো কিছু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাও কম। আর গুছিয়ে ঠিকঠাক প্রশ্ন করলে যিনি উত্তর দিচ্ছেন তার পক্ষেও উত্তর দেওয়া সহজ হয়। আর আমি তো শনিবারেও আছি, শনিবার সব ইন্টারভিউ করে রবিবার বীরজা প্রসাদ স্যার এলে তার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়ে তবে আমি যাব।
সুরজ প্রসাদ আর কিছু বললেন না, কিন্তু দিগন্তর মনে হল সে যে শনিবারেও থাকবে এটা সম্ভবত সুরজ জানতেন না, তাই সামান্য একটু বিরক্ত হয়েছেন। তবে আচরণে কিছু প্রকাশ পেল না, ব্যবহার একই রকম অমায়িক থাকল। দুপুরে দিগন্তকে নিজের ঘরে পৌঁছে দিয়ে সুরজ প্রসাদ বিদায় নিলেন। তার নাকি জরুরি কাজ আছে, একবার ক্যাম্পাসের বাইরে যেতে হবে। তবে তাতে দিগন্তর কিছু অসুবিধে হবে না, সে চাইলে একাই পুরো চত্বরটা ঘুরে দেখতে পারে। বিকেলবেলা একাই বেরোল দিগন্ত, তখনও আকাশে ভালো রকম মেঘ। চত্বরের ভেতরে ঘুরতে ঘুরতে একসময় চোখে পড়ল স্টোর বিল্ডিং, তার কাছেই ভাঙাচোরা সেন্ট্রি বক্স। ইতিমধ্যেই তাকে ফোনে চিরকুট কিভাবে পাওয়া গেল সেটা বলে দিয়েছেন ডক্টর মজুমদার, তাই এটাই যে সেই সেন্ট্রি বক্স সেটা বুঝতে অসুবিধে হল না দিগন্ত। দেবকুমারের ধারণা চিরকুটগুলো হল গেট পাস, আর আসল হিসেবটা দারোয়ান সুরজ প্রসাদের জন্য খাতায় লিখে রাখে, যাতে লুকিয়ে কেউ ক্ষীর খেয়ে যেতে না পারে। চারপাশে কাউকে দেখা যাচ্ছে না, পেছনের গেটটাও এখান থেকে আর চোখে পড়ছে না। দিগন্ত পেছনের গেটটা দেখার জন্য আরো একটু এগিয়ে গেল। এদিকটায় অনেকগুলো বড় বড় গাছ ঝুপসি হয়ে দাঁড়িয়ে আছে, তাই জায়গাটা একটু অন্ধকার মতো। তবে খানিকটা এগোতেই গেটটা চোখে পড়ল, বড় নয়, গাড়ি ঢোকার ব্যবস্থা আছে এরকম একটা গেট, তবে এখন সেটা তালা দেওয়া। গেট থেকে একটু এগিয়েই রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে,
একটা ভাগ স্টোর বিল্ডিং এর সামনে দিয়ে সোজা চলে গেছে ক্যাম্পাসের ভেতরে। এটাই আরো খানিকটা এগিয়ে ছেলেদের হস্টেলের সামনে গেছে। সেদিন রাতে সুরেশ সম্ভবত এই রাস্তায় পায়চারি করার সময় গাড়ির শব্দ শুনতে পায়। দ্বিতীয় রাস্তাটা সেন্ট্রি বক্সের সামনে দিয়ে স্টেডিয়ামের দিকে চলে গেছে। একটু আগে দিগন্ত ওই রাস্তা দিয়েই এসেছে। স্টোর বিল্ডিং এর পাশে একটা জায়গা টিনের চালা দিয়ে ঘেরা, সেখানে একটা গাড়ি রাখা আছে। গাড়ির নম্বরটা দেখবে বলে একটু এগিয়েছিল দিগন্ত। এমন সময় স্টোর বিল্ডিং এর পেছন থেকে যেন প্রায় মাটি ফুঁড়ে বেরিয়ে এলেন সুরজ প্রসাদ।
কি ব্যাপার মিস্টার দেব, আপনি এখানে কি করছেন?
লোকটার মুখের হাবভাব খুব সুবিধের নয়, তবু দিগন্ত না ঘাবড়ে বলে,
এই ঘুরে দেখছি আপনাদের ক্যাম্পাসটা। এত বড় ক্যাম্পাস, কত বিঘে আমি জানি না, কিন্তু একদিনে বোধহয় পুরোটা ঘোরা সম্ভব নয় না?
হ্যাঁ, লেকিন এইদিকে কিছু নেই। আপনি স্টেডিয়াম আর জিমগুলো দেখেন, আপনার লেখার জন্য অনেক মেটেরিয়াল পাবেন।
আচ্ছা, এটা তো আপনাদের স্টোর বিল্ডিং, এখানে কি আপনাদের প্র্যাকটিসের জিনিসপত্র থাকে?
এ তো বড় একটা ইনস্টিটিউট স্যার, বহু জিনিস স্টোর করতে হয়। ক্যান্টিনের কাঁচা মাল থেকে ট্রেনিং এর সাজ সরঞ্জাম, দেখছেন না চার তোলায় একটা স্টোর রুম বানানো হয়েছে।
হ্যাঁ, তা তো বটে। তা আপনি কি এই স্টোরের দেখাশোনা করেন?
শুধু স্টোর কেন স্যার, আপনি তো দেখলেন আমি অনেক কিছুই দেখাশোনা করি। দাদার তো আরো নানা রকমের ব্যবসা আছে, ব্যস্ত মানুষ, সপ্তাহে দু তিন দিনের বেশি আসতে পারেন না। দেখাশোনা তো আমিই করি, যারা এখানে থাকে তাদেরও, যারা গেস্ট হয়ে আসে তাদেরও। তাই বুঝতেই পারছেন আপনার দেখাশোনার দায়িত্ব আমারই। সেজন্যই বলছি বৃষ্টিতে না ভিজে ঘুরে যান, কাল সকালে আবার বেরোবেন, কেমন? যার ইন্টারভিউ দরকার করিয়ে দেব। যান।
সুরজ প্রসাদের কথার মধ্যে যে হালকা হুমকি আছে বুঝতে অসুবিধে হয় না দিগন্তর। এরা দুই ভাই আসলে ক্রিমিনাল, সমাজের চোখে নিজের আসল পরিচয়টা লুকিয়ে রাখার জন্য শুধু একটা ভদ্রতার মুখোশ পরে থাকে। কথাগুলো মাথার মধ্যে খেলে যায় দিগন্তর। সে আর কথা না বাড়িয়ে সুরজ প্রসাদের কাছ থেকে বিদায় নিয়ে লম্বা লম্বা পায়ে নিজের ঘরের দিকে এগোয়। তবে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে দিগন্ত কিন্তু বুঝতে পারে সুরজ প্রসাদ যায়নি। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দিগন্তর যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে অবশ্য সুরজ প্রসাদের আচরণে কোনো বিরূপ ভাব চোখে পড়ল না দিগন্ত। সকাল থেকে ব্যস্ততা ছিল ভালোই। সুরজ প্রসাদ বেশ কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় এবং নামকরা কোচকে বলে রেখেছিলেন, সাংবাদিকের ভূমিকায় যাতে কোনো গণ্ডগোল না হয় সেজন্য দিগন্ত আগে থেকে পড়াশুনো করে প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল। ফলে ইন্টারভিউ হল বেশ ভালোই। তবে সুরজ প্রসাদ কিছুক্ষণ পর চলে যাওয়ায় দিগন্ত সুযোগ পেয়ে সুরেশ মাইতির প্রসঙ্গ তুললেও এ বিষয়ে কেউ যে মুখ খুলতে রাজি নয় সেটাও বোঝা গেল স্পষ্টই। দুপুরে খাওয়া দাওয়ার পর ডক্টর মজুমদার দিগন্তকে ল্যাবরেটরি, চিকিৎসার ব্যবস্থা, ডায়েট সংক্রান্ত নানান ব্যবস্থা এসব ঘুরিয়ে দেখাবেন ঠিক ছিল। এর মধ্যেই ডক্টর মজুমদারের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে দিগন্তর, কিন্তু দুজনের কেউই কাউকে চেনেন এমন আভাস পর্যন্ত দেননি। বিকেল নাগাদ দিগন্ত যখন দেবকুমারের সঙ্গে তাঁর ল্যাবরেটরিতে গেল তখন সেখানে আর কেউ নেই। যে দুজন সহকারী কাজ করে তারা বাড়ি চলে গেছে। স্বাভাবিকভাবেই অতটা সাবধান হওয়ারও দরকার নেই, তাই দুজনে বসে খানিকটা রিল্যাক্সড হয়েই গল্প করছিলেন।
ডক্টর মজুমদার, রমেশের বাড়ি যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনি দারুণ হ্যান্ডেল করলেন বলতে হবে, ওয়েল ডান।
যখনই বলেছে বাইক কিনছি তখনই বুঝতে পেরেছি যে ও বেটা এই কুচক্রের মধ্যেই আছে। কিন্তু জানেন, আজকেই জানলাম শ্রীনিবাসও বাড়ি গেছে এবং বেশ কয়েকদিন হয়ে গেল ফিরছে না। শরীর নাকি ভালো নেই। আমার মনে হয় শ্রীনিবাসের সঙ্গে কথা বলাটা খুব জরুরি, কারণ সুরেশের দাবি
ড্রাগের প্যাকেটটা শ্রীনিবাসই তাকে দিয়েছিল।
দরজার আওয়াজে হঠাৎ চমকে গেল দুজনে। ঘাড় ঘুরিয়ে দেখল সুরজ প্রসাদ এসে দাঁড়িয়েছেন দরজার কাছে।
আরে মশাই, আপনার নিবাস নৈহাটিয়ে বলবেন তো, পাড়ার লোক মশাই আপনি।
বাহ, ডাক্তারবাবুর সঙ্গে তো সাংবাদিকবাবুর বেশ ভাব হয়ে গেছে, গপসপ হচ্ছে।
সুরজ প্রসাদের গলায় কি একটু ব্যঙ্গের সুর? সতর্ক হয় দিগন্ত।
হ্যাঁ, কোথায় কোথায় বেরিয়ে গেল, ওর ছোটবেলা কেটেছে ভবানীপুরে, তারপর আদিবাড়ি নৈহাটি, আমারও তো আবার ওখানেই বাড়ি। তাই দুজনে মিলে পুরনো পাড়ার গল্প করছিলাম আর কি।
আরো দু একটা মামুলি কথাবার্তা বলে চলে গেলেন সুরজ প্রসাদ।
লোকটা আমাদের উপরে নজর রাখছিল নাকি বলুন তো?
হ্যাঁ, হতেই পারে। ও যেহেতু এখানে সবটা দেখাশোনা করে, তাই বোঝাই যাচ্ছে বাইরের কারো স্টার বার্থে ঢোকাটা ওর পছন্দ নয়। এদিকে মালিক তো আসলে দাদা, তাই মুখের ওপর কিছু বলতেও পারছে না। সন্দেহ হয়তো কিছু করছে না, কারণ সন্দেহ করার মতো কোনো কারণ এখনো কিছু ঘটেনি। তবে খুঁত খুঁজে বার করার চেষ্টা করছে মনে হয়, পরে যাতে বীরজাপ্রসাদকে বলতে পারে। আসলে এই ধরনের পরনির্ভরশীল লোকেরা সবসময় কমপ্লেক্সে ভোগে। তো ওর দাদা আমাকে গুরুত্ব দিচ্ছে, এখানে সবকিছু ঘুরে দেখার অনুমতি দিচ্ছে। এবার আমি যদি কোনোভাবে ওর কোনো গলদ ধরে ফেলে বীরজাপ্রসাদকে বলে দিই, তাহলেও বিপদে পড়বে। তাই আমাকে নজরে রাখার চেষ্টা করছে মনে হয়।
রাত প্রায় ১২টা, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। স্টারবার্থের বাড়ি আর রাস্তার আলো সব নিভে গেছে, আকাশ ঘন মেঘে ঢাকা। তাই চাঁদ তো বটেই, তার আর আলোটুকুও নেই, চারিদিক মিশমিশে অন্ধকার। বারান্দা থেকে একবার চারপাশটা ভালো করে দেখে নিল দিগন্ত। চারিদিক শুনশান, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। তারপর প্রণয়কে একটা মেসেজ লিখে মোবাইলটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে। অন্ধকারে মিশে থাকার জন্যই সে ট্রাউজার্স আর কালো টি শার্ট পরেছে, পায়ে নরম সোলের জুতো যাতে আওয়াজ না হয়। স্টারবার্থের ভেতরের রাস্তায় কিছুটা দূরে দূরে গাছ পোঁতা আছে। সেই গাছের আড়ালে আড়ালে সে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে এগোল স্টোর বিল্ডিং এর দিকে। সে যখন অর্ধেক রাস্তা গেছে, তখন মৃদু গাড়ির শব্দ পাওয়া গেল। দেখতে না পেলেও গাছের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনে দিগন্ত বুঝল, গেট দিয়ে গাড়ি ঢুকে স্টোর বিল্ডিং এর সামনে দাঁড়াল। ঘন অন্ধকারের পিণ্ডে সামান্য চাঞ্চল্যে বোঝা গেল দু একজন গাড়ি থেকে নামল। তারা ভেতরে ঢুকে যাওয়ার পর আবার জুড়ে গেল অন্ধকারের দেওয়া।
স্টোর বিল্ডিং এর সামনে তিনটে গাড়ি, তার মধ্যে একটা যদি সুরজ প্রসাদেরও হয়, বাকিগুলোতে নিশ্চয়ই এজেন্ট মারফত যারা আসে তারাই এসেছে।
দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর আড়ালে গা ঢেকে দিগন্ত এগিয়ে গেল বাড়িতে ঢোকার মুখের দিকে। অন্ধকার সিঁড়ি উঠে গেছে, কেউ কোথাও নেই। একতলা, দোতলা, তিনতলা। সুরেশ বলেছিল কাজ কারবার যা হয় সবই চারতলায়, তাই তিনতলা পেরোনোর পরেই সতর্ক হল দিগন্ত। তবে কোথাও কোনো পাহারার ব্যবস্থা নেই দেখে তার একটু অবাকই লাগছিল। পাহারার কথা সুরেশও বলেনি, তার মানে ক্যাম্পাসের ভেতরে নিজেদের নিরাপত্তা নিয়ে এরা এতটাই আত্মবিশ্বাসী যে পাহারা রাখার প্রয়োজন মনে করে না। সিঁড়ি দিয়ে চারতলায় উঠলে ডান বাম দুপাশেই ঘর, বাঁদিকের ঘরগুলো তালাবন্ধ। ডান দিকের প্রথম ঘরের দরজার ফাঁক দিয়ে খুব সূক্ষ্ম আলোর রেখা চোখে পড়ায় সেদিকেই এগোল দিগন্ত। কাঠের দরজায় চুল পরিমাণ ফাঁক, তবে দরজাটা ভেজানো। খুব সাবধানে দরজায় হালকা চাপ দিয়ে ফাঁক করে ভেতরে চোখ রাখল দিগন্ত। ভেতরে নেশার আসর বসেছে, অনেকেরই বেশ তুরীয় অবস্থা। মেটাল ফয়েলের নিচে আগুন দিয়ে বুক ভরে হাওয়া টানছে অনেকেই। দরজার দিকে পেছন ফিরে একটা লোক টুলের ওপর বসে আছে, তবে সে সুরজ প্রসাদ নয়।
তাহলে কি সুরজ প্রসাদ আজ পাহারায় নেই? সুরজ প্রসাদকে হাতে নাতে ধরাটা খুবই জরুরি, তাহলেই বীরজা প্রসাদকে ফাঁসানো অনেক সহজ হবে।
দরজা থেকে সরে এসে দিগন্ত দেখল পাশের ঘরটা থেকেও আলো দেখা যাচ্ছে। তাহলে কি ওখানেও ঠেক বসেছে? সুরজ প্রসাদ কি তাহলে ওখানেই আছে? সতর্ক পায়ে ঘরটার দিকে এগোয় দিগন্ত, কিন্তু সে দরজার কাছে পৌঁছানো মাত্রই ভেতরের আলোটা নিভে যায়। মুহূর্তে সতর্ক হয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে দিগন্ত, কিন্তু তার আগেই একটা হাত শক্ত করে তার মুখটা চেপে ধরে, আর অন্য একজন কেউ ঠেলে দরজার ভেতরে ঢুকিয়ে দেয়। ততক্ষণে প্রথম লোকটা দিগন্তর মুখে একটা রুমাল গুঁজে দিয়ে হাত দুটো পেছন দিকে এনে একটা শক্ত দড়ি জাতীয় কিছু দিয়ে বাঁধছে। ঘরের ভেতরে একটা মোবাইলের টর্চ জ্বলে ওঠে।
এই হাত পাগুলো শক্ত করে বাঁধ তো বলু, এই টিকটিকি দাদাকে টুপি দিয়ে এখানে ঢুকেছে, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারেনি।
সেই আলোতে এবার লোক দুটোকে দেখতে পায় দিগন্ত, একজন সুরজ প্রসাদ, অন্য সন্ডা লোকটার নাম জানা নেই, তবে আগের দিন জিমে তাকে কাজ করতে দেখেছে দিগন্ত।
স্টোর বিল্ডিং এর কাছে ঘুরঘুর করছে দেখেই আমার সন্দেহ হয়েছিল, তারপর খোঁজ নিয়ে দেখি এবারে পুলিশের খোঁচর। তখন থেকে নজরে নজরে রেখেছি, বারান্দা থেকে খেয়াল রাখছিলাম, দেখি বেটা ঠিক অন্ধকারে গা ঢেকে এদিকে আসছে। তখনই তো তোকে বললাম সিঁড়ির মুখে দাঁড়াস না, ভেতরে চলে আয়। ভেবেছিল কেউ কিচ্ছু টের পাবে না, বাঘের গুহায় ঢুকে শিকার নিয়ে বেরিয়ে যাবে। শোন, এ বগুলায় না সুরজ প্রসাদ মেরে পুঁতে দিলেও কেউ টের পাবে না বে।
দিগন্তর মুখে কাপড় গোঁজা, কথা বলার কোনো উপায় নেই, কথা বলার চেষ্টাও করে না দিগন্ত।
তোর মতলবটা কি বলতো, কি জন্য এখানে ঢুকেছিলি? এ বলু, এ ওর মুখের কাপড়টা বার করতো, এখানে তো চেঁচেলেও কেউ শুনতে পাবে না, আর পাশের ঘরের লোকগুলো শুনলেও কিছু করতে পারবে না, তাই চেঁচানোর চেষ্টা করিস না। কোন ধান্দা এখানে ঢুকেছিস আর কে তোকে পাঠিয়েছে বল, নাহলে না তোদের মতো দুধুভাতু লোকের কাছ থেকে কিভাবে কথা বার করতে হয় সেটাই সুরজ প্রসাদ খুব ভালোভাবে জানে।
সুরজ প্রসাদের দু চোখ রাগে দু টুকরো কয়লার মতো জ্বলছে, লাল চোখে অসম্ভব নিষ্ঠুরতা। সঙ্গের ফন্ডা লোকটাও ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দিগন্ত জানে এই মুহূর্তে তার কিছুই করার নেই, তাই যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে,
আমি তো কিছু করিনি, ঘুম আসছিল না তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম, এত রাতে চারতলায় আলো জ্বলছে দেখে ভাবলাম।
চুপ, একদম মিথ্যা কথা বলবি না।
সুরজ প্রসাদ প্রায় লাফিয়ে পড়তে যাচ্ছিল দিগন্তর ঘাড়ে, ঠিক সেই সময় দরজায় টুকটুক করে মৃদু টোকা পড়ল।
লেন্টু আবার কি বলছে দেখতো ভলু, মাল লাগলে দিয়ে দে, আজ লোক বেশি আছে।
ভলু এগিয়ে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড তার কোনো সাড়া শব্দ না পেয়ে বিরক্ত হয়ে দরজার দিকে যাচ্ছিল সুরজ প্রসাদ, কিন্তু তার আগেই রিভলভার হাতে ঘরে ঢুকে এলো প্রণয়।
ওই, একদম নড়াচড়া করার চেষ্টা করবি না, গুলি করে না একদম খুলি উড়িয়ে দেব।
মুখ সাদা হয়ে গেছে সুরজ প্রসাদের, কিন্তু তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে চট করে হাতের মোবাইলের টর্চটা নিভিয়ে দিতেই ঘর অন্ধকার। প্রণয় চেঁচিয়ে উঠল, বাইরে বারান্দায় একটা ঝটাপটির শব্দ, একসঙ্গে অনেকগুলো টর্চ জ্বলে উঠেছে। হলুকে চেপে ধরে আছে দুজন, আর বিমল ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছে সুরজ প্রসাদ। লেন্টুও পালাতে পারেনি,
নেশায় বুঁদ হয়ে থাকা লোকগুলো হঠাৎ লাফিয়ে উঠে পুলিশ হয়ে গেল দেখে সে একেবারে স্তম্ভিত। বড় একটা ফোর্সকে ক্যাম্পাসের বাইরে পেছনের গেটের কাছে দাঁড় করিয়ে রেখে এসেছিল প্রণয়। এবার তারা সদল বলে ঢুকে এলো ভেতরে। সুরজ প্রসাদের সঙ্গে গ্রেপ্তার করা হল পেছনের গেটের দারোয়ানকেও। পুলিশের হুইসেলের শব্দ তার সঙ্গে দৌড়াদৌড়ি চেঁচামেচিতে ততক্ষণে অনেকেরই ঘুম ভেঙে গেছে। ব্যাপার দেখে সবার তো চোখ কপালে। চলে এসেছেন ডক্টর দেবকুমার মজুমদার।
আচ্ছা, বিদ্যা প্রসাদকে যে পুলিশ গ্রেপ্তার করলো সেটা কিভাবে সম্ভব হলো? লোকটা তো ওখানে ছিলই না। ওর ভাই না হয় হাতে নাতে ধরা পড়েছে, কিন্তু ও তো বলতেই পারত যে ভাইয়ের কীর্তিকলাপ সে কিছুই জানে না। ভাইকে বিশ্বাস করে কাজের দায়িত্ব দিয়েছিল, ভাই এসব বেআইনি কাজকর্ম করতে শুরু করেছে।
অঞ্জলির প্রশ্ন শুনে মাথা নাড়ল দিগন্ত।
ঠিকই আন্দাজ করেছ তুমি, বিদ্যাপ্রসাদ এরকম কথাই বলেছিল প্রথমটায়। ইনফ্যাক্ট সেক্ষেত্রে ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, কিন্তু পারল না, কারণ আমাদের হাতে দুজন সাক্ষী ছিল, রমেশ সাহা আর শ্রীনিবাস। এরা দুজনেই বিদ্যাপ্রসাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কারণ এদের দুজনের সঙ্গেই বিদ্যা নিজে কথা বলেছিল। এক্ষেত্রে সে ভাইয়ের ওপর ভরসা রাখেনি। দুই ভাই ক্রিমিনাল, কিন্তু বিদ্যাপ্রসাদ ভাইয়ের তুলনায় অনেক ধুরন্ধর ক্রিমিনাল, তাই কোন কাজটা ভাইকে দিয়ে হবে না সেটাও খুব ভালো মতো জানে।
কিন্তু এই রমেশ সাহা আর শ্রীনিবাসকে, এদের সাক্ষী এত গুরুত্বপূর্ণ হলো কেন?
দেখো, সুরেশ মাইতির কাছে আমি যখন গেছিলাম তখন ছেলেটা আমাকে এই দুজনের নাম বলেছিল। সুরেশের ধারণা ছিল তাকে যে ফাঁসানো হয়েছে তার পেছনে এই দুজনের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ তার ঘরে যে ড্রাগের প্যাকেট পাওয়া গেছিল সেটা তাকে শ্রীনিবাস দিয়েছিল, যদিও পরে সে কথা অস্বীকার করে। আর সেদিন সকালে সুরেশ একটা হেলথ ড্রিঙ্ক খেয়েছিল যেটা তাকে এনে দিয়েছিল ক্যান্টিনের বেয়ারা রমেশ। তাই প্রথম থেকেই এই দুজনের উপর আমরা নজর রেখেছিলাম। যখন বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গেল যে স্টার বার্থে নিয়মিত ড্রাগ র্যাকেট চলে, তখন আমি প্রণয়কে বলেছিলাম আমাদের প্ল্যান অনুযায়ী এগোনোর আগে এই দুটো লোককে হেফাজতে নিতে হবে। এরা কার নির্দেশে কি কাজ করেছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার, কারণ একবার অ্যাকশন শুরু হয়ে গেলে তখন কে যে কি বলবে, কতটা বলবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। সবাই তখন চাইবে ঝামেলা এড়াতে, নিজের পিঠ বাঁচাতে। তাই অ্যাকশনের দিন সাতেক আগে এই ছেলে দুটোকে তুলে আনলো পুলিশ, তবে এমনভাবে তুলে আনলো যাতে কেউ কিচ্ছুটি টের না পায়। রমেশকে চাকরির লোভ দেখিয়ে ডেকে আনা হয়েছিল, আর শ্রীনিবাসকে বাড়ি ফেরার পথে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে তুলে এনেছিল পুলিশ। দুজনেরই বাড়িতে এমনভাবে জানানো হয়েছিল যাতে কেউ কোনো সন্দেহ না করে, ওদেরকে দিয়েই ফোন করানো হয়েছিল। আর স্টার বার্থেও ওরাই জানিয়েছিল যে বাড়ি এসে শরীর খারাপ হয়েছে, তাই ফিরতে কদিন দেরি হবে। সুরজ প্রসাদরা অ্যারেস্ট না হওয়া পর্যন্ত ওরা পুলিশের হেফাজতেই ছিল। মজার ব্যাপারটা দেখো অঞ্জলি, সুরেশ মাইতিকে সরানোর জন্য বিদ্যাপ্রসাদ এই দুটো লোককে ব্যবহার করেছিল, কিন্তু সে যে এই লোক দুটোকে কাজে লাগিয়েছে সেটা তৃতীয় ব্যক্তি কেউ জানত না। তাই দুজনেই যে একসঙ্গে আসছে না কিংবা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে, এই কথাটা কেউ বিদ্যাপ্রসাদকে জানানোর প্রয়োজন মনে করেনি। জানতে পারলে হয়তো বিদ্যার সন্দেহ হতো, সতর্কও হতো নিশ্চয়ই, সেক্ষেত্রে আমাদের কাজটা আরও একটু কঠিন হতো। যাই হোক, প্রথমে আমরা শ্রীনিবাসের সঙ্গে কথা বলেছিলাম। শ্রীনিবাস প্রথমটায় কিছুই স্বীকার করতে চাইছিল না, কিন্তু পুলিশের জেরা তো, স্বাভাবিকভাবেই একসময় ভেঙে পড়ে সবই স্বীকার করল। তবে শ্রীনিবাসও যে খুব ইচ্ছে করে এমন কাজ করেছে তা কিন্তু নয়। আমার একসময় মনে হয়েছিল অঞ্জলি, যে সুরেশের সঙ্গে শ্রীনিবাসের ভালো রকম প্রতিযোগিতা ছিল। শ্রীনিবাস প্রাণপণে চেষ্টা করত সুরেশের টাইমিং ধরে ফেলতে, নিয়মিত জোর দিয়ে প্র্যাকটিস করত। সুরেশই আমাকে কথাগুলো বলেছিল। তার থেকে আমার ধারণা হয়েছিল যে হয়তো খানিকটা ঈর্ষার কারণেই শ্রীনিবাস কাজটা করেছে। সুরেশ সরে গেলে সে যে অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবে এটা নিশ্চয়ই তার মধ্যে কাজ করেছে। কিন্তু শ্রীনিবাসের সঙ্গে কথা বলে বুঝলাম আদৌ তা নয়। ওদের দুজনকেই নিয়ে যাওয়া হবে এমনটাই ঠিক ছিল, কারণ 400 মিটার আর রিলেতে শ্রীনিবাসের পারফরমেন্স খুবই ভালো। তাই সুরেশ চলে যাওয়ায় ওর যে কোনো বাড়তি সুবিধে হয়েছে তেমনটা নয়। আসল কারণটা একদম অন্য। সুরেশের মতো গরিব না হলেও
শ্রীনিবাসও নিম্নবিত্ত বাড়িরই ছেলে, তবে তাকে স্টার বার্থ নিজে থেকে ডেকে নিয়ে যায়নি। শ্রীনিবাসের বাবা নিজে একজন অ্যাথলিট ছিলেন, কিন্তু অভাবের সংসারে কোনো কিছু করে উঠতে পারেননি। তাই তার সারা জীবনের স্বপ্ন ছেলে দেশের জন্য মেডেল আনবে। সেজন্য অনেক চেষ্টা করে ধার করে শ্রীনিবাসকে স্টার বার্থে ভর্তি করেন, কোনো রকমে চালিয়েও যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই শ্রীনিবাসের মায়ের ক্যান্সার ধরা পড়ে। একদিকে স্ত্রীর চিকিৎসার খরচ, অন্যদিকে ছেলের খরচ, দুইয়ে মিলে তিনি প্রায় দিশেহারা হয়ে যান। শ্রীনিবাসের দুমাসের বেতন বাকি পড়ে। টাকা পয়সার ব্যাপারে স্টার বার্থ খুব কড়া। প্রথম ছ মাসের টাকা তো একসঙ্গেই নিয়ে নেওয়া হয়, তারপর কারো এক মাসের টাকা বাকি পড়লেই অফিস থেকে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা হয়, দুমাস টাকা দিতে না পারলে নাম কেটে দেওয়া হয়। তাই শ্রীনিবাস ধরেই নিয়েছিল যে এবার তাকে স্টার বার্থ থেকে চলে যেতে হবে, তার আর স্বপ্নপূরণের কোনো সম্ভাবনা নেই। এইরকম সময় একদিন শ্রীনিবাসকে বীরজা প্রসাদ নিজের অফিস ঘরে ডেকে পাঠিয়ে জানতে চান যে কেন তার বাবা টাকা পাঠাতে পারছেন না। তখন শ্রীনিবাস তাকে পুরো পরিস্থিতিটাই খুলে বলে, বাড়ির অবস্থা, মায়ের অবস্থা সব। সবকিছু শুনে বীরজা প্রসাদ বলেন,
দেখো ভাই শ্রীনিবাস, পয়সা দিতে না পারলে এখানে ট্রেনিং নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা প্রফেশনাল জায়গা, দেয়া দেখালে চলবে না। তবে যেহেতু তুমি ফার্স্ট লার্নার আছো, ভালো উন্নতি করেছো, তাই তোমার ক্ষেত্রে আমরা ভেবে দেখতে পারি, বাট তার বদলে তোমাকেও আমাদের হয়ে কিছু কাজ তো করে দিতে হবে।
হ্যাঁ স্যার, নিশ্চয় করবো, আপনি যা কাজ বলবেন আমি সব করে দেব। আর আমার মা সুস্থ হয়ে গেলে বাবা আবার টাকা পাঠাবেন।
তোমার মাতাজি তাড়াতাড়ি সেরে উঠুন, এটা আমরাও চাই। তবে তোমাকে যে কাজটা করতে হবে সেটাও জেনে নাও, ইহা ইতনা বড়া ট্রেনিং ক্যাম্প চালাতে হলে তো অনেক মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, তাদেরকে নানান রকমের জিনিসও পাঠাতে হয়। তোমাকে এরকম কিছু জিনিস নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট লোকের হাতে দিয়ে আসতে হবে, আর ওয়াহা সে কুছ লিয়ে আসতে হবে। কিছু হারিয়ে গেলে চলবে না, কাজটায় রিস্কও আছে, তাই সাবধান হওয়া দরকার। তুমসে হো পায়েগা?
শ্রীনিবাস আধা গ্রামের ছেলে, সে প্রথমটায় তেমন কিছু বোঝেনি। তার ধারণা হয়েছিল স্টার বার্থ কুরিয়ার সার্ভিসের খরচ বাঁচানোর জন্য তাকে দিয়ে কাজ করাবে, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু দু চারবার করার পরই বুঝতে পারে আসলে তাকে ড্রাগ পাচারের কাজে লাগিয়েছেন বীরজা প্রসাদ। ধরা পড়লে তার জেল হবে এবং বীরজা প্রসাদ সবই অস্বীকার করবেন। কিন্তু অঞ্জলি তার কোনো উপায়ও ছিল না, কারণ কাজটা না করলে তাকে স্টার বার্থ থেকে চলে যেতে হবে। মাসে সাধারণত একদিন বা দুদিন বীরজা প্রসাদ নিজে অফিসে ডেকে তাকে প্যাকেট দিতেন, সেই প্যাকেট তাকে পৌঁছে দিয়ে আসতে হতো, আবার অনেক সময় প্যাকেট নিয়েও আসতে হতো। শ্রীনিবাস যেই কাজটা করে সেটা কিন্তু বীরজা প্রসাদ ছাড়া আর কেউ জানত না। বীরজা প্রসাদ হচ্ছে সেরকম ধরনের মানুষ যার নিজের ডান হাত জানে না বাঁ হাত কি করছে। চেহারার মধ্যে একটা নিরীহ গ্রাম্য ভাব থাকাতেই সম্ভবত শ্রীনিবাস কখনো পুলিশের হাতে ধরা পড়েনি, সেজন্য বীরজা প্রসাদও তার উপর সন্তুষ্টই ছিলেন। এবার সুরেশ মাইতি হঠাৎই রাত্রির বেলা পায়চারি করতে গিয়ে স্টোর বিল্ডিং এর চারতলায় যে ড্রাগের ঠেক বসে সে কথা জেনে গেল, এবং এমন বোকা ছেলে যে সে কথা বলতে গেল বীরজা প্রসাদকে। বীরজা প্রসাদ প্রথমটায় সম্ভবত ভেবেছিলেন সুরেশকে খুনি করে ফেলবেন, কিন্তু তার আগে সম্ভবত একই কারণে বীরেন মাহাতোকে মারতে হয়েছিল। ড্রাগ ওভারডোজ ইত্যাদি রটানো হয়েছিল ঠিকই, কিন্তু ক্যাম্পের বেজায় বদনাম হয়েছিল। বারবার এরকম হলে তো ব্যবসা মার খাবে, পুলিশের চোখও পড়বে। ইনফ্যাক্ট আমাকে যে বীরজা প্রসাদ ওখানে এন্ট্রি দিয়েছিল তার কারণও কিন্তু ওই ঘটনাটাই। বদনাম হয়েছে তো, একটা ভালো কাভারেজ হলে লোকে সেটা ভুলে গিয়ে আবার সুনাম করবে, এটাই ছিল ওর লক্ষ্য। আর অঞ্জলির দৌলতে ইন্টারনেটে ফলস কিছু নিউজ দিয়ে দিগন্ত দেব হয়ে যান বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট। যাই হোক, এরপর বীরজা প্রসাদ সুরেশকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন ঠিক করলেন, এমনভাবে ভয় দেখাবেন যাতে ও ক্যাম্পাসের বাইরে গিয়েও মুখ খুলতে সাহস না পায়। সেজন্যই ওরকমভাবে দুম করে কাউকে কিছু না জানিয়ে বার করে দেওয়া হল সুরেশকে,
হুমকি ফোন এলো। সুরেশ সম্ভবত ঠিকই আন্দাজ করেছিল যে ফোনটা আসলে বীরজাপ্রসাদ নিজেই করেছেন, কারণ পুরো ব্যাপারটাই তিনি সম্ভবত পুরোপুরি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু সুরেশ বাড়ি চলে গিয়েও আবার মা বাবার তাড়নায় ফিরে এল। সে ঠিক করেছিল বীরজাপ্রসাদকে আলাদাভাবে গিয়ে বলবে যে সে কোনো কথা কাউকে কখনো বলবে না। কিন্তু বীরজা ওর সঙ্গে দেখা করলেন না, ওকে তাড়িয়েও দিলেন না। তার বদলে যেটা করলেন সেটা ওর অসামান্য শয়তানি বুদ্ধির পরিচয়। উনি সুরেশকে ফাঁসিয়ে দেবেন ঠিক করলেন এবং কাজটা করার জন্য বেছে নিলেন শ্রীনিবাসকে। শ্রীনিবাস আমাদের জানিয়েছে যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন সন্ধ্যাবেলা বীরজাপ্রসাদ তাকে নিজের বাড়িতে ডেকে পাঠান। ক্যাম্পাসের ভেতরে একমাত্র বীরজাপ্রসাদের একটা ছোট দুকামরার বাড়ি আছে, সেখানে তখন আর কেউ ছিল না। শ্রীনিবাসের হাতে একটা প্যাকেট দিয়ে বীরজা ওকে বলেন সকালে জিম করার পর সুরেশের অভ্যেস খোলা মাঠে কিছুক্ষণ প্রাণায়াম করা, সেটাও মাঠের মাঝখানে রাখা একটা বেঞ্চিতে বসে করে। সেখান থেকে যখন ফিরবে তখন ওর হাতে প্যাকেটটা দিয়ে বলতে হবে ঘরে রেখে দিতে, শ্রীনিবাস ফেরার সময় নিয়ে নেবে। বীরজা এটাও বলে দিয়েছিলেন যে এমনভাবে টাইম অ্যাডজাস্ট করতে হবে যাতে সুরেশ বেঞ্চি থেকে উঠে রাস্তায় এলেই ওর সঙ্গে শ্রীনিবাসের দেখা হয়, কারণ ওই এলাকাটা সিসিটিভি রেঞ্জের বাইরে। প্যাকেটটা দেওয়া হয়ে গেলেই কিন্তু চলে আসলে হবে না, শ্রীনিবাসকে বেশ কিছুক্ষণ বেঞ্চিতে বসে থাকতে হবে যাতে কোনো সিসিটিভি ফুটেজে তাকে দেখতে না পাওয়া যায়। তারপর পেছনের রাস্তা দিয়ে ঘুরে স্টেডিয়ামে ঢুকতে হবে। পরে কোনো ধরনের গণ্ডগোল হলে শ্রীনিবাস বলবে যে সে সুরেশকে কোনো প্যাকেটই দেয়নি। আর যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে অলিম্পিকে যাওয়ার আগে ভিয়েনায় একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্পে তাকে পাঠানো হবে, করতে না পারলে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা পাকা। শ্রীনিবাস বোকা নয়, সে বুঝতেই পেরেছিল সুরেশকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। দুশ্চিন্তায় অপরাধ বোধে সে অস্থির হয়ে গেছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। তারপর যা ঘটল সেটা তো আমরা জানি, তবে শ্রীনিবাস কিন্তু একা নয়। সুরেশ আমাকে প্রদীপ নামে একটি ছেলের কথা বলেছিল, তাকেও বীরজাপ্রসাদ একইভাবে ড্রাগ পাচারের কাজে লাগাত।
দিগন্তর কথার মাঝখানেই প্রণয় এসে বসেছে, মালতী চা দিয়ে গেছে।
আর এই রমেশ সাহার কেসটা কি হয়েছিল?
ওটা খুব সিম্পল, টাকা দিয়েছিল, 50,000 টাকা। ডক্টর মজুমদারের কাছে যখন শুনলাম ও নতুন মোটর বাইক কিনেছে তখনই আমার সন্দেহ হয়েছিল। পুলিশ এক ধমক দিতেই হড়বড় করে সব বলে দিল। গরিব মানুষের কাছে 50,000 টাকা মুখের কথা নয়, তাছাড়া চাকরির ভয়ও তো আছে। তবে এখানেও কিন্তু বীরজাপ্রসাদ নিজে সবটা করেছে, কাউকে কিচ্ছু বলেনি, কোনো প্রমাণ রাখেনি। আগের দিন নিজের চেম্বারে ডেকে বলে দিয়েছিল,
শোন সকালে যখন সুরেশ মাইতি ব্রেকফাস্ট খেতে আসবে তখন হেলথ ড্রিঙ্কটা দিবি না, বলবি ফুরিয়ে গেছে। ও খাওয়া শেষ করে ঘরে চলে যাওয়ার পর আমার কাছে আসবি, আমি একটা জিনিস দেব, সেটা ড্রিঙ্কসে মিশিয়ে ঘরে দিয়ে আসবি। পরে কেউ জিজ্ঞাসা করলে স্বীকার করবি না, সমঝা?
কিন্তু ডাক্তারবাবু যদি দেখতে পায়?
ডাক্তারবাবু অন্য কাজে ব্যস্ত থাকবে, দেখতে পাবে না। সুরেশরা যে হস্টেলে থাকে সেখানে কিংবা ক্যান্টিনে সিসিটিভি নেই, ফলে কাজটা করাতে বীরজাপ্রসাদের বিশেষ অসুবিধে হয়নি।
কিন্তু ড্রাগটা তো আগেই সুরেশকে দিয়ে দেওয়া যেত, সুরেশ ব্রেকফাস্টের সঙ্গে খেয়েও ফেলত।
হুম হুম, অসুবিধে ছিল। ক্যান্টিনের কাউন্টারে পরপর গ্লাস রাখা থাকে, যে যেটা খায় তুলে নিয়ে যায়। ভুল করে কেউ সুরেশের গ্লাসটা তুলে নিলে প্ল্যান ভেস্তে যেত, তাই বীরজাপ্রসাদ কোনো ঝুঁকি নেয়নি।
আরেকটা জিনিস আমাকে বলো তো, তোমাকে যখন ওই সুরজ প্রসাদ ধরে ফেললো তখন প্রণয় ঠিক সময় ওখানে দলবল নিয়ে পৌঁছলোই বা কি করে? একটু দেরি হলেই তো কেস একেবারে গন্ডগোল হয়ে যেত গো।
বাবা অত সোজা? আমরা একেবারে ছক কেটে প্ল্যান করেছি না।
আরে কিরকম প্ল্যান সেটাই তো জানতে চাইছি।
আরে ওই দেবকুমার বাবুর চিরকুটে ছবি পাঠানোর পর তো আমরা কোডটা বুঝে গেলাম, তার মানে আমাদের গেট পাস তৈরি হয়ে গেল। এবার শুক্রবার সকালে দিনু বগুলায় চলে গেল, শনিবার রাত্রে ফলস গেট পাস নিয়ে আমরা পাঁচজন নেশারু সেজে ভেতরে ঢুকলাম। দিনুর সঙ্গে আগে থেকেই কথা বলা হয়ে গিয়েছিল, ও স্টোর বিল্ডিং এ ঢোকার আগে আমাদের একটা মেসেজ করবে ব্যাস, যাতে আমি অন্তত অ্যালার্ট থাকতে পারি। যদি কোনো কারণে দিনু ধরা পড়ে যায় তাহলে তো আমাদের অ্যাকশন নিতে হবে। এবার দিনু মেসেজ করলো, আমি তো নেশার ভান করে দরজার দিকে তখন নজর রাখছি, দেখলাম দরজাটা একটু ফাঁক হয়ে বন্ধ হয়ে গেল। তারপর আর সারা শব্দ নেই। মিনিট পাঁচেক ওখানে ওয়েট করে বুঝলাম যে কেস কিন্তু গন্ডগোলে ঠেকছে। অমনি চট করে ওই লেন্টুটার ঘাড়ে রদ্দা মেরে শুইয়ে অন্যদের নিয়ে বেরোলাম।
সবাই কিছুক্ষণ চুপচাপ, কয়েকটা চুমুকে নিজের চায়ের কাপটা শেষ করে দিগন্ত বলল,
সুরেশ আজ ফোন করেছিল, পরের মাসের এক তারিখ থেকে স্টার বার্থে ভর্তি হতে যাচ্ছে। আবার প্রথমটায় তো মনে হয়েছিল ক্যাম্পটা বন্ধই হয়ে যাবে, অতগুলো ট্যালেন্টেড ছেলে, নিজেরই খুব খারাপ লাগছিল। কিন্তু সরকার ওটা চালানোর দায়িত্ব নিয়েছে, চারজন ক্রীড়া বিশেষজ্ঞকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, তারাই দেখভাল করবে। ট্রেনিং যেমন চলছিল তেমনই চলবে। যারা দায়িত্ব নিচ্ছেন তাদের মধ্যে দুজন আমার খুবই পরিচিত, আমি তাদের অনুরোধ করেছি সুরেশ আর শ্রীনিবাস দুজনেই যেন ওখানে ফ্রিতে ট্রেনিং নিতে পারে।
আর ওই বিজু আর সার্জু
দুজনেই আপাতত জেলে, মামলা চলবে কোর্টে।
তবে সহজে জামিন পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না।
যাক বাবা, ছেলেটাকে যে বাঁচানো গেছে এই অনেক।
তবে অর্থকরি কিছু তো এবার হওয়ার সম্ভাবনা নেই। তবে হাত খালি থাকলেও তোর জন্য থ্রি চিয়ার্সটা কিন্তু বলতেই হবে দিনু।
শুনছিলেন মাঝরাত্রির গেট পাস, রচনা দীপান্বিতা রায়। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বনপুরে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা, বর্তমানে সাংবাদিক। লেখালেখি শুরু করেন 2008 সালে। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন। তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, পেয়েছেন অনেক পুরস্কার, যার মধ্যে আছে দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার। 2024 সালে তিনি শিশু সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছেন। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় শুকতারা শারদীয়া 2025-এ এবং এই বছর 2026-এর পয়লা বৈশাখে এটি বেরিয়েছে পত্রভারতী দিনু টিকটিকির গোয়েন্দাগিরি বইটিতে। গল্প পাঠে শিখর, দিগন্ত দেবের চরিত্রে অগ্নি, অঞ্জলি মেচি রিয়া, পরিমল অর্ঘ বসু, বীরজাপ্রসাদ পুষ্পল, ডক্টর মজুমদার ইন্দ্রনীল ভাদুরী, প্রণয় মেচি সায়ন, সুখেন সৌভিক গুহ সরকার, অনিতা ও বীরেনের মা মৌমিতা বসুরায়, অসীম অভিজিৎ, সুরজ প্রসাদ অরিজিৎ, সুরেশ সৌমেন চক্রবর্তী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র ডটস, প্রচার সহায়তায় আকাশ সরকার, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, বিশেষ ধন্যবাদ রিচার্ড, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।